This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর জি কে বিয়ার রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে এবং সত্যের আসনে বসে রয়েছেন একজন বন্ধু। কি তার পরিচয় সেটা আমরা জানবো। জানার আগে আপনাকে বলতে চাই, একটু আগে যেরকম আমাদের থিম মিউজিকে শুনছিলেন, যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের ভুল কিংবা অপরাধগুলো স্বীকার করেন বিবেকের তাড়না বোধ থেকে। এবং আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের জীবনে ভুল কিংবা অপরাধ রয়েছে এবং সেই অপরাধের পরিণতি রয়েছে। ভুল কিংবা অপরাধের জন্য যদি কেউ আপনাকে শাস্তি না দিয়ে থাকে তাহলে নিজের বিবেকের জায়গা থেকে আপনি প্রতিনিয়ত যে শাস্তিটা পাচ্ছেন সেটা ভয়াবহ শাস্তি, এবং সেই শাস্তির কাছে কোনো শাস্তি কখনো বড় হতে পারে না। আমরা সেই জায়গাটি থেকে নক করে আপনাকে বলতে চাই, আপনি কি বিশ্বাস করেন যে আপনার মতো সমাজে কেউ কখনো ভুল না করুক? আপনার ভুলের পেছনের ব্যাকগ্রাউন্ড কি সেটা জেনে সচেতন হোক, কিংবা আপনার পরিণতি কি সেটা জেনে আপনার মতো সাধারণ মানুষ যারা রয়েছে তারা সচেতন হোক, তাহলে চলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আপনার সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস JBSB, যেটা আমাদের অনুষ্ঠানের শর্টকোড, স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, শুরুতেই আমরা জেনে নিতে চাই কে রয়েছে আজকে আমাদের সাথে সত্যের আসনে। জানিয়ে দিচ্ছে আর জি সুমন, যাহা বলিব সত্য বলিব।
আজ সত্যের আসনটি আলোকিত করবেন কালো মানিক আব্দুল করিম। গায়ের রংটা একটু কালো বলে অনেকে মাঝে মাঝে এই নামে ডেকে থাকেন। বর্তমানে বয়স 29 মতো হবে। ছোটবেলা থেকেই সে গ্রাম্য প্রকৃতির কোলে বেড়ে ওঠা এক দুরন্ত বালক। গাছে চড়ে বেড়াতে ভালোবাসেন। আব্দুল করিমের 7 ভাই আর 1 বোন। বোনকে সে খুবই ভালোবাসে, এমনকি মায়ের চেয়েও বেশি। বন্ধুদের কাছে পেলে নাওয়া খাওয়া ভুলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। খুব সহজে অপরিচিত মানুষদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে ফেলতে পারেন। আর যদি কাউকে তার কাছে ভালো লাগে তাহলে সে তার জন্য যে কোনো কিছুই করতে রাজি। একবার এক অসহায় মেয়েকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। এই মানুষটির জীবনের বাকি অংশ শুনতে ফিরে যাচ্ছি কিবজিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ সুমন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আজকে আব্দুল করিম নামের এক বন্ধু আমাদের সঙ্গে রয়েছে, তিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে তার কাছে আমরা যেতে চাই। এবং প্রথমেই তাকে আমি যে প্রশ্নটি করতে চাই যে যাহা বলিব সত্য বলিবর মতো অনুষ্ঠান একটি ভয়াবহ চ্যালেঞ্জিং একটা অনুষ্ঠান, এবং এখানে আজকে মানুষ তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলার পরে সমাজের নানা রকম বিরূপ প্রতিক্রিয়ার শিকার হয়, তো আজকের যে বন্ধুটি এসছেন তার জীবনের উদ্দেশ্য আসলে কি বা তিনি কেন আসলেন সেটা আমি প্রথমেই জানতে চাই। আপনি একটু বলবেন যে আপনি এরকম একটা অনুষ্ঠানে আপনি কেন আসলেন?
আমি আসলাম, আমার আসার কারণ হলো আমি জীবনে যা অপরাধ করছি, ভুল করছি, মানে আমার মতো যেন কেউ না করে, সবাই আমার কথাটা শুনে যেন সচেতন হয়। চলাফেরার দিক দিয়া সব দিক দিয়া তারা যেন সচেতন হয়।
আপনি যখন ভুলগুলো করতেন বা অপরাধগুলো যখন আপনি করতেন তখন আপনার ভিতরে এই অনুভূতিটা কাজ করতো না?
জি না, তখন করতো না, এখন করে। এখন আমি প্রতি মুহূর্তে মানে এগুলা শাস্তি পাইতেছি প্রতি মুহূর্তে।
প্রিয় শ্রোতা, এই জন্যই আমরা আমাদের থিম মিউজিকে বারবার এই কথাটি বলে থাকি যে মানুষ যখন ভুল করে কিংবা অপরাধ করে তখন তার বিবেকটি ঘুমন্ত থাকে কিংবা আধো ঘুমন্ত থাকে, জাগে কিন্তু জাগে না, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বিবেক যখন জেগে যায় তখন আর কোনো উপায় থাকে না, কারণ বিবেকের শাস্তি ভয়াবহ শাস্তি। আমরা যেতে চাই করিম আপনার জীবনের অপ্রিয় সত্যগুলোর কাছে, এবং পুরো অনুষ্ঠানের স্বার্থে আপনাকে প্রথমে একটু ধারণা দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠান তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে কি ভুল বা কি অপরাধ আপনি করেছেন, সেটার পেছনে কারণ কি এবং সেই ভুল বা অপরাধের পরিণতি কি। আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার ছোটবেলা থেকেই শুরু,
তার মানে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চান যে আপনার ভুলের ব্যাকগ্রাউন্ড আসলে কি ছিল। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিব। জি, আপনি শুরু করুন।
আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে মানে আমার কিছু মনে আছে, তার আগে আর কিছু মনে নেই।
আচ্ছা,
আমি একদিন স্কুলে যাইতাম, তো স্কুলে না যাওয়ার কারণে আমার বাবা সে মানে অনেক জিদি মানুষ ছিল, তো সে গ্রামে মনে করেন 18টা বাড়ি দৌড়াইয়া তারপর সে আমার মারছে। সে আমার যখন মারছে তখন থেকে মানে আমি আরো কষ্ট হয়ে গেলাম যে আমি আর কোনোদিন স্কুলে যাবো না। সে আমার কেন মারলো?
জিদটা কাজ করা শুরু করলো।
হ্যাঁ, জিদ কাজ করা শুরু করলো যে আমি আর কোনোদিনও স্কুলে যাব না। তখন আমি বাড়ি থেকে জিদ করে মানে রাগ করে চলে গেলাম, যাই আমি গ্রামে আম গাছে আমি এক মাস দুই দিন কাটাইছি।
আম গাছের উপরে এক মাস দুই দিন?
জি।
কিভাবে?
শুধু আমি রাত্রের টাইমটা মানে যখন রাত্রে হইতো তখন আমি ওই গাছের ভিতরে এক ঠেলার ভিতরে শুয়ে থাকতাম, আর এক ঠেলা পাউডা কাছে ধরে রাখতাম, মানে আমি যেন না পয়রা যাই ওই জায়গা থেকে।
ওকে,
এটা আমি এক মাস দুই দিন ওই জায়গায় আমি বসবাস করার পরে তখন মানে আমার ফ্যামিলির সবাই জানতো যে আমি হারাই গেছি। তখন আমার বাবা গ্রামে মানে মাইক দিয়ে আসে আমার বিচাইছে।
এক মাস দুই দিন যদি আপনি আম গাছের উপরে থাকেন লোকজন তো টের পেয়ে যাওয়ার কথা?
না না না, ওইটা হলো আমাদের বাড়ির পাশে একটা পুষ্করিণী আছে, কিন্তু ওই জায়গাটার ভিতরে সহজে মানুষ একটা চলাফেরা করে না।
আপনি খাওয়া দাওয়া করতেন কিভাবে?
আমি খাওয়া দাওয়া করতাম, শুধু আমার মা জানতো যে আমি গ্রামে আছি, কিন্তু বাবা যে এত কিছু করতেছে এটাও মা কিন্তু বাবার বলতো না।
মানে মা আপনাকে এক ধরনের সাপোর্ট করতো?
মা আমার সাপোর্ট করতো, মা ওই থালাপাটি দুইবার আইতো কিন্তু আমার জন্য খাওয়ার নিয়ে আসতো।
মা জানতো আপনি কাছে আছেন?
হ্যাঁ, মা জানে আমি ওই জায়গায় আছি।
সে মা জানতো আপনার ওখানে আছেন? আপনি তো মা বলতো না যে তীর উপর থাকলে ওখানে পড়ে গিয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে?
হ্যাঁ, মা তো বলতো, কিন্তু আমার তো সাহস আছে। মা যখন বলতো তুই তো পড়ে যাবি গা, তুই রাত্রেবেলা ঘুমাইলে মানুষ তো ধাক্কা ধাক্কা লাই দিবে, তখন আমার কাছে তো ভয় লাগতো না। প্রায় সময় আমি আমাদের তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের উঠা গাছের ভিতরে শুয়ে
থাকতাম। তেঁতুল গাছের উপরে উঠে আপনি
শুয়ে থাকতেন?
শুয়ে থাকতেন? ওকে, আপনার মানে ভূতের ভয় ডর কোনো?
না 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 না, এই ধরনের কোনো ভয় পাচ্ছ না।
আচ্ছা,
তো আমি এক মাস দুই দিন পরে যখন বাড়ির থেকে মানে একেবারে চলে আসি, ওই দিন আমার আম্মাও জানতো না, তো আমার পকেটে মাত্র 80 টাকা ছিল, মানে এই টাকাটাও আমি যে কোনো ভাবে মানে জোগাড় করছি ভাই বন্ধুর থেকেই, পরে 80 টাকা নিয়ে আমি লঞ্চে চলে পড়ছি ঢাকা।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা সময়ের পরিপ্রেক্ষিতে একটা SMS কলের মুখোমুখি হচ্ছি। ক্লাস ফোরে পড়ে একজন গ্রামের দুরন্ত বালক, যে কতটা ক্রেজি আপনারা বুঝতে পারছেন। বিশ্বাসযোগ্যতার লেভেলটা আমরা একটু যাচাই করে দেখতে চাই। আপনারা ও যে শৈশবের কথাটা বললো যে এক মাস দুই দিন বাবার সাথে রাগ করে ও আম গাছের উপরে শুয়েছিল, ঘুমিয়েছিল, মা জানতো এবং মা কিছুটা প্রত্যক্ষ বলি বা পরোক্ষ বলে একটা সাপোর্টই করতো, আম গাছের নিচে গিয়ে খাবার দিয়ে আসতো, এই যে ঘটনাগুলো, এই ঘটনাটিকে আপনার কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে? আপনি যদি মনে করেন যে ও যেটা বলছে সেটা সত্য এবং সেটাকে বিলিভ করা যায়, তাহলে আপনি যেটা করবেন, SMS পোলে অংশগ্রহণ করার নিয়মটি হচ্ছে আপনার সেলফোনে আপনি লিখুন ABC স্পেস ইয়েস অথবা নো এবং পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ঝটপট পাঠাতে হবে, একটু পরে আমরা জানিয়ে দেবো কম্পিউটারের মাধ্যমে SMS পোলের রেজাল্ট। হ্যাঁ, তারপর?
তারপর আমি ঢাকায় চলে আসলাম, তো ঢাকায় আসার পরে আমি কোথায় যাব আমি তো কিছু চিনি না। তখন সদরঘাট নাইমার পরে কেরানীগঞ্জ গেছি।
আচ্ছা,
তো কেরানীগঞ্জ যাওয়ার পরে ওই জায়গায় একটা জায়গা আছে, নাম হলো গোলাম বাজার। তো গোলাম বাজার যখনই গেলাম তখন ওই জায়গায় মানে পুরা সন্ত্রাসের মানে একটা মেইন জায়গা আর কি।
আচ্ছা,
তো যাওয়ার পরেই দেখতেছি এক সন্ত্রাসী মানে মানুষের মাথা হাতে নিয়ে আইতেছে, শুধু মাথাটা আর কিছু নেই।
কোথায় এটা ছিল?
কদমতলি স্টান থেকে মানে একটু আগে বাড়লেই ওই জায়গাটা গোলাম বাজার।
আপনি তখন ক্লাস ফোরে পড়েন?
জি, তখন তো আমি ঢাকায় চলে আসছি, তো দেখলাম যে একটা মানুষের মাথা নিয়ে আসতেছে। তো এই মুহূর্তে যত মানুষ আছে, যত যা কিছু আছে, দোকান পাট আছে, সব অলরেডি বন্ধ করে রাখলাম।
ওরে দেখে?
হ্যাঁ, ওরে দেখে মানে ও কল্যাণ নিয়ে ডাইরেক্ট হাইটাই গেছে, রক্ত পর্যন্ত আছে।
ও হো, কিন্তু কত সালে এটা?
এটা আপনার হলো 1999 তে হবে,
99 সালের দিকে।
হ্যাঁ, 99 তে। তো আমি ওই অবস্থা, আমি ওটা দেখে আমি পুরো সেন্সিস হয়ে গেছি, আমার কোনো হুশ জ্ঞান নাই, আমি ওই জায়গায় পড়ে গেছি না, আমার হয়তো আধা ঘন্টা পরে হুশ জ্ঞান আইছে। তখন আমার মানুষ ধরাধরি করে মানে নিয়ে এক জায়গায় বসালো, তখন ওই লোক মানে কল্লাটা ফালায় রেখা সে আমার সামনে আইসে বলতেছে তোমার কি ছে? আমি বললাম না আমার কিছু হয় না, আপনি কে? আমার নাম ফারুক। সে এক নামে পরিচিত, তার নাম ছোট ফারুক। সে মানে একজন সন্ত্রাস, ওই জায়গার মানে বহুত সন্ত্রাস আছে, তাদের ভিতরে সে একজন। তো তখন আমি মানে খুবই ভয় পাইলাম। তো ভয় পাওয়ার পরে সে আমার কি করলো, সে আমার আবার মানে তার কাছ থেকে কিছু টাকা দিল, দেওয়ার পরে সে আমার সদরঘাট এসে আবার লঞ্চ উঠে দিল যে তুমি বাড়ি চলে যাবো, তুমি টাকা সহ থাকবো না। তো সে আমার লঞ্চ উঠে দিল, কিন্তু আমি আমি তো বাড়িতে যাবো না। তো আমি কি করলাম, সে আমার যখন লঞ্চ উঠে দিয়েছে তখন আমি ফতুল্লা লঞ্চ গাড়ে আবার নাইমে গেছি গেলাম। তখন নাইমা আমি কোথায় যাবো কোথায় যাবো, আবার সে কেরানি গেল। মানে ওই জায়গার থেকে রিপ্লাই আমি মানুষকে জিগাইতে জিগাইতে আমি তো চিনি না, কি জিনিস কিন্তু চিনি না। তো কেরানিগঞ্জ আসলাম, তখন আর আমি ফারুকের সামনে পড়ি না। তখন আমি এক হোটেলে কাজ নিতেছি, তো হোটেলে কাজ নিতেছি, তখন মানে আমারে শুধু তিন টাইম খাওয়াইব, কোনো বেতন নাই। যদি তাদের একটা গ্লাস ভেঙে যায় তাতে আমার জরিমানা দিতে হবে।
কাজটা কি ছিল?
কাজটা ছিল আমি প্লেট গ্লাস এগুলো ধুইতাম, পরিষ্কার করতাম।
আচ্ছা,
তো প্রায় এক বছরের মতন আমি এই কাজ করলাম, আমার কোনো বেতন নেই। কিন্তু আমি যে ঢাকায় আসছি, এক বছর আছি, আমার বাবা মা কেউ কিন্তু আমার বিচার পাইতে দেন, কেউ জানেও না আমি কই আসছি। তো এইভাবে আমি ওই জায়গায় চাকরি করতে 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 কিছু লোকের সাথে আমার পরিচিত হয়। তো ওরা প্রায় সময় আসতো, যখন ওরা খাইতে বইতো তখন ওরা আমারে মানে 20 টাকা 10 টাকা এরকম করে দিত।
ওকে,
মানে বেশি অঙ্কের একটা টাকা দিত, মানে গ্লাস দিয়ে দিত আমার 20 টাকা দিছে। আমি কি ব্যাপার এলো, আমার 20 টাকা দিল, আমি গ্লাস দিয়ে দিলাম, তাহলে আসলে কোনো মোটা অঙ্কের টাকা কামাই।
ওকে,
প্রায় সময় দিত। তো এক পর্যায়ে তার সাথে আমার ভালো ঘনিষ্ঠতা হয়। তো আরো এক বছর চাকরি করি আমি, ভালো ঘনিষ্ঠতা হওয়ার পরে সে একদিন আমি জানতে পারলাম যে সে মেডিসিনের মানে সে একজন ভালো একজন জ্ঞান, মেডিসিন দিয়া সে মানুষ দিয়ে কাজ করে,
মেডিসিন দিয়ে মানুষ দিয়ে কাজ করে। ব্যাপারটা আসলে ক্লিয়ার না, কিসের মেডিসিন দিয়ে কি দিয়ে কিভাবে কাজ করে?
ব্যাপারটা হলো যে এটা একটা মেডিসিন, মানুষকে খাওয়ানোর পরে মানুষ অজ্ঞান হয়ে যায় অতি সহজে।
আচ্ছা,
তো অজ্ঞান হয়ে গেলে পরে ওর কাছে যা আছে টাকা পয়সা স্বর্ণ গণ সব সিনাই নিয়ে যাওয়া হয়।
ওকে,
মানে এই কাজটাও করাইতো আর কিছু লোকজন ছিল, তার সাথে ভালো একটা রিলেশন, ভালো একটা ঘনিষ্ঠ। তখন সে আমার বলল, ঠিক আছে যে তুই হোটেলে চাকরি কর, কয় টাকা পাস? আমি 2 বছর চাকরি করে দেখিনি, কোনো টাকাই পাই না।
ওকে,
তাহলে ও আমারে বলল, ঠিক আছে তাহলে তোরা এই কাজ করতে হবে না, তুই আমার সাথে চল, তোর আমি ভালো কাজ দিব। তখন তার সাথে আসলাম। তো সে আমার কি করলো, প্রথমে একটা রিক্সা নিয়ে দিল চালানোর জন্য। তো আমি চালাইবার দেয়া আমি প্রথমে মানে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করাইছি, অ্যাক্সিডেন্ট বলতে মানে একদম ভাইঙ্গা ফিরে গেছে। পরে ওরা ঠিক করছে, মানে ওরা আমার এটা চালানো শিখাইতেছে। তো যাই হোক, চালানো শিখলাম, রিক্সা চালাইতেছি। তখন ব্রিজ মিরিজ মানে কিচ্ছু হয় নাই, কেরানিগঞ্জ থেকে আমরা নৌকা পার হয়ে আসতাম।
ওকে,
নৌকা পার হয়ে এপারে আসতাম, তখন ওরা আমারে সাথে সাথে রাখতো। ওরা কাজে যাইতো, জীবনের প্রথম দিনে মানে আমার নিয়ে গেছে ওরা খিলগাঁও। তো খিলগাঁও যখন রেলগেট যখন আমার নিয়ে গেছে, তখন ওরা এক হোটেলের ভিতরে যায়, সবাই খাইবার বসে, ভালো আন্ডারস্টি খাওয়াইলো 10-12 জন মানুষ।
আচ্ছা, যে ছেলেটা আপনাকে নিয়ে গেল ছেলেটার নামটা কি ছিল?
ছেলেটার নাম ছিল হারুন। তো সে আমারে খাওয়াই দেওয়া, তো বাইরে হয়েছি আমরা, বাইরে দিয়ে 2টা চা আলা 2 পাশে বসা, ওদের কাছে ট্যাবলেট দেওয়া হইলো। মানে রিক্সাওয়ালারা রাস্তা দ্বারা চা খায় না, আমরা রিক্সাওয়ালারে চাটা খাওয়াইবো। তো রিক্সাওয়ালারে খাওয়ানো মানে খাওয়ানোর পরে ওই 10-15 মিনিট পরে রিক্সাওয়ালা মানে অজ্ঞান হয়ে যাবো।
ওকে,
এটা তো আর আমি তখন মানে জানিও না বুঝিও না, আমি কোনোটাই জানি না।
আচ্ছা,
তখন ওরা এক রিক্সার ড্রাইভারে খাওয়াইছে। তো খাওয়ানোর পরে আমার বলতেছে গাড়িটা ভাড়া করো। আমি কই কই যাবো আন্দাজ, আমি তো চিনি না, তোমার চিনতে হবে না, তোমার কিছু ভাড়া করো, তুমি সামনে যাও। তো আমি রিক্সাটা ভাড়া করলাম, ভাই একটু সামনে যাবো, কয়েকটা ঠিক আছে উঠে। তো উঠলাম, কিছুক্ষণ সামনে গেছে, মানে ওই বেটার মাথা ঘুরাইতেছে। লোক আমার কাছে, ভাই আপনি নাইমা যান, ভাই আমার মাথা ঘুরাইতেছে, আমি ভাই যাইতে পারুন না। তখন আমি কি করলাম, ওরে 10 টাকা দিয়ে আমি নেমে গেলাম, নেমে গেলাম, কিন্তু করা কিন্তু আমার কিছু নেই, আর এক রিক্সা যাইতে আছে। ওরা ওই রিক্সা আবার ভাড়া করছে, মানে রিক্সাওয়ালা তো যাইবো না। পরে ওরা দুইজনে মিলা ধরছে, ভাই কি হয়েছে কি হয়েছে, যে ভাই আমার মাথা ঘুরা নিয়ে দিছে, আমি তো তুলে দিতে কি মন জানি লাগতেছে, তো কি সমস্যা, যে ভাই আমি একটু চা খাইছিলাম, চার ব্যক্তি জানি আমার কি খাওয়াইছে।
ওকে,
তো তখন রিক্সাওয়ালারা ধরে এক জায়গায় নিয়ে বসাইলো, যে ভাই আপনি এই জায়গায় বয়েন, আপনার মাথা পানি দিতেছি, 2-3 জনে মিললা। ওদিক দেখা কিন্তু ব্যবসায় যেতেছে গা, মানে উস জ্ঞান নাই। তখন কি করলো, ওই হারুন আমার বলতেছে যে গাড়িটা টান দাও। আমি বললাম গাড়িটা টান দিন মানে কই টান দিন, কয় তুমি চালাইয়া খিলগাঁও রেলগেট যাও। আচ্ছা ঠিক আছে, পরে আমি রিক্সাটা চালাই আইলাম খিলগাঁও রেলগেট আইলাম। পরে ওরা সবাই আইলো,
আবিষ্কার করলাম সেই শৈশব এমন একটা শৈশব ছিল যে যৌথ পরিবার সেখানে নিতান্তই অভাব ছিল, এবং একই সাথে ওর বাবা যে শাসনটা করতো সেই শাসনটা ওর পক্ষে পছন্দ হতো না, এবং ভাই বোন ওর মধ্যে কিছু জেদ্দি ভাব ছিল, সেই জেদ্দি ভাবটা ওকে শহরমুখী করেছে। এবং শহরে আসার পরে এই ধরনের ছেলেরা যে পরিবেশে বড় হয় সে পরিবেশ শিখে পেয়েছে, এবং যে পরিবেশ থেকে গ্যাংস্টাররা তাদেরকে পিক করে সেই পরিবেশ থেকে সে পিক হয়েছে। পিক হওয়ার পরে তাকে দিয়ে যে কাজটা করানো যায় সে কাজটাই তারা করাচ্ছে, কিন্তু কাজের শুরু মাত্র। এই কাজটা কোথায় গিয়ে থেমেছে এবং কি পরিমাণে কত ব্যাপ্তি নিয়ে হয়েছে সেটা ইভেন ইউ কান্ট ইমাজিন। আমরা সবসময় কথাটাই বলি, আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা তার কাছে যাব, যাওয়ার আগে আমরা জেনে নিতে চাই এসএমএস পোলের রেজাল্ট। এসএমএস পোলে কাজ করেছে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু।
Yes, 76%. No, 28%. No comments, 4%.
এসএমএস পোলের রেজাল্ট হচ্ছে 76% ইয়েস, 20% হচ্ছে নো, এবং বুঝতেই পারছেন 4% হচ্ছে নো কমেন্টস। আমরা ফিরতে চাই আপনার কাছে আবারও।
নিয়ে এলাম ওই রাত্রে আমি ওরে বললাম, হারুন ভাই এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমি এটা পারুম না। তখন আমার নিয়ে আসলো ঢাকা নবাবপুরে, ওই যার আবাসিক হোটেল আছে, তো আবাসিক হোটেলে সে মানে তার একটা রুম এক্সট্রা ভাবে কিনা থাকতো।
আচ্ছা,
যে কোনো মুহূর্তে তার রুমে এসে ঢুকতে পারে, মাসের পর মাস সে অ্যাডভান্স দিয়ে রাখতো।
ওকে,
তো যার কারণে সে যদি কোনো লোকজন নিয়েও আসতো তাও কিছু বলতো না।
ওকে,
তো ওর রুমের ভিতরে সব কিছু চলতো, মদ খাওয়া, তারপরে মনে করেন বাজে নেশা যত ধরনের আছে। তখন আমি যখন রুমে আমার নিয়ে আসলো, তখন আমি দেখতেছি দুইটা নিয়ে আসলো, এরা খাওয়া দাওয়ার পরে এই জায়গায় ফুর্তিও করলো। তো তখন আমি মানে আমার দাও করাইছে, আমিও করছি, ঠিক আছে। তখন আমি আসলে বুঝতাম না, মানে এটাই জীবনের প্রথম। তো আমি রাত্রে ওই জায়গায় ঘুমায় রেলাম, সকালবেলা আমি জানতে পারলাম যে ওরা ওই রাত্রে 10টা রিক্সা মানে ওরা চুরি করছে
এইভাবে।
হ্যাঁ, এইভাবে। তখন আমি আবার কইলাম যে দেখ, আমি এই কাজের ভিত্তি আমি জড়িত হইতে পারবো না, যদি মনে করো ধরা খায়া জায়গা কিন্তু পুলিশে ঠিকই দান্ডার বাড়ি দিবে, এটা তো আর মাফ করবো না। তখন অগর লগে মানে আমার একটা বিরোধী হয়ে গেল, আমি অগর ধরতে সরাই গেছি কেন, মানে ওরা আমার সুস্থ থাকতেই জানে, ওরা মানুষ দায়ী করে, তারপরে ওরা আমার কি করছে নগদে পুলিশ ধর আমার ধরা দিল। তো পরে ওরা আমার ধরা দিল, পুলিশ আমার থানায় নিয়ে লকআপের ভিতরেই রাখছে, 2 ঘন্টা পরে আবার ওরা আমার সারাই নিয়ে গেছে। তো সারাই এনে আমার কইতেছে দেখ যে তোর তো পুলিশ ধরে নিয়ে দিল, আমরা সারাই আনলাম, আমাকে টাকা দিয়ে আমি তুই কি করবি, আমাকে আমি তো করতে দিবি। দেখ ওখানে এদের সাথে কাজে লিখতে হয়ে গেলাম, মানে এগোর সাথেই থাকতে হবে, নাহলে আবার এরা আমার পুলিশ দা ধরাই দিব। কিন্তু ওর একজন বস আছে, নাম হলো জাফর, সে আমার নিয়ে গেছে,
হারুন।
জি, হারুন আমার নিয়ে গেছে। তো জাফরের কাছে আমি যখন গেলাম, তখন জাফর বললো যে ও আজকের থেকে আমার লগে থাকবো, আমার লগে খাইবো, আমার লগে কাজ করবো। তো জাফর ভাই বললো ঠিক আছে, তাহলে ওরে কিছু টাকা দাও। তো আমার 2000 টাকা দিল নগদ। তো দেওয়ার পরে এখন আমি তাদের সাথে এই কাজে লিপ্ত হইলাম।
আচ্ছা, আমি একটু জানতে চাই যে জাফর কি কাজ করতো, সে কোথায় বাসা ছিল?
সে মানে ছিল কি, আপনার এই যে যত চুরি ডাকাতি যা কিছু করতো সবকিছু নিয়ে এর কাছে জমা দিত।
আচ্ছা,
মানে এই ছিল এটার মেইন।
আচ্ছা,
আপনার এই যে ট্যাবলেট যেটা মানে নেশা সবকিছুই নিয়ে এর কাছে জমা দেওয়া হইতো, হেই মানুষরে দিত, মানে হেই হারুন রে দিত, আর হারুন এটা দিয়া তার একটা দল ফল বানায় 10-12 জন মানুষ নিয়ে এটা নিয়ে কাজ করতো। টাকা পয়সা মানে গাড়ি ঘোড়া যাই কিছু আপনি আনবেন আইনা সবের কাছে জমা দিতেন। তো পরে আমি হারুনের সাথে 3 মাস ছিলাম। তো 3 মাস থাকার পরে আমি ওদের সাথে মানে আমার কিছু টাকা পয়সা নিয়ে ওদের সাথে দ্বন্দ্ব হয়েছে। তো দ্বন্দ্ব হওয়ার পরে আমি হারুনরে বললাম দেখ, আমি যদি কোনোদিন খারাপ কাজ করি তাহলে আমারটা আমি নিজেই করুম, আমি তোর লগে করুম।
একজন কিশোর অপরাধীকে আজকে আমরা এখানে পেয়েছি, সে এখন কিশোর নয়, 28-29 বছর বয়স, কিন্তু তার 10-12 বছরের জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো এখানে উদ্ঘাটিত হচ্ছে। হারুনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি কিছু জানতেন যে কোন ধরনের ফ্যামিলি থেকে এসেছিল, কেন এসেছিল?
হারুন একটা ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু ও খারাপ কাজে যে কেন জড়িত হয়েছে এটা আমি জানতাম না। এটা আমি এখনো জানি না, কিন্তু আমি একটা জিনিস দেখতাম যে ওর মেয়ের নেশাটা বেশি থাকে,
মেয়েলি নেশাটা বেশি,
মেয়েলি বিষয়টা মানে ওর খুবই খুবই প্রচন্ড বেশি। ওই পর্যন্ত কম হলো 8টা বিয়ে করছে,
এখন পর্যন্ত 8টা বিয়ে করেছে।
মানে কোন মেয়ের সাথে সে 3 মাস, কোন মেয়ের সাথে 6 মাস, কারোর সাথে 1 বছর।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গিয়েছে এবং আজকের এই দুর্ধর্ষ ঘটনাগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। আমরা 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো। যাহা বলিব সত্য বলিবতে, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম, আর জি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি, 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি, যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। আজকে কেপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এই পর্যায়ে আপনাকে একটু নক করতে চাই আমাদের আজকের জেবিএফবি এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি রয়েছেন অনুষ্ঠানের শুরু থেকেই, আমরা এই পর্যায়ে তাকে একটু ফোনে কানেক্ট করছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আব্দুল করিমের ঘটনা তো এখানে শুরু হয়ে গিয়েছে, তার জীবনে যে অপ্রিয় সত্যগুলো আপনি প্রথম থেকে শুনছেন এবং আমরা আশা করছি যে একেবারে শেষ পর্যন্ত আপনি আব্দুল করিমের জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে, অপরাধ বোধের জায়গাগুলো রয়েছে, সেগুলো জানার পরে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যাচ্ছি আব্দুল করিমের কাছে। আব্দুল করিম, জীবনের যে অপ্রিয় সত্যগুলো নিয়ে আপনাদের কাছাকাছি আছেন সেই বিষয়গুলো আজকে উদ্ঘাটিত হবে এবং পাশাপাশি আপনাকে বলতে চাই, তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2। ওকে আব্দুল করিম, আপনি যেটা করলেন যে আপনি ওনার সাথে একটা বিবাদে চলে গেলেন, বিবাদটা আসলে কি নিয়ে শুরু হয়েছিল?
বিবাদটা আসলে হয়েছে যে আমি ওদের সাথে যখন কাজ করতাম ওরা টাকা আমারে দিত না, টাকা দিত মানে আমার খরচ যতটুক চলার জন্য। তো ওরা আমারে একটা কথাই বলতো যে তুমি মদ খাবা, টাকা আছে, তুমি মেয়েলি বিষয় নিয়ে ই করবা, আমার কাছে টাকা আছে, কিন্তু তুমি ডাইরেক্ট তোমার কাজে লাগবে টাকা, ওই টাকা আমার কাছে নেই, তুমি যদি মেয়ে নিয়ে ভর্তি করতে চাও তাহলে আমার কাছে টাকা আছে, ঠিক আছে। তো আমি এক পর্যায়ে ওদের সাথে বাঘ হয়ে গেলাম গা। তো বাঘ হয়ে যাওয়ার পরে আমি 10 দিন ঘোরাঘুরির পরে তখন আমার সাথে কিছু ভ্যান গাড়ির ড্রাইভার গো, উনি একটা পরিচয় ছিল, ভালো একটা সম্পর্ক ছিল আমাদের। তো আমি কি করলাম, আমি 21 জন মানুষ নিয়ে আমি নিজে একটা গ্রুপ বানাইলাম।
কিভাবে বানালেন? না, 21 জনকে বাজাই করলেন কিভাবে?
সবার সাথে আমার পরিচয়, ভ্যান গাড়ি চালায় ওরা, তো আমি ওকে সবারে ডাকছি, ওকে সবারে ডাইকা এক জায়গায় এক রুমের ভিতরে বহায় আমি ওদেরকে বলছি যে দেখ হারুন আজকে খারাপই করা এত মানে টাকা পয়সা কামায়, ও খালি অহংকার দেয়, আমারে কিন্তু দেয় না, বরঞ্চ আমি যদি কামাই ওরা না দেয়াইতে পারি তাহলে আমি খারাপই করতে গেলাম কে, কিংবা আমি খারাপ করলাম কে, মানে এটার জবাবটা আমি ওরা দিব। যাই হোক, তো আমি 21 জন মানুষ নিয়ে একটা দল বানাইলাম। তো আমার প্রথম মানে অপারেশন, আমি যে কাজে যাইতাছি এটা হলো লঞ্চে।
এই 21 জন মানুষ কি রাজি হলো আপনার সাথে কাজ করতে?
হ্যাঁ, সবাই আমার সাথে রাজি, এর কারণ এদের সাথে আমার সাথে অনেক আগের থেকে সম্পর্ক।
এরা কি করতো?
অরিজিনালে তারা পেশাদার ছিল, তারা ভ্যান গাড়ি চালাইতো।
আচ্ছা, আপনি হারুনের সঙ্গে যে 3 মাস কাজ করলেন, এই 3 মাস মূলত কি ধরনের কাজ করেছেন? রিকশা চুরি?
হ্যাঁ, শুধু এই কাজটাই,
এছাড়া অন্য কোনো কাজ?
না, তার সাথে আর কোনো কাজ করিনি, এটাই শুধু।
তো এই রিকশা চুরি করছেন, তারপরে রিকশাওয়ালাদের সাথে সম্পর্ক, ভ্যানওয়ালাদের সাথে সম্পর্ক, এটা কিভাবে সম্ভব?
না, আমরা তো ওই এলাকায় করতাম না, আমরা যে এলাকায় থাকতাম আমরা তো ওই এলাকায় করতাম না।
আচ্ছা আচ্ছা,
এগুলা করতাম এলাকার বাইরে, যেমন আমরা থাকতাম কেরানীগঞ্জ, কাজ করতাম খিলগাঁও, বাসাবু, মাদার টেক, নাইলে কারণ বাজার, নাইলে মনে করেন মোহাম্মদপুর, মিরপুর।
এই চুরিগুলো করতেন, এই রিকশা চুরি করে আপনারা কি করতেন? রিকশাগুলো কোথায় সেল করতেন, কোথায় নিয়ে রাখতেন?
ওই যে জাফরের কাছে নিয়ে দিতাম, ওই যে জাফর ভাই,
উনি কি করতো?
উনি তো গ্যাং, উনি বিক্রি করে ফেলাইতো। আবার মা যার রিকশা, অনেক সময় মালিকের নাম্বার থাকে গাড়ির পিছনে, তো গাড়ির পিছনে নাম্বার থাকলে মালিকরা ফোন দেয় একটা দালালের মাধ্যমে, আপনার রিকশাটা তো অমুক জায়গায় পাওয়া গেছে, আপনার ড্রাইভার নিয়ে এসে, তো ড্রাইভার তো 2 দিন পরে উষ হওয়ার পরে মালিকের কাছে গেছে।
আচ্ছা,
ওই 2-3 দিন যেমন জাফরের কাছে পড়ে গেছে,
আচ্ছা,
তখন লোক দিয়ে যখন কানেক্ট করা হয়েছে তখন মানে মালিকরে ফোন দিয়ে বলছে যে আপনার গাড়িটা অমুক জায়গায় আছে, আপনি নিতে হলে 6,000 টাকা লাগবে কিংবা 8,000 টাকা লাগবে।
আচ্ছা,
তখন মালিক বলছে ভাই ঠিক আছে আমার গাড়িটা রাখেন, আমি আপনার 8,000 টাকা দিই, আমি আপনার গাড়িটা আপনার কাছ থেকে নিব।
এভাবে নিয়ে যেত?
হ্যাঁ, এভাবে মালিকরা অনেক সময় নিয়ে যেত, আর যদি কোনো মালিক না নিত তাহলে এটা এসে বাহিরে বিক্রি করে দেবে। আমার লগে একটা পোলা ছিল নাম তোতা, ওর একটা চোখে মানে একটু সমস্যা, কিন্তু ও খুব আমার থেকেও মানে স্মার্ট বেশি ছিল।
আচ্ছা,
তো ওরা আমি যখন দিলাম মেডিসিনটা তখন ও নিয়ে গেছে, ও বলছে ভাই কাজ সাকসেস।
আমি একটু থামাচ্ছি আপনাকে, আপনাদের প্ল্যানটা কি অনেক আগে থেকেই ছিল? মানে আপনারা লঞ্চে উঠেছিলেন মূলত কেন?
লঞ্চে উঠছি তো আমরা এই কাজের জন্য, কিন্তু এটা আমাকে একটা প্ল্যানিং আগের থেকেই আছিল যে আমরা একটা লঞ্চের কামে যাবো, যে কোনো একটা বড় কাম কম দেখা।
আপনি কি পুরো 21 জন নিয়ে লঞ্চে উঠেছিলেন?
না না, তখন আমার সাথে মাত্র 9 জন ছিল।
9 জন ছিল? আচ্ছা, তারপর?
তো 9 জন নিয়ে আমি যখন উঠছি তখন ওই লঞ্চে আমি ওইটা দেখা আমি সবারে বলছি যে দেখো এই জায়গায় একটা বিয়াবাড়ির মানে অনুষ্ঠানের লোক আছে, তো এই জায়গায় কিছু টাকা পয়সা আছে, কিছু স্বর্ণগণ্য আছে।
কোন রুটের লঞ্চ?
এটা লঞ্চ ছিল হলো ডাইরেক্ট বরিশাল পারাবত্তের লঞ্চ।
আচ্ছা,
তো কি করলাম, আমরা ওই লঞ্চের 9 জন উঠলাম, তো যে পোলাটার নাম বললাম তো তাকে আমি মেডিসিনটা দিলাম, তো সে নেওয়ার পরে আমার কাছ থেকে মানে ও আবার কি করছে, ও অতি সহজে মানুষের লাগে মানে কথা কয়ে মিলে যাবে।
আচ্ছা,
তো রাত্রে তারা 2 জনে মানে স্বামী স্ত্রী তারা 2 জন খাওয়া দাওয়া করবো, তো মানে তারা হোটেল থেকে খাইতেছে, মানে তারা বাসা থেকে কোনো খাওয়ার নেয় নাই, এবং যাও নিছে তাও মানে ওই যে অন্য মানুষের খাওয়াইতেছে, মানে তার পাশে যারা আছে ওদের খাওয়াইতেছে, কিন্তু ওরা জামাইব 2 জন হোটেল থেকে ভাত খাইবে, হোটেল থেকে ভাত নিচ্ছে আর মাছ নিচ্ছে। তো নেওয়ার সময় আমার ওই তোতা ওই যে পোলাটা ভাত নিয়ে যাইতাছে ওই পোলাটারে বলছে যে তোর এই ভাতের প্লেটটা আমি দিয়ে আহি, যদি আমি এই প্লেটটা দিয়ে আইতে পারি মানে এটা আগের থেকেই ওরে মানে বইলা মইলা রাখ।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
যে আমি যদি এই প্লেটটা দিয়ে আহি তাহলে তুই কিন্তু কিছু টাকা পাইবি আমার কাছ থেকে।
ওকে,
মানে ও বলতেছে আমি প্লেট আপনি দিয়ে আপনি আমার টাকা দিবেন, কহ প্লেট আমি দিয়ে আমি তোর টাকা দিব, কয় টাকা দিবেন তোর আমি 1,000 টাকা দিই, কিন্তু ভাতের প্লেট আমি দিয়ে। মানে ওই ওই জায়গায় দাঁড়ায় রয়েছে কিন্তু ওই ভাতের প্লেট ওই পোলাটা নিয়ে গেছে নাম তোতা। তো ও যখন নিয়ে গেছে তখন ওই আর ওরা মাংস দেওয়া ভাত খাবে মাংস নিয়ে গেছে মুরগির মাংসের ভিতরে দিয়া দেওয়া হয়েছে।
ওকে,
তখন ওরা জামাইব দুইজনই খায়া ওই জায়গার ভিতরে 10-15 মিনিট পরে ওরা ঘুমায় গেছে। তখন আমার তোতা রুমের ভিতরে মানে লুমে লক করে ও আবার চাবি দিয়ে ওর কাছে চাবি বানানো থাকতো ছোট ছোট রড দিয়ে ওইগুলো টান দিত ওই আপনার ই খুলে দিত চিটকারি খুলে দিত।
ওকে,
তো চিটকারি খুলে ভিতরে ঢুকছে, ঢুকার পরে পোলার কাছে একটা দামিও সেট পাইছিল আর মেয়ের একজোড়া কানের দুল নাকেরটা, তারপরে ছেলের কাছ থেকে টাকা পাওয়া হয়েছিল 40,000 টাকার মতো
ওই রুমের ভিতরে।
হ্যাঁ, ওই রুমের ভিতরে। তো পায়া যখন ওরা নিয়ে আসছে তো লঞ্চ তো অলরেডি ছাইড়ে গেছে গা, লঞ্চ কোনো জায়গায় আর ঘাট করবো না, আমাকে কিন্তু ওই জায়গায় যেয়ে নাম তুইব, যে বরিশাল যেয়ে নাম তুইব।
আপনাদের নেমে যাওয়ার কোনো সুযোগ নেই?
না, নেমে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা যখন আমাদের কাজ সাকসেস তখন আমরা সবাই লঞ্চের ছাদে গেছি।
ওকে,
মানে ওই জায়গা কোনো মানুষ ওঠে না, ওই জায়গা উঠে ওই মানে মাগরিবের নামাজ আর এশার নামাজ পড়ার জন্য কিছু মানুষ ওই জায়গায় নামাজ পড়ে।
প্রিয় শ্রোতা, দিস ইজ ট্রু। আমি মাত্র কিছুদিন আগে বরিশাল থেকে ঘুরে আসলাম, আপনারা দেখবেন যে লঞ্চের যে ছাদটা থাকে সেই ছাদে যাওয়ার জন্য তেমন কোনো সিঁড়িও থাকে না, ওটা আসলে একটু কাছাকাছি করেই উপরে যেতে হয় এবং উপরে যাওয়াটা আসলে পারমিটও না, এবং ও যেটা বললো সেটা আমার দেখা মতে ট্রু। ওকে, তারপর
তারপরে আমরা ওই কাজ করে আমরা ওই জায়গায় ছাদে যাই, সবাই আড্ডা টাড্ডা মারলাম, সারা রাত সিগারেট মিগারেট খাইলাম, আমাদের কাছে সবসময় সিগারেট বিড়ি থাকতো, আমরা নিচে নামি নাই, লঞ্চ যতক্ষণ না গাড়ি গেছে ততক্ষণ আমরা নামি নাই। তো আমরা ওই জায়গায় নামছি, বরিশাল নামার পরে সারাদিন আমরা ওই জায়গায় ঘুরে গাইরা পরের দিন আমরা ঢাকায় চলে আসছি।
লঞ্চের ভিতরে আপনারা কোনো এনভায়রনমেন্টের পাননি যে এটা নিয়ে দৌড়দৌড়ি হচ্ছে? কারণ ওরা তো বুঝে যাওয়ার কথা।
না না, ওরা তো ঘুমাইয়ে রয়েছে একেবারে, আপনাদের খাওয়ানোর পরে আপনার 2 দিন কোন হুশ জ্ঞান কিছু থাকবে।
প্রিয় শ্রোতা, এখানে ওষুধের নাম দুটো আমরা মিউট শব্দ ব্যবহার করেছি, কারণ এই ওষুধের নাম দুটো কমনলি সাধারণ মানুষ জেনে গেলে এটা একটা বড় সমস্যা হতে পারে, সে কারণে আমরা নাম দুটোতে মিউট শব্দ ব্যবহার করেছি। এবং ও দুটো ওষুধের নাম বলেছে সেটা আমরা সার্চ করে দেখেছি ওর জায়গাটা থেকে এবং আমাদের জায়গাটা থেকে, সেটা সত্য, আসলেই সত্য এবং খুবই পাওয়ারফুল একটা ঘুমের ওষুধ। তারপর
তো তারপরে আমরা ঢাকায় চলে আসলাম বরিশাল থেকে পরের দিন। পরের দিন ঢাকায় আসার পরে আমি সবারে মানে টাকা পয়সা মানে যা আনছি সব অগরে ভাগ করে দিয়েছি, আমি কিন্তু কোনো টাকা টুকা রাখিনি।
কেন আপনি ভাগ করে দিলেন?
আমি ভাগ করে সবার দিয়ে দিছি, যারা আমার সাথে কাজে গেছে ওরা 9 জন, ওদের 9 জনেরও টাকা দিছি, আর যারা মানে ঘরে বসা ছিল ওদেরও টাকা দিছি। তো দিয়া আমার কাছে শুধু ছিল ওই সেটটা,
মোবাইল সেট।
হ্যাঁ, বড় একটা মোবাইল, মানে ওইটার ভিতরে সবকিছু ওদের ভিডিও করা ছিল। তো আমি ওটারে রাখলাম আর সবকিছু মানে স্বর্ণের জিনিস সহ আমি স্বর্ণের জিনিস বিক্রি করে দিছি। 3 দিন পরে আমরা আর একটা কাজে যাইতাছি, সেটা হইলো মানে আমার এক পোলা আছে ও বাড়িটা হইলো দিনাজপুরে, ও আমার বলতেছে ভাই আমার দেশের থেকে এমন কিছু মানুষ আছে যে ওর কাছে 2-5 লাখ টাকা থাকে, ক্যাশ টাকা থাকে, যদি আপনি চান আমার খরচের টাকা দেন আমি দেশে যাই গিয়া আপনারা ঢাকায় থাকেন, আমি আপনার সঠিক ইনফরমেশন দিব, আপনি কাজ করতে পারবেন, ওর কাছে টাকা জিনিয়ন পাইবেন আপনি। তো আমি বললাম ঠিক আছে, তো ওরে কিছু টাকা দিলাম ও দিনাজপুর চলে গেছে। তো ও কি করলো, দিনাজপুর থেকে আমাদের একটা ফোনে একটা বললো যে ভাই আজকে একটা ট্রাক ড্রাইভার ঢাকা যাইতেছে, ওর কাছে ক্যাশ 3 লাখ টাকা আছে, ও যাবে কারণ বলো, আর সব বিল্ডিং এর সামনে ওর গাড়িটা থামবো, মানে ও ডিটেলস সব কিছু ড্রাইভারের কাছ থেকে জানছে, একই হোটেলে খাইবার বুঝে। তো গাড়ি ওদিকটা মাল পড়তেছে, এদিকটা ও ড্রাইভারের কথা কইতেছে, সব কিছু যাই না তো ও আমার সব বলছে, তো যেভাবে যেভাবে বলছে আমি আবার এইভাবেই আসছি।
ওকে,
তো তখন 7 জন লোক নিয়ে আমি এই জায়গায় আসছি। তো আসার পরে আমি এক রিক্সাওয়ালা মানে একজন অলরেডি লগে রাখছি যে রিক্সা নিয়েছি একটা, তো ও কি করছে ওই গাড়ির লগে এসে আপনার গাড়ি চাপাইয়া বইছে। তো বইয়া ড্রাইভারের লগে কথা কইতেছে, ওস্তাদ ভালো আছেন কেমন আছেন কোন দেশের চাইছেন, তো ওস্তাদ ওর কথা কইতেছে ওরা 1/2 ঘন্টার মতো কথাবার্তা বলছে। তো মানে দুজনে কথাবার্তা বললো ওরা দুজন দুজনের মানে একটা ভালো একটা ই হয়ে গেছে, আপন জন হয়ে গেছে যেরকম বোঝা যায়। তো রিক্সার ড্রাইভার বলতেছে ওস্তাদ চা খাইবেন একটু, ড্রাইভার বলতেছে ঠিক আছে একটু চা খাইবা, আচ্ছা নিয়ে আহ। তখন দোকান থেকে 10 টাকার চা আনা হইলো, একটা ডিব্বার ভিতরে 2টা কাপ নিয়ে আসলো, রিক্সার ড্রাইভার নিয়ে আইছে কিন্তু। তো রিক্সার ড্রাইভার আইনা ওই 2 কাপের ভিতরে যখন চা ডালবার গেছে তার আগে কিন্তু কাপের ভিতরে কিন্তু ও টেবলেট দিয়ে দিছে, সেটা তারা দেখেনি। তো ড্রাইভার রে এবং হেল্পার রে দুজনকেই খাওয়ানো হয়েছে। তো এখন ও মনে করেন খাওয়াই দেওয়া, কিন্তু ওই জায়গায় বৈশা রয়েছে, যারা খাইছে ওরা কিন্তু বুঝতে পারেনি। মানে তারা দুজনই সিগারেট টানতেছে, সিগারেট টানতে 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 এক পর্যায়ে তারা ঘুমায় গেছে। দশ মিনিট জোর গেলে মানে দশ মিনিট পরে তারা ঘুমায় যাবো। তো দশ মিনিট পরে যখন ঘুমায় গেছে গা, তখন ও গেট খুললা কি করছে, ভিতরে ঢুকছে। কারণ অনেক মানুষ দেখছে যে ও এর লগে আধা ঘন্টা এক ঘন্টা ধরে বয়ে কথা বলছে ড্রাইভারের লাগে। তাহলে অবশ্যই ড্রাইভারের কোনো আপন জন, নাহলে তো ও উপরে উঠতে পারবো না। তো যখন উপরে উঠছে তখন ড্রাইভারের কাছে ক্যাশ 3 লাখ টাকা পাইছে। মানে এটা আমারে উড়াইছে, আমি নিজে উঠছি, আমি পিছন সাইডে উঠা, মানে ওর ডাইন সাইডে বা আমি বাম সাইডে উঠছি, আমি উঠা, আমি নিজে 3 লাখ টাকা পাইছি। এটা ওর ওর মানে মাজার ভিতরে কোমরে লুঙ্গির ভিতরে ও পল্টি দিয়ে আমি কাকাটা ওর লগে রাখছি।
ওকে,
তো
এই সময় যখন আপনারা ওর গায়ে হাত দেন কোনো কিছু বুঝতে পারে
না? না না না, ও তো ঘুম, ও দুই দিন অলরেডি আমি ঘুমাইবো, তারপরে ও যদি কইতে পারে যে আমার কি হয়েছে, কিন্তু দুই দিনের আগে ও কিছু কইতে পারবো না।
ওকে,
তো তখন 3 লাখ টাকা, 2টা মোবাইল সব নিয়ে আসলাম, নিয়ে আমরা চলে আয় করছি। ওরা কিন্তু এই জায়গায় তুলে আমরা বাসায় গেছি। যাওয়ার পরে সব পোলাবাইনের টাকা পয়সা দিছি, আমিও তখন হোটেলে থাকতাম, আমার তো থাকার কোনো স্থান নেই। আমিও হারুনের মতো এক হোটেল কিনে নিছি, আমি প্রতিদিন রুমের ভিতরে 400 টাকা ভাড়া দিতাম, শুধু শুধু আমি রুমে থাকতাম না কিছু না, শুধু কি কারণে যে আমার দিকে একটা পোলাবাইন ওই জায়গায় যাইবো, একটু আমার ফুর্তি করবো, আর মদ খাইবো, ঠিক আছে। এই
কোন হোটেল ছিল এটা?
এটা হোটেল
কোথায়? এটা
নবাবপুরে, ওটা হলো আবাসিক হোটেল, ওটার ভিতরে সবকিছু পাওয়া যায়। আরো কিন্তু হোটেল আছে, আমি অন্য হোটেলে যায় থাকি, আমি ওই হোটেলে থাকি না। ওই হোটেলে রুম রাখছি কিনা শুধু পোলাবাইনের জন্য, তো ঠিক আছে। আল্লাহ তি কাম কাজ করে আমি 10-12 দিন রেস্টে আছি। আমি হোটেলে আইছি, হোটেলে আমি নিজেই মনে করেন একা একা থাকতাম, একা একা একটা মদের বোতল আনতাম, একাই খাইতাম। আর স্টাফ গুলো কিন্তু খুব ভালো সম্পর্ক, হোটেল স্টাফদের সাথে খুবই ভালো সম্পর্ক। আর ওদের সাথে সম্পর্ক থাকতো একটা কারণে যে ওদেরও কিছু টাকা দিতে হতো,
ওরাও বুঝতে পারতো যে আপনারা কি কাজ করেন।
হ্যাঁ, ওরা কিন্তু অলরেডি অনেকেই কিন্তু জানে, সবার সাথে তো শেয়ার করা যায় না।
ওকে,
দুই একজনের সাথে, যেমন এখনো আছে, এখনো আমার দুইটা বন্ধু আছে যে হোটেল থাকে, ওরা জানে যে আমি কি করি। তো অনেক স্টাফের সাথে পরিচয়, তখন তাদের মনে করেন টাকা দা রাখতাম যে 500 টাকা দিছি নাস্তা আনার জন্য, ওরা 100 টাকার নাস্তা আনছে, 200 টাকা ওরা খেয়াল আছে, আর 200 টাকা আমার দিতে। তো যাই হোক, আমি ওই টাকাটা সবার ভাগ ঠাক করে দিয়া কিছুদিন রেস্টে ছিলাম আমরা। তো রেস্টে থাকার পরে এই মুহূর্তে আমার কিছু মেয়ে দরকার, সবসময় ছেলেকে দিয়া কাজ হয় না, এটা সময় মেয়ে দরকার হয় যে বাসা বাড়িতে কাজ করানোর জন্য।
মানে বাসা বাড়ি আপনার টার্গেট?
হ্যাঁ, বাসা বাড়ি টার্গেট, যে যদি কোনো বড় লোকের বাড়িতে ঢুকতে পারো, বড় লোকের বাড়ি কাম করতে পারো, তাহলে হয়তো টাকা পয়সা পাইবা, স্বর্ণ পাইবা, সবকিছুই পাইবা।
ওকে,
আর বেশি কিছু যদি করতে পারো তাহলে একটু ভালোই থাকতে পারবে। যদি দেখা গেছে তোমার লগের একজন রাস্তায় আজকে ধরা খাইছে, চোট খাইছে, ওরে কিন্তু আমার সারাই আনতেই, তাহলে ওর টাকাটা আমার কিন্তু আগের থেকে জোগায় রাখতে, নাহলে আমি ওরে কি দিয়ে আনো। তখন এই প্ল্যান করলাম, 4টা মেয়ে ছিল, তো মেয়েরা জানতো যে আমি খারাপ, ওদের আমি বলছি যে তোমাদের কিন্তু এই কাজ করতে হবে।
4টা মেয়েকে আপনি জোগাড় করলেন কিভাবে?
4টা মেয়েদের জোগাড় করলাম কিভাবে, আমি যে জায়গাটা মানে কেরানীগঞ্জের যে জায়গাটায় থাকতাম, ওই জায়গার কিছু গরিব মানুষ ছিল, ওরা কাগজের কাম করতো। তো ওরা কাগজের কাম করে সারা মাসে আপনার পাইতো মনে করেন 500-700 টাকা।
আচ্ছা,
আর আমি ওরে বলছি যে তুমি একদিন আমার লাগে কাজ করবা, তোমার আমি টাকা দিন 2000 টাকা, কিন্তু বিনিময়ে কি তোমার ইজ্জত বিক্রি করতে পারবো? তা না, তোমার ইজ্জত বিক্রি করতে পারবো না, আমি তোমার 2000 টাকা দিব, কিন্তু আমি যেই কাজ করতে পারবো তুমি এটা করতে হইবো। তখন এক পর্যায়ে মানে অনেক সময় রাজি হইতো যে আমার তো কিছু নাই, আমি খাইতে চলতে ফিরতে কষ্ট, সারা মাস কাম করে 500 টাকা পাই, আর এমনি আমি এক রাত যদি আল্লাহ কামে যাই কিংবা এক রাত আল্লাহ কাম করি, তাহলে আমার 2000 টাকা দিবে, অনেক সময় মানে রাজি হয়ে গেছে।
এরকম ভাবে আপনি 4 জনকে ম্যানেজ করেন?
হ্যাঁ, 4 জনকে ম্যানেজ করছি।
এদের নাম কি কি ছিল?
এদের নাম ছিল সোনিয়া, আসমা, লিমা, তাসলিম।
সোনিয়া, আসমা, লিমা এবং তাসলিম,
তাসলিমা, এরা 4 জন ছিল আমার কাছে।
ওকে,
তো আমি এদের নিয়ে প্রথম যে কাজে যাই সাভার স্ট্যান্ড,
সাভার বাস স্ট্যান্ড,
সাভার বাস স্ট্যান্ড।
ওকে,
ওই জায়গায় একটা হল আছে, হলের পিছনের একটা বাড়ি, মানে যারা যারা সাভারে থাকে, যারা শুনতেছে তারা অবশ্যই বুঝতে পারবো।
ওকে,
তো মানে ওই বিষয়টা ওই জায়গায় কিন্তু খুবই একটা গরম, মানে একটা চরম একটা হয়ে গেছিল, গ্যামজাম হয়ে গেছিল।
কত সালের ঘটনা এটা?
এটা ছিল 2003 সালের ঘটনা।
2003 সালের ঘটনা।
জি,
আপনি বাড়ি ছেড়েছেন কবে?
বাড়ি তো ছাড়ছি 1999-তে,
1998-99-তে উনি বাড়ি ছাড়লেন। তাহলে এটা হচ্ছে তার থেকে আরো প্রায় 5 বছর পরের ঘটনা। মানে 5 বছর আপনি ঢাকাতে আছেন, বাড়ির সঙ্গে যোগাযোগ হয়েছিল?
না না না, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ,
কোনো ইচ্ছাও করেনি আপনার
বাড়ি? না না, কোনো ইচ্ছাও নাই, কারোর সাথে কোনো যোগাযোগ নেই।
বাড়িতে মাকে কখনো মিস করতেন না?
হ্যাঁ, মাকে তো প্রায় সময় মিস করি, কিন্তু মিস করলে কি হয়, কারোর ক্লাবে তো যোগাযোগ করতে পারতাছি না। আর আমি যে দেশে যাবো, আমার দেশে যাওয়ার কোনো মন মানসিকতাই নেই।
কেন রে?
যে বাবা ছোটকাল থেকেই বাবা মানে একটা বুঝিত না, সে একটু গরম মেজাজের মানুষ ছিল, তো উনি তার সামনে কোনো অন্যায় করছেন ধরেই নি, কোনো কথা না।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার বেজে গিয়েছে এবং আমরা এসে জানবো সাভারের সেই চাঞ্চল্যকর কি ঘটনা ঘটেছিল হলের পেছনের বাড়িটাতে আমরা জানবো। তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতি। ফিরবো ঠিক 12:06। আর এই সুযোগে বলছি, আমরা আরেকটি SMS পলের মুখোমুখি করতে চাই আজকের অতিথি আব্দুল করিমকে। যারা এতক্ষণ শুনেছেন তারা কতটুকু তাকে নিতে পারছেন, কতটুকু বিলিভ করছেন, তারা তাদের প্রতিক্রিয়া জানিয়ে দেবেন। নিয়মটি হচ্ছে, যদি আপনার কাছে মনে হয় আব্দুল করিম যা বলছে তা সত্য বিশ্বাসযোগ্য, তাহলে যেটা করবেন আপনি আপনার সেলফোনে গিয়ে লিখবেন ABC লিখতে হবে। ABC লেখার পরে স্পেস দিয়ে ইয়েস যদি আপনি বিশ্বাস করেন, আর যদি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। আমরা ঠিক বিরতির পরে ফিরে এসে 12:06 শুরুতেই জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট। আর যদি ওকে দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ফিরছি একটু পর, সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, বৃহস্পতিবার 12:06 হচ্ছে সময়। সংবাদের বিরতির পরপরই আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আমরা শুরুতেই জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট।
Yes, 87%. No, 10%. No comments. 3%.
SMS পোল বলছে 87% yes, 10% হচ্ছে নো, এবং বুঝতেই পারছেন 3% হচ্ছে নো কমেন্টস। আমরা ফিরতে চাই আমাদের অতিথি আব্দুল করিমের কাছে। আপনি যেটা বলছিলেন যে সাভারের যে অপারেশনের কথাটা, সেটা একটু বিস্তারিত বলবেন যে কিভাবে কিভাবে প্ল্যান করলেন, সাভারের ব্যাপারটা মাথায় আসলোই বা কিভাবে?
খাবারের ব্যাপারটা মাথায় আসলো কিভাবে, যে মানে আমি তো অনেক জায়গায় লোক লাগায় রাখতাম, অনেক জায়গায় লোক পাঠাইতাম।
কিভাবে কিভাবে পাঠাতেন?
যেমন কাজ করতো যারা, এরা সর্বমোট থাকতো 8-10 জন, আর 10 জন মানুষ মানে বাহিরে থাকতো। ওরা শুধু ইনফরমেশন দিত কি, ওদের এক এক জায়গায় এক একজনকে পাঠানো হইতো। ওরা ওই জায়গায় কাজগুলো বিচাইতো, মানে দেখতো কোন বাড়িটা একটু নীরব, কোন বাড়িটার ভিতরে মানে কে কিরকম একটা লোক ঢুকতেছে। তো একটা বেশি পয়সাওয়ালা মানুষের তো একটা মানে পোশাক আশাক কিংবা চলাফেরার একটা ভাবে অন্যরকম থাকে।
আচ্ছা,
আর যারা মনে করেন একটু নীরব তাদের তো চলাফেরার একটা ভাব আছে।
জি,
তো ওরা এই জিনিসটা দেখতো, দেখার পরে ওরা এটা ইনফরমেশন দিত যে ভাই হ্যাঁ অমুক জায়গায় এমন একটা বাড়ি আছে যে এরকম একটা লোক আছে, ভালো খুবই কিংবা পয়সা পাতিও আছে।
আচ্ছা,
তো সাভারের যে বিষয়টা ওইটা আমারে আমার এক লোকে বলছে, তো বলার পরে আমি চারটা মেয়ে নিয়ে গেছি ওই জায়গায়।
চারটা মেয়ে?
হ্যাঁ হ্যাঁ, তো চারটা মেয়ে নিয়ে গেছি। ওদের আমি বলছি যে দেখো তোমরা এই বাড়িতে যে কোনো একজন যাবা, কাজের মেয়ে হিসাবে তোমাদের থাকতে হবে। তুমি কাজের মেয়ে এই বাড়ির, তুমি কাজের মেয়ে হিসাবে ঢুকবা, তুমি ওই জায়গার কি আছে না আছে তুমি সব দেখবা। তোমার দায়িত্ব 1 সপ্তাহ কিংবা 5 দিন তুমি দেখা, তারপরে যখন আমি তোমার এই জিনিস মানে ওষুধটা দিব তখন তুমি খাওয়াইবা। কিন্তু তার আগে তুমি যে কোনো পরিস্থিতিতে হোক, তোমার কান্দাগাড়ি করুক, হাত পা ধরুক, যা করতে হয় তুমি ওই জায়গায় তোমার ঢুকতে হবে।
যেভাবে পারো কাজটা ম্যানেজ করতে হবে।
তখন যে মেয়েটার নাম লিমা, ওই মেয়েটা রাজি হয়েছে যে ভাই আমি পারুম। তখন ও অলরেডি আমার এই কথা পারুম বইলে এসে আমার বাড়ির ভিতরে চলে গেছে। তো বাড়ির ভিতরে যাই, মনে করেন একজন সাহেবের যে রুমের ভিতর থাকে ওই রুমে নক করছে। তো সাহেব বাসা নাই, বাইরে এসে ম্যাডাম, ম্যাডামের সাথে কথা বললো, আপা আমি গরিব মানুষ, আমার যদি একটু চাকরি বাচ্ছি মানে একটু থাকা খাওয়ার মতো জায়গা দিতেন, আমি আপনার কাম কাজ করতাম, আমার তো মা বাপ নাই, আমি তিন মানুষ। অনেক কথাবার্তা কইয়া তো ম্যাডামের সাথে ও সম্পর্ক মানে আর ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। এখন সাহেব বাসায় দেখতেছে যে কাজের মেয়ে রাখা হয়ে গেছে অলরেডি।
ওকে,
তো রাখছে এরা 5 দিন 1 সপ্তাহ গেছে গা। তো 1 সপ্তাহ যখন গেছে গা তখন ও আমার বলতেছে ভাই যা যা আছে আমি সবই দেখছি, এখন আপনার কাজ আপনি করতে পারেন।
কি কি দেখেছে ও? কি কি
দেখেছে? মানে ডয়ারের ভিতরে কোন জায়গায় ও স্বর্ণ রাখে, কোন জায়গায় টাকা রাখে, কোন জায়গায় কি রাখতেছে, কিভাবে তুইতাছে, কিভাবে নিতাছে, লেনদেন মানে আদান প্রদানও করতেছে। ও তো অলরেডি ঘরের ভিতরেই থাকে।
আচ্ছা,
ও তো মানে বলছে যে আমার শুধু একটু থাকা খাওয়ার জায়গা দেন, আমি আপনার সব কাম করুন। তো অনেক মানুষ কিন্তু চিন্তা করে যে যে একটা মেয়ে মানুষ যদি রাস্তায় থাকে কিংবা রাস্তার ভিতরে থাকার চেষ্টা করে তাহলে আসলে সে খারাপ হয়ে যেতে পারে কিংবা খারাপ পরিণতিতেও যেতে পারে। তো তখন রাখছে, ঠিক আছে 7 দিন পরে। তো তখন আমি গেছি আবার, 7 দিন পরে আমি আবার গেছি। তখন আমার সাথে কেউ নাই, আমি একাই গেছি সিঙ্গেল। যাওয়ার পরে ওদের মানে ওষুধটা আমি ওরে দিচ্ছি মেয়েকে। মেয়ে কিন্তু ওই মুহূর্তে আমার সাথে তাদের বাড়ির টেলিফোনটা কিন্তু আমার সাথে কথা
বলে,
ঠিক আছে মানে মেয়ে ম্যাডাম রে বলতো যে আমার একটা ছোট ভাই আছে কিংবা বড় ভাই আছে, আমি তার সাথে 1 মিনিট কথা কইতাম। আচ্ছা কম সমস্যা নেই। তো ম্যাডামের নাম্বার দিয়ে আমার সাথে কথা বলছে, তো কথা বলছে তো কিছু জায়গায়, ওর আমি বলছি যে অমুক জায়গায় আইসা দাঁড়াও, 5 মিনিটের ভিতরে আমি আয় করতেছি। তো আমি এই জায়গা থেকে অলরেডি গেছি, যায় ওর কাছে ওষুধটা দিচ্ছি, তো রাত্রেবেলা সবারে খাওয়াইছি। মানে আপনি গরুর মাংস রান্না করছে, তো গরুর মাংসের ভিতরে রান্না করছে, ওইটার ভিতরে ট্যাবলেটটা দিয়ে দিচ্ছে, চারটা ট্যাবলেট দিছিল।
কয়জন মেম্বার ছিল ওই বাড়িতে?
বাড়িতে মেম্বার ছিল চাই।
কে কে ছিল?
ছিল হইল সাহেব আর তার ওয়াইফ আর তার মা, কিন্তু তার বাবা নাই, ঠিক আছে, আর তাদের একটা ছোট একটা বাচ্চা।
কি করতো ওই ভদ্রলোকটা?
ভদ্রলোকটা সম্ভবত আমি যতটুকু জানছি যে ও মানে কোন এক ব্যাংকে চাকরি করে মতিঝিলে। তো তখন ওরে যখন রাত্রে খাওয়ানো হয়েছে, তো আমারে যখন রাত্রে ফোনে বলতাছে যে ভাই খাওয়ানো হয়েছে, তো আমি মানে ওই মুহূর্তে পরিস্থিতি খারাপ, বাড়ির যে দারোয়ান আমি কিন্তু বাড়িতে ঢুকতে পারবো না, তখন যা কিছু তুমি তাই নিয়ে আইতে পারো, আমি ঢুকতে পারবো না, আর আমার যখন লোক ঢুকাবো তাও আমি পারবো না, কোনো কোনোটাই করা সম্ভব না। তখন ও আমার সাহেব আর ম্যাডাম তো সবাই তো ঘুমাই গেছে অলরেডি, তখন ও ডয়ার খুললা ঘরের থেকে 3.5 লাখ টাকা ছিল, 3 ভরি স্বর্ণ ছিল, কিন্তু ওই স্বর্ণটা ও আমার কাছ থেকে গাইড করে দিছে। পরে বলছে ও সব নিয়া ফজরের আজানের সময় সাহেবের 2টা মোবাইল ছিল, ম্যাডামের 2টা ছিল, 4টা মোবাইল সব নিয়া ও ফজরের আজানের পরে, মানে আজানের পরে তো রাস্তায় বেরিয়ে সমস্যা নেই, তাহলে সবাই জানে হ্যাঁ আজানের পরে তো মানুষজন বাইরে গিয়ে আসছে। তো আবার পরে ও আমারে বলছে যে টাকাই পাইছি আর এই মোবাইল পাইছি, আর কিছু পাই নাই, স্বর্ণ ম্যাডাম কই জানি রাখছে লোকে আর পাই নিয়ে গেছে, ঠিক আছে যাই হোক, কিন্তু ও স্বর্ণটা মাইরেছে পরে আমার কাছে স্বীকার গেছে।
আচ্ছা,
তো যাই হোক মাইরা দিছে, 4.5 লাখ টাকা নিয়ে আইছে, তো 4টা মোবাইল নিয়েছে, আমি মোবাইল মোবাইল বেচ চালাইলাম, সব মানুষের টাকা টুকা দিলাম, সবারে দিলাম, তখন সবার মানে নেশাই যে জুয়া খেলবো, সবার কিন্তু জুয়ার নেশা, এই জগতের ভিতরে যারা আছে খারাপ জগতে সবার কিন্তু জুয়া মদ মানে নারী সব কিছুর নেশা।
তারপরে এই 4.5 লাখ টাকা আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করলেন?
4.5 লাখ টাকা যখন ওরা ও যখন আমারে বলছে যে আমার কাছে 4.5 লাখ টাকা, তখন বলছে দাও টাকা, তখন আমি প্যান্ট কিনতাম দোলা পকেট, এই পকেট অনেক বড় থাকে, আপনি যদি মনে করেন 50,000 টাকার 10টা বান দিলে আমার পকেটে থাকে তাও সমস্যা, 5 লাখ টাকা।
ওকে,
4.5 লাখ টাকা নিয়ে যা আমি পকেটে 2 পকেটে রাখছি ঢুকাই, আমার কাছে টাকা মনে হইতে পারে, যাই হোক আসছি ঢাকায় আসছি, প্রায় সবার টাকা পয়সা দিছি, সবাই মনে করেন সবার বাদ করে দিছি, শুধু কি আমার যেটা থাকতো যে কেউ যদি 5,000 পাইছে ওর থেকে আমার 2,000 বেশি থাকে, আর কিছু না, কিন্তু আমার টাকা দেওয়া অবৈধ টাকা কোনো কাজে লাগতো না, আমি কোনো কিছুই করতে পারতাম না। রাত্রে দেখি পকেটে 85,000 টাকা, সকালবেলা হোটেলতে নামতাছি নাস্তা খাইতে যাবো আর এক হোটেলে, তখন দেখি পকেটে টেহা নেই, সারা রাত যে মদ খাইছি নিয়ে নিয়ে ফুর্তি করছি জুয়া খেলছি সব টাকা শেষ, খারাপের পথের টাকা মানে রাখতে পারতাম।
আমি একটু জানতে চাই যে এই কাজগুলো আপনারা করতেন, এগুলো তো এক ধরনের দুর্ধর্ষ কাজ বলতে পারি আমরা, যে কোনো ধরনের যে কোনো বিপদে পড়তে পারতেন আপনারা, এগুলো তো ধরা পড়লে মানে হচ্ছে পাবলিক আপনাদেরকে পিটিয়ে মেরে ফেলে, আমরা বহু এক্সাম্পল এরকম দেখেছি, হয়তো সামনে এরকম এক্সাম্পল আসবেও, আপনাদের কাছে কি কোনো ধরনের অস্ত্র থাকতো?
না না, আমাদের কাছে কোনো অস্ত্র থাকতো না, এটা আমাদের প্রয়োজন নাই,
এটা একবার নিরস্ত্র হিসেবে দেখা গেলো যে আপনি কার সাথে যেটা করেছেন সেটা লোকজন বুঝে গিয়েছে, ধরা পড়ে যাবেন তখন আপনারা কি করেন?
হ্যাঁ, ধরা পড়ে গেলে সমস্যা নাই, যদি ও হনে ধরা পড়েই গেছে গা, তখন আরে হয়তো পুলিশ মারধর করছে, মানে পাবলিক আপনার 2 দিন রাখেন, 2 দিন পরে ছেড়ে দেন, আর আপনি যদি ডাইরেক্ট ছাড়তে না পারেন তাহলে ওরা চালান করে দেন,
ম্যানেজ
হয়ে যায় অলরেডি। হ্যাঁ, তারপরে
চাঞ্চল্যকর ঘটনা কেন, মানে আপনি কেন বলছেন চাঞ্চল্যকর ঘটনা, কি কি হয়েছিল পরবর্তীতে ওই মাসে?
পরবর্তীতে মানে ওই জায়গাটার ভিতরে অনেক গ্যাঞ্জাম হয়েছে, মানে ওই যে দারোয়ান যে ছিল দারোয়ান অলরেডি মারছে মাইরা, ওরা পুলিশে ধরা দিছে, কিন্তু আমি ওই জায়গার ভিতরে যাইয়া কিন্তু আর এক সন্ত্রাসী লোকের যা পরিচয় হয়েছে, মানে এক দোকানে বইয়া চা খাইতেছে, আর ওই পোলাটা ওই জায়গায় বইয়া চা খাইতেছে, পোলাটার নাম মানিক, সবার ভিতরে মানে ওর এলাকার ভিতরেও ভালো একজনই, আরেকজন আছে মোল্লা বাবুল, এটা হলো কলমা, ও মানে ভালো একজন নাম করা, ওরা ডাকাই, ওরা আবার ডাকাতি করে মেইন রোডের ভিতরে ডাকাতি করা, তোদের সাথে সম্পর্ক মানে অনেক ধরনের লোকের সাথে সম্পর্ক হয়ে গেছে। তখন আমার যখন একজন দল আমি আমার 5টা পোলাবাইন কামে গেছে একদিন, তো কামে গেছিল আপনার ধানমন্ডি, তো ওরা আমার কাছ থেকে মেডিসিনটা নিচ্ছে, মানে ওরা যে ধানমন্ডি কামে যাবে এটা আমি জানি না, ধানমন্ডি 27 নম্বর, ওরা কাজে যাইতেছে আমার কাছ থেকে বলছে ভাই মেডিসিন, তো আমি তো প্রতিদিনই করে দিয়ে থাকি মেডিসিন দিছি, দেওয়ার পর ওরা ধানমন্ডি গেছে 27 নম্বর কাজে গেছে, তো ওই জায়গায় এক লোকের কাছে মানে ইনফরমেশন নিয়ে গেছে কি যে ওর পকেটে নাকি 40-50,000 টাকা আছে, তখন কামে যাইতেছি প্রথম শুরু করলাম আরে বাড়ি পাইলাম অর্থ 50,000 টাকা লিয়ে যাবে, তারপরে যে কাজে যাইতেছি যাম, মানে ওই জায়গায় একটা কাজে বাড়ি একটা বাড়ির ভিতরে কাজের প্ল্যান ছিল, কিন্তু ওই কাজটা নষ্ট হয়ে গেছে, ওই মেয়েটা অলরেডি ধরা খাই গেছে।
কিভাবে ধরা খেলো
মেয়েটা? মানে যখন ও ওই জিনিসটা যখন ওটার ভিতরে মানে মিলাইছে, তখন আর ম্যাডামে দেখছে যে ও কি জন্য একটা দিছে, তো পরে আর জিজ্ঞাসা করছিল যে তুই কি দিছ, তো বলছে টেস্টিং সল, মানে যেটা খাইলে নাকি বলে তরকারি আরো সুস্বাদু হয়। তো ম্যাডাম কিন্তু ওই জায়গার থেকে এক্সট্রা পাবে ম্যাডাম, আগে তরকারি খেয়েছে। তো ম্যাডাম খাওয়ার পরে যখন ম্যাডাম অজ্ঞান হয়ে গেছে তখন মেয়েরা বিষয়টা জানালেন।
ওকে,
তখন ওই মেয়েটা ধরা খেয়ে গেছে, ওরা অলরেডি মনে করেন থানায় নিয়ে গেছে এবং পরে ডাইরেক্ট জেলে পাঠাইছে।
ওকে,
তো তারপর আমি ওরা সারাইছি টাকা দিয়া, কোর্টের থেকে উকিল দিয়া অনেক টাকা খরচ করে আমি ওরা বাইর করছি। তো ওরা কি করছে, 50,000 টাকার লোভে ওই লোকরে মানে লোকের লগে দেড় দুই ঘন্টা দাঁড়াইয়া সম্পর্ক কইরা, কথা কইয়া, ভালো সম্পর্ক কইরা ওই লোকরে চা খাওয়াইছে। তো চা খাওয়ানোর পরে ওর কাছে 50,000 টাকা ছিল, ওরা নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে টাকাটা আমারে দিছে অবশ্য, তো ঠিক আছে। টাকা দেওয়ার পরে আমি আমাকে সবার টাকা টুকা দিয়ে দিচ্ছি, ওরা সবাই চলে গেছে। তো কি করলো, ওই লোকটারে যে ওরা ওই জায়গায় ফালাই রেখে গেছে, ফালাই রাখছে কই, আপনি ধানমন্ডি 27 নম্বর ওই জায়গায় একটা বিল্ডিং আছে যে গ্লাস ফিট করা পুরাটা, 27 নম্বর রোডের মাথায় ওই জায়গা একটা ময়লার ডাস্টবিন আছে, ওরা ওই ময়লার ডাস্টবিনটার ওই জায়গায় ওই লোকটারা ফালাই রেখে গেছে। তো আমি দুই দিন পরে পুলিশ ওনেন, আর পুলিশ মনে করছে হিরণচি ঘুমাইতেছে এলে পুলিশ ওনেন। পরের দিন ওরা ওই জায়গাটা আবার কাজে যাইতেছে যে ওরা মোহাম্মদপুর যাইবো, যে কোনো কাম ওরা করবো। ওরা কেছে ভাই ওষুধ দেন, যে কোনো কাম একটা করুম, বইয়া থেকে ভাল লাগে না। তো আমি দিছি অলরেডি, ওরা গেছে তো মোহাম্মদপুর যাইবো। এই মুহূর্তে ধানমন্ডি দিয়া যখন ঢুকছে তখন দেখছে গতকালকে যে লোক রে ওষুধ খাওয়াইছে ওরা, ওই লোকটা ওই জায়গায় পড়ে গেছে। তো আমার একজনে ফোনে কইতেছে ভাই আসলে কি লোকটা মারা গেছে না কি এটা সঠিক কইতে পারো না, কারণ কাছে যায়নি অনেক মানুষ। আমি বললাম ঠিক আছে তোরা যেদিক যাইতেছ তোরা জাগা, আমি আইবেছি। তারপরে আমি ধানমন্ডি 27 নম্বর আইলাম, আয়া দেখলাম যে ওই লোক রে ওরা যে ফালায় রেখে গেছে ওই লোকের মনে করেন নাক কান এই যে আঙ্গুলের এক কর ঠিক আছে, জিভরা এদিক দিয়ে মানে ঠোঁট মোট এগুলো সব মানে পিঁপড়ায় ডাইরেক্ট খেয়া ফেলাই। অধিকাংশ জায়গায় মানে পিঁপড়া খেয়া ফেলাইছে, তো লোক তো ওই দিনই মারা গেছে।
মানে এই ওষুধের রিয়াকশন এত ভয়াবহ,
হ্যাঁ হ্যাঁ,
যে ওই রাতে সে মারা গিয়েছে,
ওই রাতেই মারা গেছে। মানে যদি কোনো মানুষের হাত শক্ত না থাকে, যদি দুর্বল থাকে তাহলে সে জাগায় দেবে, কিন্তু আমার কাজের ভিতরে আমার চোখের সামনে আমি তাকে মরতে দেখিনি।
আপনি একটাই কেবলমাত্র দেখলেন যে এরকম অবস্থা,
একটাই দেখলাম এই জীবনে প্রথম,
এবং তার মধ্যে এক হাতের মধ্যে পিঁপড়া নাক,
পিঁপড়া নাক কান ঠোঁট হাতের আঙ্গুল এক কর কইরা খায়া ফেলেছে, এক কর পুরো।
এটা আমরা ঠিক জানি না প্রিয় শ্রোতা, মেডিসিনের জায়গাটাতে যে ধরনের কেমিক্যাল থাকে সেটা যদি পিঁপড়ার কাছে কিংবা অন্যান্য প্রাণী যারা থাকে পোকা যেগুলো থাকে তাদের কাছে যদি সেটা টেস্টি হয় তাহলে অনেক সময় ঘটনা ঘটেও যেতে পারে। এবং ও যেটা দেখেছে ওদের ও যে ওষুধের বর্ণনাটা দিয়েছে ওটার সাইড ইফেক্ট এবং ওটা নিয়ে আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করে যেটা দেখেছি তার রীতিমতো দুর্ধর্ষ। এবং এটা কি ধরনের পেশেন্টকে এটা দেওয়া হয়, একেবারে ভয়াবহ অপারেশনের পেশেন্ট যারা একেবারে মানে কোনোভাবেই যাতে টের না পায় ঘুমিয়ে থাকে তাদের একেবারে রীতিমতো স্ট্যান্সলেসের চাইতেও ডিপোজিশন তাদের জন্য মোটামুটি ওষুধটা দেওয়া হয়। ওকে, তারপর কি হলো?
তারপরে যখন দুদিন পার হয়ে গেছে তখন তো মনে করেন সব অবস্থা শেষ। তখন আমি নিজেই মোহাম্মদপুর থানার এক দারোগার নাম্বার ছিল আমার কাছে, পরে আমি দারোগারে ফোন দিয়ে বললাম যে স্যার আপনার এলাকায় একটা লাশ পড়ে রয়েছে দুদিন ধরে, আপনি কি চোখে দেন না? তখন সে আমার বলতেছে তোমার পরিচয়, আমার কোনো পরিচয় নেই, পরিচয় ছাড়া মানুষ, আপনি ধানমন্ডি 27 নম্বর আইন আয়ন দিয়ে একটা লাশ পড়ে রয়েছে। ঠিক আছে, আমি এই কথা বললাম, আমি ওই সিন্ডার নগদে সাথে সাথে আমি ভাই লাগছি, ওই সিন্ডাই আমি আর ব্যবহার করিনি, ইউজ করিনি, কিন্তু আমি ওই জায়গায় স্ট্রং দাঁড়ানো ছিলাম। তো দারোগা আসছে, আরও গাড়ি এসছে, তারপর আঞ্জুমানের গাড়ি এসছে, আঞ্জুমানের গাড়ি আয় ওরা নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন মানে রাত্রেবেলা খালি ওই দৃশ্যটা খালি আমার বারে বারে মানে মনে পড়তেছে যে কি দেখলাম, একটা মানুষের নাক কান চোখ হাত সব খায় ফেলাইছে পিঁপড়ায়। তো পরে রাত্রেবেলা একা একা মত খেতেছি, চিন্তা করতেছি, যাই হোক কিছুদিন এরকম গেছে গা। তো যাওয়ার পরে আমি 2023 সালের ঘটনায় আমি বাসা যাইতেছি, তখন আমার বাসা, আমি তখন বাসা নিলাম হইলো আপনার সাভারে,
ওকে,
হেমায়তপুর স্টানে। তো হেমায়তপুরে আমি যখন ঘর নিলাম, বাসা নিলাম, তখন ওই জায়গায় আমি একা থাকি, সিঙ্গেল। তো হেমায়তপুরে যেতেছি, এই মুহূর্তে ফার্ম গেট এসে দাঁড়াইলাম। তো ফার্ম গেট দাঁড়ানোর পরে গাড়ি পাইতেছি, রাত্র মনে করেন 1:30টার মতো বাজে গেছে, গাড়ি পাইতেছি। তো এই মুহূর্তে একটা নাবানা গাড়ি এলো, মানে ড্রাইভারের যে ঠিক হলুদ যেগুলা ঠিকছি ওইগুলা, তো ওটার ভিতরে দুইটা লোক বহা। তো আমার জিজ্ঞেস আছে দোস্ত খেরাই রেসুকে কই যাইবা, আমি বললাম আমি তো সাবার যাবো। তো
গাড়ির ভিতর থেকে দোস্ত করে বলতো,
হ্যাঁ গাড়ির ভিতরে থেকে দোস্ত করে বলতাছে। তো কণ্ঠটা আমার কাছে মনে হচ্ছিল যে হিজলা কণ্ঠ। তো পরে একজন অলরেডি নেই ময় নেই মাই, আমার বলতো দোস্ত কই যাইবা, আমি বললাম সাবার যাবো। হ্যাঁ সাবার যেতে হবে না, আসতে আমাদের সাথে চলো, কই যাবো আমাদের বাসায়। আমি বললাম কি লেগা, কাইটা তুমি চলো আমার বাসায় গেলে তুমি বুঝতে পারবা কি লেগা। তো তখন আমার লগে এরকম একটা বেশি টাকা পয়সা নেই, বেশি একটা ডরও নাই, যাক তাও চিন্তা ভাবনা করে গেলাম। তো ওরা আমার 20-20 মিনিট নিয়ে গেছে, যাওয়ার পরে ওদের বাসায় গেছি। তো ওরা আমার ফ্রেশ হওয়ার জন্য কিছু কাপড় চোপড় দিচ্ছে, ফ্রেশ ট্রেশ হয়েছি। তো রাত্রেবেলা ওরা আমার যখন খাওয়ান দিছে, আমি 3-4 পদের মাংস অলরেডি, তো খাওয়া দাওয়া করে আমি অলরেডি ঘুমাই গেছি, আমি দুদিন ধরে ঘুমনি। তো ওর বাসায় গেছি, ওরা আমার নিচে কিন্তু যে অগর একটা কাজের লেগে, ওরা এনজয় করার লেগে আমাদের, ওরা কিন্তু প্রায় সময় এরকম করে, যে ভালো কোনো চেহারা দেখলে, ভালো কোনো ফ্রেন্ড ই দেখলে ওগুলোকে সম্পর্ক করার চেষ্টা করে। তো আমি তো অলরেডি ঘুমাই গেছি, তখন 5টা বাজে আমার যখন ঘুম ভাঙছে, আমি তখন দেখতেছি যে ওরা দুজন দুই রুমে, সবকিছু আছে ওদের ঘরে, মালপত্র প্রচন্ড মাল জিনিস, ওরা আবার বিদেশ করে আইছে। তো যাই হোক, এখন ওদের দেখে আমি চলে আসলাম, ওরা আবার গাড়িতে আমার আইনা আবার আমার এই জায়গায় নামাই দিচ্ছে, আমাকে নামাই দিচ্ছে। তো পরে আইন বাসায় গেলাম, তো ওরা কিন্তু আমার মাঝে মাঝেই ফোন দিত, ওই যে হিজলা দুইজন, ফোন দিয়া বলতো দোস্ত তুমি কই কি করতেছ। তো এক সপ্তাহ পরে, তো এর ভিতরে আর একটু কথা আছে, কথা হইলো যে পিছিয়ে ফিরেছি, আমি একটা পোলা সোয়ারিঘাট থেকে আনছিলাম লঞ্চের থেকে, তো ওর বাড়ি ছিল পোড়াখালি, তো ওরা আমি আমার কাছে রাখা পাইলা লাইলা মানুষ করছি। তো ওই পোলাটা তখন আমার লগে থাকে, নাম সোরাব, জানি না ও আমার শুনতেছে কিনা, মানে ওই ছেলেটা আমার লগে ছিল। তো ওরা একদিন আমার দাওয়াত করলো বৃহস্পতিবার, বলতেছে দোস্ত হ্যাঁ বাসায় আসো,
হিজড়াটা
হ্যাঁ হিজড়া, ওরা দুজন মানে অনুষ্ঠান করতেছে, যে আমার দাওয়াত করলো যে দোস্ত তোমার নিয়ে অনুষ্ঠান করুন, বাসায় আসো। তো ওরা প্রচন্ড পরিমাণ মদ খাইতো, বিদেশি মদ খাইতো, আর ওদের ঘরে এক্সট্রা দুই একটা মদের বোতল ফ্রিজের ভিতরে রাখতো। তো বাইকনাটারে নিয়ে আমি চলে গেলাম ডাইরেক্ট, আমরা ঘরের ভিতরে বইয়া রয়েছি, কথাবার্তা কইতাছি, তো রান্না বান্না শেষ হয়েছে, রাতে খাওয়া দাওয়া, মানে শুধু খাওয়া দাওয়া বলতে কি, অগর ওই জায়গায় গেলে শুধু সারা রাত্র মদ খাইতো।
ওরা কি ওই বাসাতে দুজনই ছিল, আশেপাশের লোকজন কি?
না না, মানে বাড়িটা হইলো দুতলা, উপরের ফ্ল্যাটের লোক আছে, ওরা নিচতলায় থাকতো, আর আশেপাশে কোনো মানুষ নেই। যদি অগর ঘরে কিছু হয় ও এটা মানে বুঝার মতো
ছিল
না। তো রাস্তার লগে মনে করেন একটা আপনার জানালা, ওই জানালা একদম দারুণ বয়ে থাকতো। তো আমরা যদি যেদিন গেছি ওই দিনটা রাত্রে, তো আমরা যাওয়ার পরে এখন প্রচন্ড পরিমাণ মদ খাইছে, আমিও খাইছি, বাইক না খাইছে, ওরা দুইজনও খাইছে। তো ওরা মদ খাওয়ার ফাঁকে ফাঁকে আমি অগরে কিন্তু ওষুধ খাওয়াইছি, ট্যাবলেট খাওয়াইছি আমি। তো খাওয়ানোর পরে একজন লোক ছিল একটু মোটা কাটা, একটু স্বাস্থ্যটা ভালো, ওরা আবার প্রেশারের রোগী, তো ও আমার কইতাছে যে দোস্ত তুমি আমারে কি মাল খাওয়াইলে আজকা, এরকম পিনিক আমার কোনো সময় হয়নি, মানে ও এত মদ খায় তাল হয় না, কিন্তু ও আজকে প্রচন্ড আর পিনিক হইতাছে, মানে আমাকে যদি আমার মাল ঢাইলে আমার খাওয়াইতেছে, আমার এত পিনিক। ও কিছুক্ষণ পরে ঘুমায় গেছে, তো আর একজন আছে হ্যাংলা পাতলা, ওই লোক আর তেমন একটা ঘুমায় না। ও তো আমি যাওয়ার আগে কি করছি, ফোন দিয়ে দুইটা সিএনজি ওই জায়গায় নিচ্ছি অলরেডি, ওর ঘরের থেকে মাল জিনিস আনো, এই জন্য
সিএনজি ওয়ালাও এই ব্যাপারটা জানে।
হ্যাঁ সিএনজি অলরেডি সব,
মানে পুরো নেটওয়ার্ক আপনার রেডি থাকে।
হ্যাঁ মানে সিএনজি যে ড্রাইভার ও আমার হাতে থাকতো, ও আমি যা কাজ করলে আমার পোলা বাইন যাবাই, তো ও তাই দিত। তো দুইটা সিএনজি নিছি অলরেডি, তো আমি রাত্রে যখন 3টা বাজে গেছে, তখন আমার স্মরণ হয়েছে যে জানালার পাশে তো দারোয়ান আছে, এই লোকরে কি করুম, অলরেডি সিগারেট তো 2-3 প্যাকেট লইয়া ঢুকছি, সিগারেট তো ঘরে আছে। তারপর আমি সিগারেটের সুতা দাম বেড়ে যা বেরিয়া দারোয়ানরে কইলাম, ভাই সিগারেট তো নেই, কিন্তু দারোয়ান বিষয়টা বুঝে, কিভাবে বুঝে, যে ওরা আগে পরে এরকম করছে, আগে পরে আমার মতো বহুত মানুষ এই জায়গায় ওরা আনছে। তো যাই হোক, দারোয়ান আমি বললাম সিগারেট আনা যাবো, দারোয়ান আমি আপনার সিগারেট আইনে দিতে পারি এক শর্তে, আমি শর্ত রাখি, আমার যদি মাল খাওয়ান তাহলে আমি নেন, মাল মানি খাও, আমার যদি মদ খাওয়ান তাহলে আইনে নেন,
এটা আপনার জন্য একটা মোক্ষম সুযোগ।
হ্যাঁ একদম সুযোগ। তা আমি বললাম আমি তো আমি একদম রাজি হয়ে গেলাম, কারণ ফ্রি দেবীতে 4টা বোতল আছে, তুমি যদি আনাম এক বোতল খাইতে পারো তাই এম ধরে খাওয়ানো যা। পরে ওরা আমি 100 টাকা দিলাম, ও আমার সিগারেট আইনে দিলে, অলরেডি আমার 10টা সিগারেট নিয়েছে। তো 10টা সিগারেট নিয়ে আনার পরে আমি এরকম একটা গ্লাস নিলাম, গ্লাস নিয়ে ওরে ওই গ্লাসটার ফুল এক গ্লাস মাল দিছি। তো ওরে আমি এক গ্লাস যখন দিছি মদ ঢাইলা দিছি, তখন ও এক গ্লাস থেকে মনে হয় 3 চুমুক খাই, 3 চুমুক খাওয়ার পরে বলছে কি রে বাবা এটা কি মদ, কুলজা কুলজা সব ঝুলা উড়া যায় যাচ্ছে, আমি বিদেশি খাইছি কোনো সময় কয় না ভাই, আমি তো আমার জীবনে আমি তো আমি জানলার দ্বারে বয়ে থাকি, খালি গেরান হুঙ্গি মদ খায় কি জিনিস, এটা তো আজকে তো পাইলাম, মানে ও তো কিছু মানে খাওয়ার 10 মিনিট পরে ওই ওর অবস্থা চেঞ্জ খারাপ। তো ওরও মানে ঘরের ভিতরেই, তো ওরও ঘরের ভিতরে নিয়ে রাখা হয়েছে। পরে সিএনজি ফোন দিলাম, তোমরা কই গেটের সামনে, তো গেটের সামনে থাকো, বেগনারে কইলাম ঠিক আছে, ব্যাগ বাইর কর, অগো ঘরে বিদেশি বড় বড় ব্যাগ থাকতো।
তো কিসে চাকরি করতো ওরা?
ওরা বিদেশ করে আইছে দুইজনে, মানে অনেক পয়সা পাতি আছে ওকে।
ওকে
তো এখন আমি বাইকনারে বললাম কি ব্যাগ বাইর কর, তো বাইকনার ড্রয়ার খুলে ব্যাগ বাইর করছে, এরকম বড় বড় ব্যাগ, ওইগুলোর ভিতরে কি ঢুকাইলাম, যে আপনার কিছু কিছু জিনিস আমার ওকে পছন্দ হইতো, যে মদের গ্লাস ছোট ছোট ওরা বিদেশ থেকে আনছে, তারপরে কিছু কিছু মনে করেন ওই যে গাড়ি ছোট ছোট দামি হেভি দামি গাড়িগুলো, মানে আমি যেগুলো আনতে পারবো ওইগুলা, এরকম ল্যাপটপ, তারপরে সাউন্ড বক্স, ডিভিডি, তারপরে ওকে দুইজনের কাছে মনে করেন 4টা মোবাইল ছিল, 4টাই বিদেশি সেট ছিল, বিদেশ থেকে এবার আনছে। তারপরে টাকা পাইছিলাম প্রায় মনে করেন 2 লাখ টাকার মতো ক্যাশ টাকা, মানে ওরা জিনিসটা বুঝতে পারছে হয়তো, কিন্তু ওই যে লোক একটু মোটা কাটা স্বাস্থ্য, ওর ঘরের ভিতরে যে মানে স্টিলের আলমারি আছে ওটা ভাঙা কোনো রকম সম্ভব না, কোনো কিছু দিয়ে ভাঙা সম্ভব না, মানে ওটা এত ওজন এত মোটা আপনি বলা লাগে। আর এই ঘরে যা ছিল এই ঘরে তো সব শেষ, অলরেডি ভেঙে ফিরে গেছে। তো পরে যা পাইছি তাই, যে গাড়ি বইরা একটা টিভি ছিল তাও সব নিয়া বাস চলে পেলাম আমরা ওই জায়গার থেকে। তো রাতে তিনজনই এক রুমের ভিতরে ঘুমাইতেছে, মানে তিন দিন পরে হুশ হয়েছে ওই মোটা লোকটা, হুশ হয়ে আমার ফোন দিছে দোস্ত তুমি এটা কাম করলা, কি করলাম তুমি এইভাবে আমার ঘরে দুইটা মানুষকে খাওয়ায় ফালায় রেখা তুমি মাল জিনিস নিলা গেলা, টাকা নিলা, মোবাইল নিলা, ঠিক আছে তো তুমি আমার বলতা যে তোমার টাকার দরকার, দুই থেকে পাঁচ লাখ টাকার দরকার আমার বলতা, তুমি কয় টাকা নিছো, দুই লাখ টাকা নিছো, এটা কোনো টাকা হইলো, তুমি যদি আমার বলতা যে আমি পাঁচ লাখ টাকার দরকার আমি দিতাম, আমার ঘরে এক কোটি টাকা থাকে সবসময়, আমি ওই পোলা আমি দুইটা মানুষ বিদেশ পেয়েছি, তুমি বুঝো তুমি কয়টা টাকা নিলা সাধারণ। তো অনেক কথা হয়েছে ওর লাগে, তো আমার বলছে ঠিক আছে আমি তুমি আমার টাকা নিছো আমার ক্ষতি করছো আমার কোনো দুঃখ নাই, যদি কোনোদিন তোমার লাগে আমার দেখা হয় তোমার তুইও বলুন না, এখন যে সম্পর্কটা আছে ওই সম্পর্কটাই থাকবো, আমি কোনোদিন তোমার তুই বলুন না, কিন্তু তুমি গাদ্দারি করছো এটা আমি করিনি, কেন আমি বললাম হ্যাঁ আমি গাদ্দারি করছি কিছু করছি না, যাই হোক এটা বললাম ওই জায়গার থেকে। তো ওই লোকের লাগে আমার কিন্তু দেখা হয়েছিল কিছুদিন পরে, প্রায় ছয় মাস পরে আবার আমার এই একই জায়গায় দেখা হয়েছে ফার্ম করে, তখন দেখা হওয়ার পরেও আমার শুধু একটা কথাই বলছে যে দোস্ত তুমি কাজটা ভালো করো নি, গাড়ির থেকে নাই না গাড়ি থেকে নাই অলরেডি আমার সামনে আসছে এইসব আমার বলছে দোস্ত তুমি কাজটা ভালো করো নি, আমি তোমার ওকে মানে বেজার না আমি তোমার লাগে কথা কম যতদিন তুমি বাঁচবা ততদিন আমি তোমার লাগাচ্ছি। তো যাই হোক চলে আসলাম ওই জায়গার থেকে, তখন আমি আমি কেরানীগঞ্জ আমার দলপল সব সহ ওই কাজ কইরা আমার দলপল সব সহ আড়াই লাখ টাকা সহ ওদের কিছু মাল জিনিস মোবাইল টোবাইল সব নিয়ে এক রুমের ভিতরে সবাই বইছে একই জন মানুষ। তো এর ভিতরে কি হয়েছে যে আমার লগে একটা পোলা কাজ বাদ দা ও আপনার সোর্স পুলিশের সোর্স হিসাবে কাজ করত, মানে ও চাইতেছে যে আমার পুরো গ্রুপটা আমার ধরা দিবে।
ওকে
তো ওইটা চাইতেছে ও কিভাবে কিভাবে যেন ডিবির লগে লগে ডিবির লগে আপিছে, তো ও কি করছে এই বিষয়টা মনে করেন আমি ওই দিনটা ও জানে যে আমি আজকে কাজের থেকে আইছি কাজ করে আইছি কুড়ি বিশ্ব ও সব জানে সম্পূর্ণ জানে, কিন্তু ও আমার লগে থাইকা ও কিন্তু আমার লাগে দাঁড়িয়ে করতেছে এটা আমি জানি না। তো সবার টাকা দিচ্ছি ওরও টাকা দিচ্ছি কিন্তু আমি ওই লোকেরও আমি টাকা দিচ্ছি, তো টাকা দেওয়ার পরে সবাই টাকা টুকা নিছে, তো নিয়া সবাই জুয়া খেলবে ঘরে ভিতরে, তো আমার কাছে করা বোতল আনা, তো আমি একজনকে ফোন দেওয়া আমি করলাম চার পাঁচটা বোতল পাড়াই দেন বড়ো বোতল বিদেশি বোতল, তো পাঁচটা বোতল পাড়াইছে সবাই মিলা খাইছে, তো খায়া ওরা সবাই মনে করেন খেলতেছে আমি আর খেলি না আমি বয়ে রেখেছি চুপ করে। তখন কি ওই মুহূর্তে মনে করেন আমার আমি বাসমু করে আমার অবস্থা নাই আমার সিরিয়াস আমার জন্টিস মানে আমার যে দেয় ওই মনে করেন ওর কান্দ নাই যে পোলা বাঁচবো না, যে কোনো মানুষ আমার দেখলে তখন কান্দ নাই তো যা চলো বাঁচবো না চেহারা মেয়ারা অবস্থা মানে পুরো করুণে গেছে। তখন কি করলাম আমি রুমের ভিতরে বহা ওরা সবাই খেলতেছে, কিন্তু ওইয়ে যে পিছনটা বাইরে গেছে এটা আর আমি জানি না।
প্রিয় শ্রোতা বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা চার মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই, চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে, টান টান উত্তেজনা রয়েছে এই মুহূর্তে যাহা বলিব সত্য বলিব এবং শেষ পরিণতি কি সেটা বারবারই বলতে পারি, ইভেন ইউ ক্যান ইমাজিন। তবে আজকে যাহা বলিব সত্য বলিব সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মজুর মানুষের জন্য, রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের জন্য কিংবা যারা সাধারণ পথচারী রয়েছেন তাদের জন্য যে কত বড় উপকারের হবে এ ব্যাপারে আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা জেনে যাচ্ছেন যে ফাঁদটা কিভাবে পাতা হয় এবং পাতার পরে সেটাতে কিভাবে আপনারা পা ফেলেন। আমরা আশা করব যারা শুনছেন তারা অধিক সচেতন হবেন। প্রিয় শ্রোতা চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে, আমরা আজকে আব্দুল করিমকে পেয়েছি তার জীবনের অপ্রিয় সত্যে এবং আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি একেবারে আব্দুল করিমের অপ্রিয় সত্যগুলো উদ্ঘাটন হওয়ার পরে শেষে গিয়ে তিনি তার মূল্যবান মতামত প্রদান করবেন। প্রিয় শ্রোতা আপনি যদি আব্দুল করিমকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2, ওখানে যাবেন যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক চার মিনিট পর, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে, আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সত্যের আসনে আজকে জীবনের ভয়াবহতম অপরাধ এবং একই সাথে ভয়াবহতম সত্যগুলো নিয়ে কনফেস করছে আব্দুল করিম। আব্দুল করিমের কাছে আবারও ফিরে যেতে চাই আমরা,
আর আপনি যদি ওকে দেখতে চান এবং একই সাথে জেবিএসবির মেম্বার যদি হতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2। ওখানে গিয়ে লাইক দিলেই আপনি জেবিএসবির মেম্বার হয়ে যাবেন, এবং একই সাথে ওখানে কি ছবি দিয়ে দেওয়া হয়েছে, ছবির লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ওই পেজটি দিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওকে দেখতে পাবেন। প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করি আপনার জীবনের কিছু ভুল আছে, অপরাধ আছে, যেগুলো মানুষকে অনেক কিছু শেখাতে পারে। যদি আপনি মনে করেন আপনার বিবেকের তাড়না বোধ থেকে সেই ভুলগুলো অপরাধগুলো লাখো মানুষের কাছে বলা উচিত, ভুলের পরিণতি বলা উচিত এবং ভুলের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল সেটা বলে মানুষকে সচেতন করা উচিত, তাহলে আসতে পারেন আমাদের এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি লিখবেন ABC space JBSB space আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা আবারও যাচ্ছি আব্দুল করিমের কাছে, তারপর কি হলো?
তারপরে ওই রুমের ভিতরে আমি সব মানুষ মানে খেলাধুলা চলতেছে, আমি রুমের ভিতরে বসা, তো অলরেডি আমার তো অবস্থা প্রচন্ড খারাপ, আমার যে দেখে ওই মানে কান্নাকাটি করে যে ও বাঁচবো না, মানে অবস্থা খুবই করুণ। তো এর মাঝে আর একটা কথা কি মানে যেটা বুঝে গেছি, আজ তখন আমি একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, সে মেয়েটা ছিল আসমা, যে মেয়েটা আমার সাথে
কাজ করতে কাজ
This track was downloaded from FusionBD.com.
করতো সে মেয়েটার নাম ছিল আসমা, কিন্তু ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক না, কিন্তু হয়তো মানে এটা ভালো সম্পর্ক, মনের সম্পর্কই। তো আমি আরে অনেক কিছু কিন্তু দিছি, যেমন আমি ও যে কাজ করে রাখছে স্বর্ণের, ওই কাজের থেকে আরে কিছু জিনিস আমি ওরা দিয়ে দিছি, স্বর্ণের জিনিস যেটা তুই রাইখা দিবি, আমি যদি কোনোদিন নাও থাকি তোর জীবনে, আর যদিও থাকি সেটা রাইখা দিবি, এটা কারণে দিবি না। তো কই সেটা রাইখা দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, আপনি যদি দেবার ইচ্ছা থাকে তাহলে আমার একদিন সাজায় নিয়ে আর স্টুডিওতে নিয়ে আমার কাছে ওই দিলে নি, তাহলে ওইটা থাকবো। তো আমি বললাম ঠিক আছে। তো তখন ওই মেয়েটা মানে ও আমার পিছনে প্রচুর খাটাখাটি করতেছে, যে ও মানে বিচারিত আছে কার কাছে গেলে মানে আমার এই যোগটা ভালো হইব, ও মানে প্রচন্ড অবস্থা ওরও খারাপ, ও আমার নিয়ে সারাক্ষণ টেনশন করতেছে। এই মুহূর্তে কি করলো যে আমার ওই লোকটা ওই যায় অলরেডি ডিবিতে একদম ডাইরেক্ট ডিসি সাদালয়ের কথা ভাই গাড়ি আনে, ডিবি থেকে আসা একটা গাড়ি এসে ও নিজে ফোন দান তার ভিতরে সব সিনিয়র অফিসাররা, মনে করেন একদম মানে আমার বাসায় ঢোকার মতন দুইটা রাস্তা, এই মুখে একটা এই মুখে একটা, দুই রাস্তা দিয়ে মনে করেন দুইটা করে গাড়ি ঢুকছে, চারটা গাড়ি ঢুকছে অলরেডি, দুইকে আমার পুরো ঘর একদম গ্রাউন্ড করে। তো যখন এরা করে এসে তখন আমি ঘরের ভিতরে না, কিন্তু আমি কিন্তু ঘরের বাইরে, ঘরের বাইরে বলতে কি মানে আমরা যে জায়গায় থাকতাম জায়গাটা হলো মেন রোডের লগে, তো আমি শাটার খুইলা, ওইটা শাটার সিস্টেম, শাটার খুইলা আমি বাইরে হয়েছি, সামনে আবার হলো মসজিদ, মসজিদের দুইতলায় মানে যাই আমি বয়ে এসেছি, ভালো লাগতেছে না কোনো কিছু, ওই জায়গায় ফ্যানের বাতাস খেতেছি। তো আমি দেখলাম যে পুরো সব গ্যারো করে লেগেছে অলরেডি, আমার কিন্তু দেখে নেই, তো সবারে পাইছে আমার বাইতে আছে না, তেমন আমি ওই জায়গায় কি কারণে নামছি যে ওই যে আমি একটা বাইকনারে পাইলা পালছি সোয়ারি গাড়িতে টোকাই নিয়েছি, তো আমার ওই বাইকনা ওরে বাঁচাইছিল আমার, ওরে বাঁচানোর জন্য নিজে যায় এসেছি আমি মসজিদের দুইতলা থেকে দেখতেছি ওরে প্রচন্ড পরিমাণ মারতেছে দারোগায়, মানে ও কই আই দিছে ধর যদি না পান ওর চৌদ্দ পুরুষের ঠিকানা পাইবেন, শুধু ওরে যদি আপনি দুইটা বাড়ি দেন সোরাবে, আমার ওই বাইকনার নাম ছিল সোরাব, তো ওরে দারোগা মানে প্রচন্ড পরিমাণ মারছে। তো মারার পরে আমি ওই জায়গাতে মানে ওটা সহ্য করতে পারি না যে আমার কারণে তুই মেয়ে খেতে পিছড়েছে দারোগায় আমার, এটা আমি অলরেডি নাই মায়া বুঝছি, আমি যখন দারোগার সামনে দাঁড়াইছি তখন আমার জিগে দিয়েছে তোর নাম কি। তো এই জায়গায় আর একটা বিষয় হলো কি যে আমি আমার নাম আব্দুল করিম ঠিক আছে, কিন্তু আমার যারা মানে আমি জাগর সাথে পরিচিত কিংবা যারা আমার চিনে সবাই কিন্তু জানে যে আমার নাম রহিম,
রহিম
আব্দুল রহিম, মানে আব্দুল করিম নামে এটা আমার অরিজিনাল নাম, আমি কারোর কাছে নাম লুকাই না, কারোর কাছে কোনো কিছু না, কিন্তু অনেকটাই মানুষই আমার চিনে আমার নাম আব্দুল রহিম। মানে আমি নিচে নেই মাইসা, আমি দারোগার সামনে যখন দাঁড়াইছি দারোগা আমার বলতেছে তোমার নাম কি, আমি বললাম আমার নাম রহিম, তো ঠিক আছে তোমার নামে থানায় মামলা আছে, সর্বোচ্চ 7টা মামলা আছে তোমার, আর এটা নিয়ে এখন বর্তমানে 8টা পুরো হয়ে গেল, মানে আমার পরিচিতি দেখা দারোগা আমার কইতেছে যে তুমি চলো হাইটা চলো, তোমার কেউ ধরে নিব না, মানে আমার হ্যান্ডকাবও লাগাইতেছে না, আমার কইতেছে তুমি হাইটেই চলো, তোমার হাইটা হাইটা আইসি হ্যাঁ ওদের গাড়িতে উঠছে। তো গাড়িতে উঠার পরে আমার দল সহ মানে একদম যে পোলাটা ধরা দিতে পারে সহ একই, আমি যখন গাড়িতে উঠছি তখন আমি ডিবির দারোগার আমি বলছিলাম যে স্যার যে ধরাই দিছে ও কিন্তু আমার দলের পোলা, ও আমার লগে কাজ করে। কিছুক্ষণ আগে আমার কাছ থেকে টাকা নিছে 20,000, কিন্তু এইমাত্র আমার ধরাই দিল, ঠিক আছে, ও আমার দল সহ। কিন্তু আপনি যদি ওরা বিশ্বাস করে ছেড়ে দেন, ওর জীবন এটাই করবো, আপনি ওরা ছেড়েন না। তখন নিয়ে গেছে, তো যখন ডিবি অফিসে নিয়ে গেছে তখন মানে পুরো ডিবি অফিস গরম হয়ে গেছে। আপনার যত মিডিয়ার সাংবাদিক আছে সবাই অলরেডি, সব মিডিয়ার সাংবাদিকরা আছে, ছবি তুলতেছে, ডাইরেক্ট সব দাঁড়া করে রাখছে। তো একটা বিষয় হলো যে যখন ডিসি স্যারের রুমে যখন নিয়ে গেছে, একজন একজন করে ডাকাইতেছে, তখন আমার যখন ডাকাইছে তখন ডিসি স্যার আমার দেখা কইতাছে যে আপনি কি বাঁচতেন? আমি বললাম স্যার এটা আমি তো জানি না, বাঁচতেন না, আপনার চেহারাই কয় না যে আপনি বাঁচতেন, আপনি কিভাবে পান যে আমি জানি না, আপনার কোনো দারোগায় মারছে? আমি কই না স্যার মারে নেই, কি লেগে মারে নেই জানেন আপনি? আপনার অবস্থাই করুন, আপনার বাড়ি দিব কোন জায়গায়, জায়গা নেই। তো যাই হোক, আমার আর ওই জায়গায় অনেক ছবি টবি তুললো, পরে টিভিতে দিছে, পেপারে দিছে। হ্যাঁ, মানে
কত সালের ঘটনা এটা?
2006 সালে। তো ডাইরেক্ট মানে
কোন কোন পত্রিকা এসেছিল আপনার মনে আছে? আপনি কি দেখার সুযোগ পেয়েছিলেন পত্রিকাগুলো?
না না, পত্রিকা আমি দেখি নেন, আমি পরবর্তীতে শুনছি যে একটা গ্রুপ সহ ওই জায়গায় ডাইরেক্ট ডিবি অফিসে ঢুকলেই আছে, ডিবি মানে ডিসি সাহেবের রুমে ঢুকার আগেই ওই জায়গায় লাগানো আছে যে অজ্ঞান পার্টি 21 জন সদস্য, ওই জায়গার নাম দেওয়া আছে প্রত্যেকের, এবং দিয়া সবার ছবিটা সুন্দর করে দেওয়া আছে 21 জন সদস্যদের। তখন তো দিয়া থিয়া পরের দিন মনে করেন চালান করে দিল, তো চালান করে যখন আমার যখন চালান করে দিল মানে কোর্টে চালান করে দিল, কোর্ট থেকে আমার কিন্তু কারাগারে পাঠিয়ে দিল। কিন্তু কারাগারে আমি যখন গেলাম তখন অলরেডি আমার একটা মামলা নিয়ে আমি গেছি, যে আমি ডিবিতে আমার যে ধরে নিচ্ছি আমি একটা মামলা নিয়ে গেছি। তো ওই জায়গা যাওয়ার পরে সর্বোচ্চ আমি দিয়ে আমার 8টা মামলা লেগে গেছে, মানে আমার 8টা মামলা আমার দিয়ে দিচ্ছে অলরেডি। কিন্তু এর আগে পরে আমার কোনো পুলিশ ধরেও নাই, কেউ কিছু না, শুধুই মামলা হয়ে রয়েছে, ওই রহিম নামের উপরে সব মামলা হয়ে রয়েছে, ঠিক আছে। তো তখন আমি জেলে প্রথম ঢুকছি, যাওয়ার পরে আমার দুই পায়ে বেরি লাগাই দিল, একটা ডান্ডা বেরি আছে এটা লাগাই দিচ্ছি, মানে দুইটা রড, দুই পায়ের ভিতরে দুইটা করা চুরির মতো, আর এই জায়গায় একটা লটকানো একটা চুরি আছে, তো এটা দিয়ে মাথায় মানে রাখতে হয়। বেরি লাগাই দেওয়ার পরে আমি এটা সাহেব সুপার এগর মানে সবার কাছে জিজ্ঞেস করতেছি যে স্যার আমি তো খারাপ, আমি তো স্বীকার করছি, জজের কাছে শুধু আমি স্বীকার করছি। সিএম কোর্টে তখন আমার জজ আমার জিজ্ঞাইতেছে যে আপনি আপনি কি অজ্ঞান পার্টির সদস্য? তাই আমি গেলাম হ, আপনি কি করছেন? আমি গেলাম হ, না আমার যা জিজ্ঞেস আমি তাই হক হয়েছি, আমি একটাও না করিনি। তো নগদে যখনই মনে করেন আমার আমি সবার কাছে স্বীকার করলাম যে আমার বেরিটা যে কোনোভাবে খুলে দেন, কিন্তু বেরি খোলার ই নাই, যেহেতু 8টা মামলা, যদি 2-1টা মামলা আমার দাবি নয় তাহলে আমার বেরি পরে আর চিন্তা ভাবনা করবো, কিন্তু আমি টাকা দিয়ে আমার বেরি ফিরাইতে তখন তার আমার বিষয়টা একটু জানে। ও তার আগে আমি আপনার বলি নাই যে আমি কিন্তু বিয়ে করছি, ফাঁকে যখন আমি বিয়ে করছি তখন ওই ঘরে আমার এক বাচ্চা আছে, যে যখন আমি ধরা খাইছি তখন কিন্তু আমার ছেলেটা হয়েছে, আর আমার সাথে যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল ওই মেয়েটা কিন্তু আমার সাথে কল্ডিবাজি করে গেছে। তো যাই হোক, আমার ছেলে আছে, সব আছে। তো এখন আমার ওই
বিয়ে কাকে করলেন? আসমাকে বিয়ে করেননি?
না না না, আসমাকে তো আমি বিয়ে করিনি।
তাহলে কাকে বললেন?
আসমার সাথে আমার এমনি একটু সম্পর্ক, আমার স্ত্রী হলো ফাতেমা, আমি যারে বিয়ে করছি সে আমার স্ত্রী, সে হলো আমার ফাতেমা।
সে জানতো?
হ্যাঁ সে জানতো, সে আমি এত অকর্ম কুকর্ম মানে যা কিছু করছি সবকিছু সে জানে, ঠিক আছে। কিন্তু সে আমার প্রতি মুহূর্তে বারণ করতো, আমি তার কথাটা শুনতাম না, যার কারণে আজকে আমার কপালে এই পরিণতি। যাই হোক, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি 6 মাস ছিলাম। 6 মাস থাকার পরে তখন আমার পরিস্থিতিটা মানে ওই যে আমি যে একটা পরিস্থিতির ভিতরে খারাপ পরিস্থিতি মানে বাঁচবো না, ওই পরিস্থিতিটা তখন একটু কাটছে। জেলের ভিতরে যে বাহাদুরি করতে পারে ওই ভালো থাকতে পারে। বাহাদুরি বলতে হলো কি জানেন, যে জেলের ভিতরে কিন্তু টাকা চলে একদম ক্যাশ টাকা, আপনার 1,000 টাকা লোড আছে আপনার কাছে, আপনি ওই জায়গার বাসা, আপনি একটা সিট কিনবেন, কিনে আপনি আরামায়েশ করে থাকতে পারবেন। তো তখন আমি মনে করেন আমার আবার একটা যোগ্যতা ছিল কি যে আমি যে কোনো জায়গায় গেলে একটা কাজকর্ম নিতে পারতাম বাহিরেও ভিতরেও। তো ভিতরে যাওয়ার পরে আমি অগ পরিস্থিতিটা দেখা তখন আমি ওই জায়গায় জেলের সুপারের কাছ থেকে আমি চাই আনিলাম, জেল সুপারের কাছ থেকে, স্যার আমার একটা যে কোনো একটা কাজ দিতেই গো, নাহলে আমি থাকতে পারবো না, আমি অবসর থাকার মতন তোলা আমি না, আমি থাকতে পারবো না। তখন আমার সুপার বলতেছে ওই মিয়া তুমি তো হাজতি, তোমার আমি কি কাজ দেবো, যদি তুমি কয়াতি এটা তাহলে তোমার আমি যে কোনো কাজ দিতাম। হাজতি আর কয়াতির ভিতরে আবার একটা পার্থক্য কি যে আমি হইলাম নতুন আসামি, আর যে কয়াতি হইলো পুরান আসামি, আমার সাদা অলরেডি যদি দিয়ে দিছে সাদা লেগে গেছে, ওর গায়ে সরকারি পোশাক চলতেছে, আর আমার গায়ে আমার কিনা টাকা আমার পোশাক চলতেছে। তো তখন আমার কাম্পাস দিব না, আমি অনেক রিকোয়েস্ট করছি সুপারে যে আমার বেরিটা যে কোনো ভাবেই হোক কাটাই তৈব, রিকোয়েস্ট টিকোয়েস্ট করে সুপার রেডি আছে। আমি কইলাম আমার রন্ধনশালায় মানে চৌকাওয়ার্ড, যেটারে মানে যেটার ভিতরে ভাত রান্না করে, আমি কইলাম আমার চৌকাওয়ার্ডে আমার কাম্পাস দিই, তো আমার দিব না, আমি অনেক রিকোয়েস্ট করে চৌকাওয়ার্ডে কাম্পাস নিলাম। তো চৌকাওয়ার্ডে কাম্পাস নিয়ে দেখতেছি আমি মনে করেন মানে খুবই ভালো আছি, যেমন কি ওই জায়গার ভিতরে আবার ব্যথা কিনা হয় চৌকাওয়ার্ডের ভিতরে, মানে আমরা যে চালটা পাক করি আমি প্রতিদিন মানে 40 বস্তা চাউলের ভাত রাঁধছি, 50 কেজি চাউলের বস্তা প্রতিদিন আমি রান্না করছি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের যত আসামি আছে সব আসামির খাওয়ান প্রতিদিন আমার রান্না করতে হইতো, তো রান্না করতাম। তো ওই জায়গায় কি করতাম আমরা, একটা ফেরেজ দেখা মানে 10 বস্তা চাউল অলরেডি রান্না করছি, ওর ভিতর থেকে একটা বস্তা ফ্রেশ দেখা পাইসা রেখে দিতাম। রেখা দিয়ে আমরা ওইটারে লাস্টে ভালো করে দুইয়া ফ্রেশ করে রান্না করতাম নিজেরা খাওয়ার জন্য। আর আসামি যেটা খাইতো এটা কোনোরকম এক দোয়া দিয়েই মনে করেন এটা রান্না হয়ে গেছে। অনেক সময় কিন্তু চাল ধোয়া ছাড়াই এটাকে ডাইলা দেওয়া হয়েছে। মানে পরিবেশটা খুবই খারাপ ছিল। আর আমরা তো নিজেরা রান্না খাইতেছি, এটা লাগা নিজেকে পরিবেশ অনেক ভালো। তো ওই জায়গায় কি করতাম, ওই এক জগ যে পানি খায় এরকম জগ আছে, তো ওই জগের ভিতরে করে এক জগ ভাত যদি কারোর বিক্রি করতে পারতাম তাহলে এক প্যাকেট গলির সিগারেট দিত। আর জেলখানায় দুই প্যাকেট গলির সিগারেট আপনি কারোর দিবেন, নগদ আপনার 100 টাকা দিবেন। এটা মানে আবার আরেক ইনকাম শুরু হয়ে গেছে। তখন এটা কি করতাম, ওই একজন জগ একজনের কাছে জগ দিয়ে ভাত বেচতাম, একজনের কাছে ডাল বিক্রি করতাম, একজনের কাছে তরকারি সবজি এগুলো বিক্রি করতাম। তো আমার প্রতি সপ্তাহে আমার কাছে দেখা গেছে কি জানেন, 20 প্যাকেট গলির সিগারেট আছে। 20 মিনিট গলির সিগারেট থাকা মানে আমার কাছে মনে করেন 1,200 টাকা একদম অলরেডি আছে জেলখানার ভিত্তি। আমি জেলখানার ভিত্তি 1,200 টাকা পাইতেছি।
ঠিকই নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে। যাই হোক, আপনি এই সময় পর্যন্ত বিয়ে করলেন, তারপরেও বাড়ির সাথে আপনি যোগাযোগ করেননি?
না না, বাড়ির সাথে তাও আমার যোগাযোগ নেই, কিন্তু যোগাযোগ নাই ঠিক আছে, কিন্তু আমি বিয়ে করছি, আমার পরিবার কিন্তু আমি বাড়িতে পাঠাইছি। আমি ছাড়া সে কিন্তু আমার বাড়িতে গিয়ে আইছে এবং আমার বাচ্চা নিয়ে আসছে।
কিন্তু আপনি জানেন
না, আমি যাই নাই, আমার পরিবার এবং আমার বাচ্চা সে তারা দুইজনই বাড়িতে গেছে।
আপনি যখন জেলে ছিলেন তখন তারা কোথায় ছিল?
তখন তারা তাদের বাড়িতে ছিল, তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছে। তারা যা পরিমাণ কষ্ট করছে, মানে আমার স্ত্রী ঠিক আছে, সে ইচ্ছা করলে আমার থেকে ভালো কিছু পাইতো, আমার থেকে ভালো কোনো পরিবেশে যায় আসে, মানে বসবাস করতে পারতো, ভালো কোনো জায়গায় যায় বিয়া বইতে পারতো, কিন্তু সে কখনোই করেনি। বিগত আমি 3 বছর ছিলাম না, সে তার মা বাবার গালি অত্যাচার মায়ের সব কিছু সহ্য করে তারপরও সে কাগজের কাম করছে, তারপরও সে খাইছে, তারপরও সে মানে আমারে ত্যাগ করেনি। আমি তার কাছে চিরঋণী, আমি তার কাছে সবসময় ক্ষমা পাচ্ছি, আমি তার কাছে অহনও ক্ষমা চাই। আর মানুষের কাছে তো চাই, কিন্তু তার কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকুন, এটা কোনোদিন আমি শোধ দিতে পারবো না। তো জেলখানায় এখন আমার এইভাবে দেখি যে টাকা ইনকাম হইতাছে, তো আমি এক পর্যায়ে অনেক টাকা ইনকাম হইতাছে আমার কাছে, মনে করেন প্রায় 8-9 হাজার টাকার মতন আছে জেলখানায়। তো এটা আবার আরেকটা বিষয় হলো কি, যে জেলের যারা মানে যারা সিনিয়র কর্মকর্তা আছে, ওরা প্রতি সপ্তাহে সপ্তাহে চেক করে, চেক করে আমার লাগে যদি টাকা পায় তাহলে আমার নামে রিফোর্ড। মানে যেমন থানায় মামলা হয়েছে, ওরকম অবস্থা একটা মামলা হয়ে গেছে, তখন ওরা কী করবো, ডাইকা নিয়ে পায়ে বেরিয়ে লাগাই দিব, আবারও বেরিয়ে লাগাই দিব, এটা হলো আবরা বেরি, আর এটা হলো ডান্ডা বেরি, তো এটা হলো আরেক ভেজাল। তো যার কারণে টাকা পয়সা খুব সাবধানে রাখতে হয়। তো রাস্তাতেই চলতেছি এই মুহূর্তে, মানে আমার উপর প্রচুর চাপাইতেছে যে এদিকটা কিন্তু আমার বাড়ির সাথে কোনো কানেক্ট নেই, আমার পরিবারও কিন্তু জানে না আমি কই আছি, সে কিন্তু আমার অলরেডি বিচে গেছে। তো 6-7 মাস পরে সে কীভাবে 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 ঘুরতে 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 মনে করেন থানায় যায়, মনে করেন এই খবরটা নিয়েছে
আপনার বউ।
হ্যাঁ, মানে ও আমার সব দিক দিয়ে বিচেছে, আমার ছবি দিয়া সব দিক করে আমার বিচেই গেছে, আমার ছবি মানুষের কাছে দিয়া দিয়ে বিচেছে মানুষ। তো পরে ও জানি কেমনে কেমনে যে এলাকায় থাকে ওই এলাকায় একটা পোলা ছিল খারাপ, নাম মানিক, ওই পোলাটা জেল থেকে বাইরে গেছে। তো আমি ওই পোলার লাগে আমার লাগে ভিতরে বেয়া কথা হয়েছে। তো কথা হয়েছে পরে আমি ওই ওই পোলাটা কইলাম যে দেখ মানিক, আমি তো এই জায়গায় আছি, ও কিন্তু জানে না, তুই আর পুরো অ্যাড্রেসটা দিবি যে ও আমার লাগে কীভাবে দেখা করতে পারবো। তো তখন আমার 7 মাস পার হয়ে গেছে, গা তো ঠিকানাটা পাইছে, পাওয়ার পরে নগদই রেল গেটে চলে গেছে, টিকিট করে নগদ অলরেডি আমার দেখা করে, ও তো পুরো পাগলে আছে আমার খুঁজতে খুঁজতে। তখন ও যখন আমার পাইলো তখন ওর একটু সান্ত্বনা দিলাম, বুঝ দিলাম যে দেখো টেনশন করো না, হ্যাঁ আসি যে কোনোভাবে, এখন মানে আমার তো কোর্ট আছে, শনি রবিবারে আমি কোর্টে যাবো, তখন তুমি কোর্টে খাওয়া নিয়ে যেতে পারবা আমার লেগে। তখন কি করলাম, টাকাটা তখন ওই মুহূর্তে আমি কিন্তু ওরা দিতে পারতাছি না, আমি যদি ওই ফাঁকদা দিবার যাই তাহলে টাকাটা আমার ভিতরেই পড়ে যাবো, ওটা আর আমি পাবো না, ও পাইবো না। তো তখন আমি ভিতরে থাকলাম, ওর সাথে অনেক কথাবার্তা হয়েছে, দুইবার স্লিপ করছে, দুইবার স্লিপ করেও আমার অনেক কথাবার্তা হয়েছে। তো পরে রবিবারে আমি আমার কোর্ট আমার ডাকা দশ করে নিয়ে আসছে গারদে, তখন ওরা ডাকায় আনছি, ও আমার জন্য খাওয়ান নিয়ে আছে বাসার থেকে পাকাইয়া আমার সিলেটারে নিয়ে আছে। এখন ওরা টাকা দিলাম, যে টাকা নেও তুমি খরচ মর্চ করে চলো, আর আমি আমার কাছে টাকা আছে, আমি টাকা দেওয়া ঢাকা জেল ট্রান্সফার হইতেছি, আমি অন্য কোনো এক জেলে যেতেছি, এই জেলে থাকাটা অনেক কষ্ট। পরে ওরা বললে ঠিক আছে যে তুমি আমার তো ওই জায়গায় দেখা পাইবা না, কিন্তু কোর্ট আমার যখন তখন দেখা পাইবা। তো আমি অলরেডি তখন কিন্তু আমার 4টা মামলা কিন্তু যাবি নিয়ে গেছে। তো আমি এই মুহূর্তে কি করলাম, ঢাকা জেলের মানে ডিপুটি জেলার রে টাকা দিলাম, টাকা দিয়া আমি ট্রান্সফার হইলাম যে আমি ঢাকায় থাকুন না, আর আমি 4,000 টাকা দিচ্ছি যে আপনি আমার ঢাকার থেকে অন্য যে কোনো জেলে পাঠাই দিবেন, ঢাকা শহরের ভিতরে হোক আর ঢাকার বাইরে। তো আমার কি করলো যে ঠিক আছে পাঠাই দিন 15 দিন পরে। তো 15 দিন পরে আমার নামে চালান আসলো, আমার পাঠাই দিল ওই কাশীপুর গাজীপুর নতুন জেল হয়েছে, ওই জায়গায় আমার পাঠাই দিল, ওই জায়গায় খুবই শান্তি, জেল খুবই নীরব। তো ওই জায়গায় যেতেছি এখন আমার স্ত্রীর সাথে কিন্তু আমার কানে মানে দেখা হইতাছে, কিভাবে হইতাছে, আমার একটা উকিল আছে, আমি জেলখানার ভিতরে থাকা উকিলে টাকা দিতেছি, আমি কোর্টে আসলে আমার কাছে টাকা উকিলে আমি টাকা দিতেছি, আর আমার আমার স্ত্রী ওই জায়গায় এসে তার কাছ থেকে খবর নিতে আছে যে আমার কোন দিন কোর্ট। ওই দিন এই আমার লাগে দেখা করবো। যাই হোক এভাবে চলতেছি, আমার কাশিমপুর পড়াইছি। তো কাশিমপুর এক নম্বর জেলে যায় ছয় মাসের মতো ছিল। তো এক নম্বর জেলে ছয় মাস থাইকা দেই না, এক নম্বর জেল বালা না, ওই জায়গাও থাকা দেখব। তখন আবার ডিপুটি জেলারে টাকা দিলাম যে আমার ট্রান্সফার করেন।
কিভাবে ম্যানেজ করতেন টাকাগুলো?
টাকাগুলো তো ওই যে আমি এভাবে সিস্টেম আছে। তো আমি সারাদিন মনে করেন রান্না বান্না করলেই, যেমন দেখা গেছে আমি দুপুর বেলা ওইটার ভিতরে খাইতাম, কিন্তু রাত্রেবেলা তো আমি আমার ওয়ার্ডে দেয়া খাইতে হয়। ওয়ার্ড বলতে একটা রুম আছে, ওটার ভিতরে আপনার 40-50 জন মানুষ থাকতে
গাঁটাগাঁটি করে,
না না গাঁটাগাঁটি না, মানে একটু ফ্রি ভাবে, মানে ওই জায়গায় জেল তো নতুন আসামি কম, ওই জায়গায় একটু ফ্রি ভাবে। কিন্তু এই জায়গায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রচন্ড কষ্ট। কষ্ট বলতে কি, মানুষ অনেক সময় দেখা গেছে এমন চাপা চাপের কারণে শরীরের আড্ডি মাংস ভাইঙ্গা ঘুরে হয়ে গেছে। মানুষ এমন মানুষ আছে কেন্দ্রীয় কারাগারে মারা গেছে
এই চাপাচাপির কারণে,
চাপা চাপের শরীরের ভিতরে এত বড় বড় একটা ঠোস করে যায়। আপনি না দেখলে কোনোদিনও কি ভাবে বিশ্বাস করবেন।
প্রিয় শ্রোতা, মানবাধিকার বলে একটা ব্যাপার আছে, আমরা মানবাধিকার নিয়ে অনেক সোচ্চার হই, অনেক কথাবার্তা বলি, এবং আমাদের দেশে মানবাধিকার সংস্থাগুলো যারা রয়েছে তারা দেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা অনেক বেশি পরিমাণে শ্রদ্ধা করি। কিন্তু আমার মনে হয় যে এই মানুষদের যারা যারা জেলে আছেন, জেলের ভেতরের পরিবেশ নিয়ে কথা বলার সময় হয়েছে এবং তাদেরও প্রপার রাইট আছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু তাদেরকে একজন অন্যায়কারীর সাথে তো আরেকটা অন্যায় করা যেতে পারে না। যেই সিস্টেম আছে একজন সেই সিস্টেমের মধ্যে তারা সেই অধিকারটুকু পাচ্ছেন কিনা সেটার ব্যাপারেও আমার মনে হয় মানবাধিকার সংস্থাগুলোর কাজ করা উচিত। ওকে, তারপর
কি ভাই, আপনি যদি কোনোদিনও দেখছেন জেলখানার রুটি, মানে জেলখানার যে আটা দেওয়ার রুটি বাড়ায় ওই রুটি আপনি যদি কোনোদিনও, আপনার চোখের পানি এমনি পড়ে যেত ভাই, আপনি খাইবেন না রুটি। আমি তো যতদিন দীর্ঘ যতদিন আমি জেলে ছিলাম আমি কোনোদিন একটা রুটি খাইনি, কিন্তু আমি যেদিন জেল থেকে বাইরে আসছি ওই দিন আমার পকেটে করে আমি রুটি নিয়ে আসি। জেলের রুটি আমি বাড়িতে না দেখাইছি যে দেখো কি রুটি মানুষকে খাওয়ায়, এরকম মোটা থাকে আর ওটা প্রচন্ড শুধু বালুই লাগতো। আর সকালবেলা শুধু মনে করেন এক টুকরা গুড় আর একটা রুটি, পাট আপনার ঠিক টাইম 2টা বাজে আপনার খাবার, তাও কি মাপা ভাত। সেভাবে চলতেছি এক নম্বর জেলে, এক নম্বর জেল দেখি ভালো লাগে না, তো তোমার আবার টাকা দিলাম 4,000 টাকা দিয়ে আমি ট্রান্সফার হইলাম 2 নম্বর জেলে, কাশিপুরে পাশাপাশি জেল। তখন ওই জায়গায় ট্রান্সফার হইলাম, মানে এক নম্বর জেলে আমি থাকলাম 6-7 মাস, তারপরে আসলাম আবার 2 নম্বর জেলে। তো 2 নম্বর জেলে এসে আমি দেখা পাইলাম কাল্লাগে যে 23 সন্ত্রাসীর একজন লোক সোনাই মোল্লা, আর আপনার আছি লইল যে ইসলাম সরকার, উনি অর্থটঙ্গী বোটবাজার গাজীপুর পুরো এই অঞ্চলের এই মাথা ইসলাম সরকার সেই লোক। তো জেলখানায় এদের পাইলাম, এদের খুবই একটা দাপট চলতেছে। 2 নম্বর জেলে এদের খুবই দাপট, মানে এখন নামের উপরে মনে করেন ট্রাক বেড়া খাওয়ান ঢুকতে, আর আমার মতো আর গরিব যারা আছে ওরা মনে করেন না খায় মতো। তো ওই জায়গায় অনেক লোকের পাইলাম, যেমন তনাই মোল্লা শহীদ কমিশনার, গেন্ডারিয়ার শহীদ কমিশনার, তো অনেক লোক এরকম পাওয়ার পরে, এই যে আরেকটা লোক আছিল যে বান্ধবীর বলা 12 টুকরা সুমন, ওইও কিন্তু ওই জেলে ছিল তখন। তো মানে এগর একটা পুরো দাবট, আর হেরাত মন্দির করেন ভিআইপি ভাবে থাকে, তোরা যখন করে তো তখন দেখলাম কি ভিআইপি গাড়িতে আছে। তা আমি জামাদারে কইলাম ওই মিয়া, ওরা ভিআইপি আছে, আমি আপনারে 500 টাকা দিতে আছে লেগে ভিআইপি ভাবে নিয়ে যাচ্ছেন, আমরা কি পয়সা গেলাম গা, আমরাও 500 দিই আপনারে, লগে নেন কোট ফালান 12 টুকরা সুমনের লাগে আমার কোট চাই
12 টুকরা সুমন।
হ্যাঁ, ওর নামই 12 টুকরা, ও একটা মানুষ সে মানে 12 টুকরা করছিল লোকাইটা। তো ওই জায়গা থেকে আবার পরিচিত যে ও 12 টুকরা সুমন, এইটাই মানে ওর নামেই চিনে সবাই 12 টুকরা। তখন ওর লগে আমার একটা কোট দিল, তো করে আইলাম যখন তখন ওর লাগে ভালো একটা সম্পর্ক হয়েছে। ওই জেলেও দেখি একটা শান্তি নাই, মানে ওই জেলের ভিতরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ঢাকার থেকে আসামি মনে করেন টিকতে না পাইরা থাকতে না পাইরা, তখন কি করে করে সব চালান করতেছে ঢাকার থেকে।
ওকে,
ঢাকার থেকে চালান নিয়ে যাচ্ছে কই কাশিপুর 1 নম্বর 2 নম্বর, আর 3 নম্বর জেলে এলো মহিলা, 4 নম্বর জেলে এলো বর্তমানে ফাঁসির সেল। তো যাই হোক, মানে ওই জায়গাও দেখি থাকায় কষ্ট হইতেছে। তো পরে আমি মেয়াদ ইয়ারে টাকা দিলাম, ডিপুটি জেলারে টাকা দিলাম যে ভাই আমারে আপনি ঢাকার বাইরে পাঠায়। আর যখনই আমার কোনো জায়গায় মানে পাঠাইয়া দেয় তখন কিন্তু পায়ে ডবল বেরি থাকে, বেরি লাগানোই কিন্তু থাকে, বেরি কিন্তু খুলে না, আর আমি যখন ওই জেলে পড়তে যাবো গা তখন বেরি খুলে দেবে। তো এই মুহূর্তে আবার টাকা দিয়ে ট্রান্সফার এলাম কই ফরিদপুর, ফরিদপুর যাওয়া ছিলাম। মানে এভাবে আমি আমার ঘুরতে 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 আমার যে মনে করেন 3টা বছর গেছে, এটা আমি কইতে পারবো না, আমার 3 বছর পার হয়ে গেছে, আমি শুধু জেলের ভিতরে ঘুরছি। এটা আবার এক বড় বাড়িতে শিখছি, যদি কোনো জেলে 6 মাস থাকো শুনতে ট্রান্সফার হয়ে যাও তাহলে মনে করো তোর নামই গাইব মেন সুই জায়গায়। যেমন দেখা গেছে ঢাকার ট্রেনে জাগর লগে ট্রান্সফার হয়েছি, ওরা কইতেছে কিরে রহিম তুই আমার থেকে যাবি গা, আবার কাশিপুর 1 নম্বরের তে যা 2 নম্বরে যখন ট্রান্সফার হয়েছি ওরা কইতেছে কিরে তুই আমার থেকে যাবি গা, এরকম। তো আমার 3 বছর কিন্তু এইভাবে এইভাবে কেটে গেল বা, আমার স্ত্রী অনেক কষ্ট করতেছে ছেলেটা নিয়ে। তো তখন ওই মুহূর্তে আমি আমার সবটি মামলা ক্লোজ হইল। তো ক্লোজ হওয়ার পরে আমি ছাড়া পাইতেছি লাস্ট পর্যায়ে, আমি ফরিদপুরের তে আবার কিন্তু আমার কাশিপুরে পাঠানো হয়ে গেছে, আমার ডাইরেক্ট কাশিপুর চালান করে দিয়েছে, আমার ডাকায় নিয়ে আমার বেরি লাগাই দিছে, গাড়িও রেডি, আরো আসামি আছে ফরিদপুরে ডাইরেক্ট কাশীপুর, মানে আমি বেরি যখন লাগাই দিচ্ছি তখন কি ব্যাপার, বেরি লাগাই দিলেন কই যেতেছি, তোমার চালান আছে তুমি জানো না, কাপড় রেডি করো, কাপড় সব রেডি আইলাম চালানে। এই জায়গায় আমি এই জায়গায় মনে করেন সর্বোচ্চ 15 দিন ছিলাম, 15 দিন পরে এই যে আমার দিল।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার, আমরা বিরতির পরে ফিরে আসতে চাই। ওর জীবনের পরিণতিতে আমরা রয়েছি এবং বর্তমানে ও কি অবস্থায় আছে, কি করছে, সবকিছু নিয়ে আমরা জানবো ঠিক বিরতির পরপরই। রাত একটা টাইম চেক, তারপরে ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 90.2। আব্দুল করিম নামের যে মানুষটি আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে বলছে, তার জীবনের উপলব্ধি থেকে সেই জীবনের অপ্রিয় সত্যগুলো অনেকেই হজম করতে পারছেন না। অনেক রকমের কমেন্টস আমরা ফেসবুকে পাচ্ছি, সেগুলো আমরা পড়তে চাই, তবে সেটা অনুষ্ঠানের শেষের দিকে। আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2। ওখানে গেলেই আপনি ওর ছবিটা দেখতে পাবেন। আমরা ঠিক একটার সঙ্গে সঙ্গেই ফিরে আসছি আবারও যাহা বলিব সত্য বলিবতে।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
সময় এখন রাত একটা। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে এবং আরজি কিবরিয়ার সঙ্গে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনে রয়েছে আব্দুল করিম। আমরা তার কাছে আবারও ফিরে যেতে চাই এবং সেই ফাঁকে আপনাকে একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। এখন পর্যন্ত আপনি যা শুনেছেন তা কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে আপনার কাছে, আমরা একটু টেস্ট করে দেখতে চাই। আপনি যদি মনে করেন যে আব্দুল করিম যা বলছে তা সব সত্য, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না, কনফিউশন আছেন আপনি, তাহলে লিখবেন নো। লেখার নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে ঝটপট 2221 নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। হ্যাঁ, তারপর কি হলো?
তো তারপরে আমি ঢাকায় আসার পরে আমি জানলাম যে আমার একবারে মানে মামলা সবগুলো হয়ে গেছে, এখন আমি বেরোতে পারবো। তো আমার উকিল মানে অলরেডি বইলেও দিল, উকিল লোক পাঠায় দিছে ওই জায়গায়, কাশীপুর লোক পাঠাইছে যে আব্দুল করিম তোমার সব দাবি নিয়ে গেছে মামলা।
আর আপনার সাথে যে বন্ধুরা ঢুকেছিল 20 জন, ওরা কি, ওদের কি অবস্থা?
ওরা কি হালে মানে আমি ঢাকার থেকে যাওয়ার পরে ওরা কি হালে সেটা তার আমি খবর নিতে পারতাম, কারণ আমি তো ঢাকার থেকে ওদের রাইখা, ঢাকায় ওদের রাইখা আমি ট্রান্সফার হয়ে গেছি।
আচ্ছা,
তো আমি সব জায়গায় ঘুরা গাইরা আমার কাশীপুরে আমার শেষ। তো কাশীপুরে যাই আমি, আবার পাইছিলাম 2টা বলা পাইছি ওই জায়গায়, ওদের ওই জায়গায় আবার হেল্প করছি। তো আমার লগে যারা ছিল মানে জেলের ভিতরে আমার লগে যারা ছিল ওরা সবাই আমার কাছ থেকে হেল্প পাইছে। তো আমি 2009 মনে করেন 9 প্রথম দিক দিয়ে আমি মানে 8 শেষ দিক দিয়ে বাইরে হয়েছি, আমার সব মামলা ক্লোজ হয়ে গেছে। তো বাইরে হলাম, আমি বাইর হওয়ার পরে আমার ওই সেই হারুন, সেই হারুনের সাথে আমার আবার দেখা। সেই হারুন আমার বলতাছে যে কি কি করলা, আমি যা করছি জীবনে তা সব ভুলে গেছি, 3 বছর যখন আড়াই গেছে জীবনটা সব ভুলে গেছি, তুই আমার যদি 120,000 দেখ আমি আর ওই জায়গায় যেতে রাখি। তখন সে আমার অনেক রিকোয়েস্ট করছিল এবং জাফর ভাই, তারপরে আরো অনেক বস আছে, বীরপুরের এক লোক ছিল নাম আক্তার ভাই, ঠিক আছে, প্রচন্ড পরিমাণ তার কাছে প্রচন্ড পরিমাণ লোক আছে। সে একটা ব্যবসায়ী, চোরাকার বাড়ির ব্যবসায়ী, আপনি যত বড় গাড়ি এর কাছে নিয়ে যাবেন 2 মিনিটে দেখবেন নাই ফাঁকি হয়ে গেছে। ওই লোক যখন মিরপুর থানা, আপনি কোনো সময় যদি মিরপুর থানায় যান দেখতে পারবেন পুরো মিরপুর থানাটা ভরা শুধুই রিক্সা। ও যখন ধরা খাইছে তখন ওর মানে ওর সাথেই রিকোভারি পাইছে 200 রিক্সা, তারপরে ফেন্সির বোতল, মদের ব্যবসায়ী, মানে সব পদের পিতে জড়িত। তো আমি তখন আমি 2009 যখন বাইরেছি তখন আমি সব পদ ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমার আমার বাল বাচ্চা নিয়ে আমি সুন্দর একটা পরিবেশে আসছি, ভালো থাকতেছি। তো আমি ওই মুহূর্তে আমি আমার কোনো কাজ নেই, আমি কোনো কাজ করতে পারতাছি না। তখন আমি বাইরে আনার পরে 10-12 দিন মানে একদম অসুস্থ হয়ে গেছি, 3 বছর তো বাহিরের আবহাওয়া পাই নাই।
আপনি যখন বের হলেন ওই মুহূর্তে আপনার কেমন লাগছে?
ওই মুহূর্তে তো আমি মনে হইতেছে যে আমি একটা দোজখের থেকে বাইরে এলাম, যে জীবনে কি করলাম কি করে সেই জায়গায় এলাম, কেউ কেউ কইতে পারলাম না, না পারলাম সইতে, না পারলাম কইতে, মানে কোনো পদেই না। তো আমার স্ত্রী আমি এখনো মানে তার কাছে ঋণী, কি কারণে যে সে আমার কিছু প্রচন্ড পরিমাণ খাচ্ছে। আপনি বিশ্বাস করবেন না ভাই যে সে এমনও দিন গেছে গ্যান্ডারিয়ার থেকে আপনার জজ করে 4 বার আপ ডাউন করছে, সকাল থেকে নিয়ে আপনার বিকাল পর্যন্ত আমি যতক্ষণ করেছিলাম, তাও পায়ে হাইটা, তাও বাচ্চা কোলে নিয়ে। তো যাই হোক, বাইরে ভালো আছি এখন, মনে করেন কোনো কাজ নেই, আমি নিজেই এখন রিক্সা চালাইতেছি, রিক্সা চালাইতেছি খাই যাচ্ছি।
কবে থেকে রিক্সা চালানো শুরু করলাম?
2009 সাল থেকে, আমি জেল থেকে বাইরে হওয়ার পরেই কিছুদিন মানে মাসখানেক পরের থেকেই। তো আমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থাটাও তেমন একটা ভালো না, তারা তারপরও তারা আমার অনেক হেল্প করছে, তারা মানে রিক্সা নিয়ে দিছে আমি চালাইতেছি। তো চালাইতেছি মনে করেন এভাবে আমার 2009 সালও গেছে, আমি খুব ভালো আছি। তো 10 সালের প্রথমে আমার আরেকটা মেয়ে হয়েছে। তো মেয়ে হওয়ার পরে আমি তখন ভালোই মোটামুটি, কিন্তু তখন আবার আরেকটা জিনিস ছিল যে রিক্সাওয়ালার আমার সম্পর্ক হয়েছে, মানে ভালো সম্পর্ক, এক জায়গা বইয়া চাটা খাই সব সময়ই। তো ওর লাগে আমার খুবই ভালো সম্পর্ক। তো ওর বাড়ি হলো ফরিদপুর, ওর নাম বাদল। তো ও একদিন কইলো দোস্ত বাসায় চলে। তো বাসায় যাওয়ার পরে ও আমার একটা মেয়ে দেখাইলো, মেয়েটার নাম ছিল পুতুলি। তো ওর আমার দেখাইলো, বললো যে দোস্ত মেয়েটা খুবই ভালো, ব্যবহারও ভালো, খুব সুন্দর, চলাফেরাও ভালো। তো ওই মেয়েটার দেখা কিন্তু প্রচন্ড ভালো লাগছে ভাই, মানে নিজের অজান্তেই নেওয়ার প্রতি একটু দুর্বল হয়ে যেতেছি কি মন জানি একটা। তো আমি কি করতেছি যে আমার এদিক দিয়ে কিন্তু এই যে আমার আবার আরাক মনে করেন আউল লাগা শুরু হয়ে গেল কেন, ওর পিছিয়ে মনে করেন সন দিতেছি, এদিক দিয়ে আমার সংসারের প্রতি আমার কোনো নজর নেই, সংসারে কি এখন আবার এটা ভালো লাগে। আমার যে দুইটা সন্তান আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, এই কথা আমার কোনো মনেই নেই। আমি সারাদিন কাজ করি, ঠিক আছে, কাজ করার পরে তো কি করি, সন্ধ্যার পরেই বন্ধুর বাড়িতে যাই, বন্ধুর বাসায় যাইয়া বয়ে থাকি, আড্ডা মারি ওর লগে রাইতে 10টা 11টা 12টা 1টা পর্যন্ত। কিন্তু আমার যে একটা মদের নেশা ছিল এটা আমার এখনো আছে, প্রায় সময় আমি আমার ঘরে বয়ে খাই, আমি বাহিরে কোনো জায়গায় খাইনি, মানে আমি সুখিন, মন চাইলে খাইলাম না মন চাইলে নেই, যে খাইতেই এমন কোনো কথা নেই। তো ওই বন্ধু যে জায়গা থাকে ওই জায়গা আবার এলো আপনার, আমি থাকি গেন্ডারা বাজার, ও থাকে এলো জুরাইন, ওই জায়গা কিন্তু মদের বার আছে। প্রায় সময় ওর হুনতে যখন রাত্রে 11টা 12টা বাজে ফিরি তখন ওই জায়গা থেকে একটু করে খাই। তো চলতেছে বিগত মেয়ের সাথে মনে করেন আমার অনেক দিনের সম্পর্ক, বিগত 6 মাস আল্লাহের সম্পর্ক হয়ে গেছে। তো আমার ফ্যামিলি কিন্তু জানে না, তো বড় ফ্যামিলি ওরা সবাই বাড়িতে গেছে বেড়াইবার। তো ওই দিনকে আমি সিরিয়াসলি অসুস্থ ভাই, আমার অবস্থা করুন, মানে আমি এমন একটা পরিস্থিতি আমার, আমি কিন্তু সবারে ফোনে কইতাছি যে আমার সবাই মাফ করে, আমার নিজের কাছে অবিশ্বাস হইতাছে যে আমি আজকে রাইতের পরে আর বাইসা থাকি কি মন জানি ভাই, এটা মানে একদম আমি পুরো পাগলই হতাশ হয়ে গেছি। তো আর চোখের পানি মনে করেন কোনো পর্যায়ে থামায় রাখতে পারতাছি না, এদিক দা ঘরে মনে করেন আমার ফ্যামিলিও নাই, এরা সবাই বাড়িতে। তো ওই মেয়েটার সাথে সব আমার রিলেশন চলতেছে ফোনে, আমি ওর জন্য আরও একটা এক্সট্রা ফোন কিনছি, মোবাইল কিনছি পুতুলের জন্য, সারাদিন ওর সাথে আমি কথা বলতেই থাকি, এমনও দিন যায় যে 200-300 মিনিট আল্লাহ কথা কইতেছি। ধরে ফোন দিলাম, ও আমার বলতেছে যে এখন কি আমি আসবো বাসায়, তো আমি বললাম না এখন বাসায় আসার দরকার নেই, রাত্রেবেলা তুমি বাসায় আইবা মানুষ একটা খারাপ কথা বলতে পারে। তো পরের দিন আপনার মনে লাগে দেখা করেন।
এই পুতুলি আপনার বন্ধুর কি ছিল, সম্পর্কে কি হতো?
বন্ধুর সম্পর্কে কিছু না, কিন্তু একই বাড়িতে ভাড়া থাকতো।
পুতুলি কি করতো ওখানে, গার্মেন্টসে কাজ করতো?
না কিছু করতো না, মানে আগে হয়তো করতো, কিন্তু আমি যখন থেকে ওরে দেখছি তখন থেকে ও কোনো কাজ করতো না, হালকা পাতলা লেখাপড়া করছে।
পুতুলি বাবা মা থাকতো ওখানে?
হ্যাঁ বাবা মা থাকতো, বাবা মা এবং ওর বড় ভাইরা আছে দুজন থাকতো। তো যাই হোক, ওর সাথে তো আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, না মানে আমি এমন একটা পরিস্থিতির ভিতরে আছি যে আমি ওরও ছাড়তে পারতাছি না, আমার এই ফ্যামিলিও ছাড়তে পারতাম, মানে ওরে কোনো পর্যায়ে বলতে পারতাছি না, যত চেষ্টাই করি না কেন আমাকে ওরে বলতে চাই পারি।
পুতুলি এটা জানতো যে আপনার ফ্যামিলি আছে?
হ্যাঁ পুতুলি সব জানে।
জানার পরে সে কি ধরনের অ্যাটিটিউড করতো আপনার সঙ্গে?
সে মানে সে আমার সবসময় একটা কথা বলতো যে দেখো আমি তো তোমার সাথে ভালো কোনো কথা বলি, যদি ভালো কথা বলতাম তাহলে তুমি আমার মনে কি করতাম জানি।
ওকে পছন্দ করতো আপনাকে?
হ্যাঁ অবশ্যই পছন্দ করতো।
ওকে বিয়ে করতে চাইতো?
হ্যাঁ বিয়ে করতে চাইতো।
আপনার সংসার আছে জানার পরেও আপনাকে বিয়ে করতে চাইতো?
হ্যাঁ। তো এর ভিতরে আর একটা কারণ ছিল যেটা না বললেই না, সত্য কথা যেহেতু সত্যি বলতেছি, তার সাথে সম্পর্ক তো এখন মনে করেন মানে এর মাঝে হয়েছে কি, তারে তার ফ্যামিলি মানে জোরজবরস্তি এক জায়গায় দিয়ে দিচ্ছে। জোরজবরস্তি বলতে কি মানে ছেলের পক্ষ থেকে মানে এলাকার কিছু আছে না, যেমন বড় ভাই ঠোরো ভাই এরা মনে করেন ঠেকায়া মেয়ের মায়ের মেয়েটারে বিয়া দেওয়া হয়েছে, পোলাটা ছিল পাওয়েন। তো ওই লোকটা খাটো, যার কারণে মানে ওর একটা মন মানসিকতা নাই এবং ওর ফ্যামিলির চাপের কারণে ওর কিন্তু বিয়া হইতে। যাই হোক, কিন্তু আমি ওইগুলো সব জানি, আমি তারপর কিন্তু তার প্রতি খুবই মানে দুর্বল। সে আমারে যদি বলে যে তুমি এই জায়গায় আসো, আমি এমন দিন গেছে ভাই বিশ্বাস করেন আমি 5 ঘন্টা ওর জন্য দাঁড়াইছি, 5 ঘন্টা দাঁড়ায় চোখের পানি পড়তেছে, কান্না করতেছি। ওর এক বান্ধবী আছে, ওর আমি ফোন দা বলতেছি, বান্ধবী না মানে বাগ্নি হিসাবে, ঠিক আছে, ওই মেয়েটার ও মা ডাকে আবার ও আর বাগ্নি ডাকে, মানে তো মানে ওরা মজা করে ডাকে আর কি। ওর বিয়ে হয়েছে, সব হয়েছে, ও আর জানে আমার ফ্যামিলি আছে, সংসার আছে। তো এই মুহূর্তে মানে আমার মাথায় কিছু কাজ করে না, ঠিক আছে, আমি কি করবো মানে আমি নিজেই দিশা পাই গেছি। তো ওরে নিয়ে কিন্তু আমি প্রতি সপ্তাহে কিন্তু ওরে নিয়ে আমি কিন্তু ঘুরতে যাই, যেমন যা গেছে কোনো সপ্তাহে যদি চিড়িয়াখানা গেছি তারপরে সপ্তাহ বোড়ালিখান যাবে, এদিক দিয়ে আমার সংসারে কিন্তু করুণ পরিণীতি আছে। কিন্তু আমার স্ত্রী এখন শুনতেছে, তো যাই হোক সে জানতেছে যখন, কিন্তু সে পরে জানছে আবার এই বিষয়টা, কিন্তু সে পরে জানছে মানে এটা নিয়ে পরে একটা গ্যামজাম হয়েছে, মানে হয়েছে কি তারা বাড়িতে, তারা বাড়ি থেকে যখন আসছে আমি সিরিয়াস অসুস্থ বললাম না যে আমি মনে করেন পুরা কান্নাকাড়ি করতেছি। তো পরের দিন মানে আমি ওই দিনটাই আবার ওপরে ফোন দিয়ে আমি লঞ্চ উড়াইছি, তো তোমরা তাড়াতাড়ি লঞ্চ উড়ো আমার অবস্থা ভালো না। তো মানে বাড়িতে মা মা বাবা সবার সাথে কথা,
তখনও আপনি বাড়িতে যাননি?
না বাড়িতে তারপর আমি বাইরে হওয়ার পরে আমি
বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ কত বছর পরে বাড়ি যাবো?
কত বছর পরে আপনার 1999
সালে? 2009 তার মানে আপনি প্রায় 10 বছর 10 থেকে 11 বছর পরে
দশ এগারো বছর হ্যাঁ আমার মা আমার মা তো আমারে চিনব না যে মা দশ মাস দিন কষ্ট করে ধারে কেটে রাখছে ও ঠিকই চিনি বাবা না চিনি বাবাও চিনছে মাও চিনছে কিন্তু বাবা আমারে এখন আমি তো কোনো এক সময় আমার বাবারে ভয় পাই কিন্তু এখন আমার বাবা আমারে ভয় পায় আমার বাবা এখন আমার দেখলে ভয় পায় কিন্তু কোনো এক সময় আমি তারে ভয় পাইতাম সে আমার আঠারো বারই ধরে এক গ্রামে মারছে সে এখন আমার দেখলে উনি ঘরে থাকে না নাহলে অন্য কোনো জায়গায় চুপ করে থাকে কারোর সাথে কথা হয় না আবার যখন দেখা যায় আমি ঘরের ভিতরে ঘুমাই রয়েছি তখন সে আয় চুপে চাপে করে ভাত খাইবো ঘুমাই দেবো মানে কারোর সাথে কথা বলবো মানে আমি যতক্ষণ ঘরের ভিতরে আছি
আচ্ছা তারপর
তো তারপরে এখন
লঞ্চে উঠলো কি ফ্যামিলি কি আপনার কথা শোনার পরে কি
হ্যাঁ আমার কথা শুনে তারা নগদে উঠছে লঞ্চে উঠছে তো তারা ওয়াইট আছে তো আসছে তারা পরের দিন সকালবেলায় আসছে তো আসার পরে আমার ফ্যামিলি জানতে পারছে মানে আমি তো ওই রাত্রে যে রাত্রে মানে আমার অবস্থা পুরাই খারাপ ওগরে আমি লঞ্চে উড়াইছি আর ওই রাত্রে তো আমি সারা রাত্রে ওই মেয়ের সাথে কথা বলছি ফোনে তো আমার বিশ্বাস যে আমার পাশের ঘরের একটা মহিলা ছিল ওই মহিলা ওর কাছে সব বলছে যে তোমার জামাই তো সারা রাত্রে কি তোমার লাগে কথা বলছে মনে বলছে না আমার লাগে তো মাত্র দুই মিনিট কথা বলছে তাহলে সারা রাত্র তার সাথে এত কথা বললো এত সুন্দর কথা তার মানে তার আগে আমার স্ত্রী আমারে মাঝে মাঝে মনে করেন যে ই করতো আপনার মাইন্ড করতো যে আমি যখনই ফোন আইতো তখন ঘর থেকে বাইরে চলে যেতাম কারণ ঘরে বাইরে তো কথা কওয়া সম্ভব না যে বাড়িতে থাকতাম ওটা দুতলা কিন্তু একটা ছাদ আছে ওই ছাদের উপরে বৈশা বৈশা সারা রাত্র সাথে কথা তো তখন সে মাইন্ড করতো কিন্তু বুঝতো না ওই দিনটা সে 100% শিওর তো পরের দিন সকালবেলা সে ওই মেয়ের বাড়িতে যায় হাজির তো বাড়িতে যায় হাজির বলতে কি আমার ওই বন্ধুর ঘরে কিন্তু গেছে সেই বন্ধুর সাথে মানে যার যার জন্য আজকে আমি ওরা চিনলাম পুতুলি যার কারণে ওর লাগে আমার সম্পর্ক ওই বন্ধুর ঘরে যা উঠছে তো কি এক কথা নিয়ে নাকি আমার ফ্যামিলি আর ওই আমার ওই বন্ধুর ফ্যামিলি ওরা দুজন মিলে দরকার লাগে কি আছে যে তুই কেলেগা তো আমার জামাই এরকম হইলো কেলেগা তোরা বানাইলি এই বিষয় নিয়ে তারা দরকার বিরোধ করে চলে আসে এখন আমার তো মাথার থেকে ওই নামতাছে না কোনো প্রকারে নামতাছে না মানে আমি আমার সব কিছু আমি তার জন্য সব ত্যাগ করতে পারি কিন্তু সে আমার একটা কথা বলছে ভাই যে আমি নাকি তারে তাবিজ করছি কিন্তু আমার কাছে মনে হয় যে সে আমারে তাবিজ করছে মানে আমি আমার সংসার থাকছে ফ্যামিলি থাকছে আমার বাচ্চা থাকছে তারপর আমার ফ্যামিলি আমি যে কোনো মুহূর্তে আমি ওরা বলছি যে তুমি করে দাও আমি অগর সাইড দিতে পারি মানে তোমার সাথে যাবো যে কোনো পরিস্থিতি শিকার তখন এই মেয়েটা সে মানে আমার সাথে রাজি সব কিছু করতেছে মানে সব কিছু ঠিক আছে আমরা সবই চলাফেরা ঠিক আছে তো ও আমার সাথে কথা ছিল যে ও 5 তারিখ চলে যাবো
বাড়িতে
হ্যাঁ আমার বাসায় তোর জন্য আমি এক্সট্রা এক জায়গায় বাসা নিচ্ছি তো এর মাঝে কি জানেন আমি এর জন্য আরো একবার আরেকটা পাগলামি করছি এটা জীবনে মানে চরম একটা ভুল করছি সে ভুলটা হইলো কি যে আমি কোম্পানিতে ভাই চাকরি করতাম চাকরি করতাম ঠিক আছে আমার মানে আমি এত ভালো ছিল আমার আমার মালিক এত ভালো ছিল সে আমার খুবই ভালো জানত মানে তার একটা বিশ্বাসের জায়গাতে আমি আসিলাম 2-4-10 লাখ টাকা মানে তার 20 লাখ টাকার মনে হয় ইনভেস্ট সে পুরাটা দায়িত্ব আমার ফালাই রেখে চলে যেত কিন্তু আমি ওই বিশ্বাসের ঘরে একটা চুরি করছি চুরি ডেলেই যে ওর লাগে আমার যখন এত রিলেশন ঠিক আছে মানে ওরে নিয়ে আমি এক দেশে জামোগা এরকম একটা পরিস্থিতি কল্পনা তো তখন ওই মুহূর্তে আমি কি করলাম যে আমার কাছে 7-8 লাখ টাকা ছিল কিন্তু আমি তখন কিন্তু কোনো টাকা নিই নি তো পরে কি করলাম ওর ওর লেগা মানে ওর কথায় ও বলছে ঠিক আছে চলে আহ ওর কথা এরকম এক কাম করছি মানে আমি ওই লোকের 1 লক্ষ টাকা লয়ে আমি ঢাকার থেকে ত্যাগ করছি আমার এই ফ্যামিলি রাইখে আমার ফ্যামিলিও আমি ফালাইতে গেছি তো তার জন্য কি করলাম নগদে আমি 1 লক্ষ টাকা নিয়ে নগদে রাত্রে রাতারাতির ভিতরে আমি সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ মানে আমি কোনো জায়গায় দাঁড়াই নেই সিলেট হবিগঞ্জ নগদে চাঁদপুর চাঁদপুরে তার জন্য বাসা নিলাম মাল সামানা কিনলাম আমি ওই জায়গায় আমার 30,000 টাকা শেষ আর মালিকের কিন্তু 1 লাখ টাকা নিয়ে গেছি অলরেডি আমার বাসাও সমস্যা হইতেছে তারপরে আমি যখন মানে ফোনে যোগাযোগ করলাম তখন আমার কাছেও কিছু টাকা ছিল আগের মানে আমি যে ওই জায়গায় টাকা নষ্ট করছি এটা কেউ জানে না বিষয়টা আজকে সবাই জানতেছে আমার ফ্যামিলিও দুইজনেই কিন্তু শুনতেছে এখন আমি ওই ওই জায়গায় তার জন্য ঘরে মাল জিনিস কিনলাম কিনার পরে সে আমার বললো কি ঠিক আছে আসবো আসবো বইলা সে আর আসেনি সে আমার বললো আপনি ঢাকায় আসুন মানে আমার নিয়ে ছিল যে আমি চাঁদপুরে গেছি তো গেছি টাকা আমার কাছে আছে তো আছে আমার ঢাকায় আসবো না তো যাই হোক সে আমার বলতেছে আপনি ঢাকায় আসুন তো আমি ওই মুহূর্তে আমার মালিকের সাথে আমার কথা হয় তো কথা হওয়ার বলে মালিক মানে এমন একটা চাপ সৃষ্টি করে যে আমার পরিবার কিংবা আমার বড় ভাই এগুলো নিয়ে মানে অফিসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে অনেক কথাবার্তা হয় সে একটা সাদা কাগজে একটা সিগনেচার রেখে দেয় আমার স্ত্রী একটা সিগনেচার করে আর আমার বড় ভাই একটা সিগনেচার করে তো তখন আমার স্ত্রীর সাথে কিন্তু আমার কানের ফোনে মানে যোগাযোগ আছে এটা কেউ জানে না বিষয়টা আমার ভাইও জানে না তখন আমি তারে 10,000 টাকা দিচ্ছি আমার স্ত্রী যে তোমার 10,000 টাকা আমি পাঠাই দিলাম বিকাশে তুমি এই টাকাটা দিয়ে তুমি আসতে দিয়ে টুকটাক করে চলতে থাকো ঠিক আছে আর আমি যে টাকাটা পাঠাইছি এই কথাটা কারোর বললাম তখন সে বলে নাই অবশ্য আর আমি যে মালিকের টাকাটা নিয়ে আসছি ওই লোকরে আমি নগদে 80,000 টাকা বিকাশ করে দিলাম কিন্তু তার টাকা আমি ভাঙছি সর্বোচ্চ 20,000 টাকা সে আমার 20,000 টাকা এখনো পাও না কিন্তু আমি তার কাছে একটা চুরে গেছি, মানে অবিশ্বাসীয়, মানে বিশ্বাসের ঘরে মানুষ কয় না যে বিশ্বাসের ঘরে চুরি করতে নাই, কিন্তু আমি কিন্তু ওই ঘরে এই কামটা করছি, চুরিটা করছি। যাই হোক, এখন ওই কাজ করছি, এখন আমি ঢাকায় আসবো না। ও আমার অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করে ঢাকা আনাইলো যে তুমি ঢাকায় আসো, এই মেয়ে আমার রিকোয়েস্ট করে ঢাকা আনাইলো। তো আসলাম, ঢাকায় আসলাম, তারপরে কি করলাম, সে আমার বলতেছে যে আমরা 5 তারিখে চলে যাবো, মানে ইলেকশনের দিন, কারণ ওই দিনকে সবাই ভোট নিয়ে ব্যস্ত থাকবো, তুমি আমি চলে যাবো। তো সে কি করছে, সারাদিন আমার এক জায়গায় দাঁড়া করে রাখে, আমি সারা রাত দিন ভাই দাঁড়ায় রয়েছি, সে কি করতেছে, সে আপনার ভোটে সারাদিন ওই জায়গার একটা কর্মী হিসাবে খাটছে।
আচ্ছা,
ভোট কিন্তু সেও দিতে, সারাদিন সে ওই জায়গার কর্মী হিসাবে খাটছে, কিন্তু সে আমার সাথে দেখা হয়। তো 6 তারিখে তো, মানে 5 তারিখ তো ইলেকশন হয়ে গেছে, 6 তারিখে সে যখন আমার কাছে আসবো, তখন সে আমার বললো ঠিক আছে আপনি বিকালে আসেন। তো বিকালে আসলাম, বিকালে আসার পরে সে আমার সাথে চলে যাবে। এই মুহূর্তে মানে তার তো ফ্যামিলির কেউ জানে না, তার ফ্যামিলির কেউ জানে না, আমার ফ্যামিলিরও কিন্তু কেউ জানে না যে সে আমার সাথে আসতেছে, কিন্তু আমি তারে নিতেছি। তো এই মুহূর্তে সে যখন বাসা থেকে চলে আসছে, এসে আমার সিএনজির ভিতরে উঠছে, তখন তার মা তার পিছিয়ে পিছিয়ে দৌড়ে আসছে। কিন্তু তার মা, মানে আমি ফোনে তার সাথে যতদিন রিলেশন সম্পর্ক এটা কিন্তু কেউ জানতো না, ওই দিনটা তার মা প্রথম আমার দেখছে। তো দেখার পরে মানে ওর মা পুরা হতাশা, মানে পাগল হয়ে যেতেছে, তোর নামায় রেখে দিব, এই মুহূর্তে ওরা নামায় রেখেও দিচ্ছে। আর ও বলতেছে যে ঠিক আছে এখন যাওয়া যাবে না, আপনি আমি নামিয়ে যাই, আপনি বাসায় চলে যান। তখনও কিন্তু আমার যে আর একটা বাসা নেওয়া হয়েছে, মানে আমি তো চাঁদপুরে ওই যে মাল জিনিস কিনছি টাকা দা, আমি কিন্তু ওইগুলো ফালাই রেখে চলে আসছি জায়গার থেকে, ওগুলো কিন্তু এখন ওই বাড়িওয়ালা খেতে। তো তারপরে এখন কি করলাম, এখন টাকা পয়সা নাই, তারপরে যেভাবে হোক মনে করেন যে ওর কথার অনুযায়ী, ও যখন আমার বলছে হ্যাঁ যে ঠিক আছে তুমি বাসা নাও আমি চলে যাবো 5 তারিখে, তখন ওর জন্য আমি আবারও আমার পকেট থেকে, মানে যে কোনোভাবে হোক আমি নিজের কাছ থেকে নিজে গোছায় গাছে 24,000 টাকার মতো আমার কাছে আছে। আমি 24,000 টাকা নিয়ে অলরেডি বাসার থেকে বাইরেছি, মিরপুর 1 নম্বরে ঘর নিচ্ছি, 2 নম্বরে ঘর নিয়ে তার জন্য মাল জিনিস কিনছি, সব কিনছি। তো সে কি করছে, সে মানে এর ভিতরে সে আর আসবে না, এরকম একটা মানে পরিস্থিতি, সে আর আসবে না। তখন সে মানে আমারে এমন কিছু বাধ্য করাইছে, ভাই বিশ্বাস করেন যে আমি, এই যে কয়েকদিন আগের ঘটনা, 10-12 দিন আগের ঘটনা, যে রাত্রেবেলা আমি তার জন্য বিষ খেয়েছি। তো খাওয়ার পরে আমি যখন গ্যানের স্টেশন, আমি বিষ খাই, মানে আমি নিজেই, মানে আমি তো, আমার তো খবর নাই, আমি রাস্তার ভিতরে পড়ে গেছি, পইরা আমি, আমার পা আওয়াজ চলে গেছে, আমার মানে অবস্থা খারাপ। তো আমার এক বন্ধু গাড়ি চালায়, মোটর গাড়ি চালায়, ও আবার কেমনি জানি আমার দেখে গেলাইছে এই রাত্রে, ওরা আমার সবাই ঢাকা মেডিকেল নিয়ে, ওরা আমার সুস্থ করছে। তো যাই হোক, সুস্থ মুস্থ করতে পরের দিন ওর লাগে আমার দেহা। তো ওর বাসায় এক আপা আছে, নাম সাথী, তো ওই মহিলা আবার এই বিষয়টি জানছে, জানার পরে কি করছে যে ওরে নিয়ে আইছে পরের দিন আমার দেখতে আইব। তো আমি পরের দিন, আমি আমি তো সুস্থ, আমি ওই জায়গায় থেকে আমার লাভ নাই, আমার শরীরটা ক্লান্ত, আমি চিন্তা করছি যে বাসার ভিতরে যদি থাকতে পারি তাহলে আমি ভালো থাকতে পারি। তো ওই দিনই সকালবেলা ওই মহিলা ওরে নিয়ে চিড়াখানা আসছে, চিড়াখানা এসে সকালবেলা দেখা সাক্ষাৎ হয়েছে। তো তখন কোনো কথা হয় নাই, সে আমার প্রতি রাগ অভিমান। তো আমি তারে কি করলাম যে দুপুরবেলা আমি তার ফোনে বলছি যে তুমি কি আমার সাথে দেখা করবা, জীবনে শেষবার, এটাই হয়তো শেষ, আর কোনোদিন দেখা নাও হতে পারে। সে বলছে ঠিক আছে আমি বিকালে আসবো। তো সে যখন বিকালে আসছে, তখন আমি তার বাসায় নিয়ে গেছি, আমার বাসায় নিয়ে গেছি। তো পরে কি করছে, ওরে যখন আমি রাত্রে বাসায় নিয়ে গেছি, রাত্রে আমার কাছে ছিল, সকালবেলা ওর মা ওর বোন সবাই মানে পাগল হয়ে গেছে। তো পরে এখন ওরে নিয়ে আসছে ওদের বাড়িতে, মানে ওই দিনই রাত্রিটা শুধু আমার কাছে ছিল, সকালবেলায় আবার ওর মা আর ওই যেই আপার কথা বললাম সাথী, ওই আপা যায় ওরে নিয়ে আসছে। তো কি করছে, বাসায় আনার পরে কিন্তু এইদিকে গেমজামদা বাইরে গেছে, কিন্তু তারা বুঝতে পারে নাই যে মানে একটা ইজ্জত নিয়ে টানাটানি, মেয়েরা এখন ইজ্জত নিয়ে টানাটানি, কিন্তু আমারে ফোনে বলছে সে নাকি বিষ খেয়েছে। আসলে কথাটা সত্য না মিথ্যা, মানে এটা আমারে মানে ব্ল্যাকমেল করতেছে যে সে বিষ খেয়েছে, আসলে সে কিন্তু বিষ খায় নাই, এটা আমি জানি, আমি সব দিক দিয়ে আমি ট্রাই করছি।
তার ফ্যামিলি এখন কি চাচ্ছে আপনার সাথে সম্পর্কটা না হোক?
না না না, তার ফ্যামিলি তো কোনোদিনই মানে আমার কাছে দিব না, কারণ আমার আর একটা ফ্যামিলি আছে।
আপনার ফ্যামিলিটা জানে আপনি যে কথাগুলো বললেন?
না না, আমার ফ্যামিলি তো জানেই না,
সে কিছুটা হলেও হয়তো বুঝবে। আপনার স্ত্রী তো পুরোটা জেনে গেল? তো আপনার স্ত্রী,
আমি তার কাছে, আমি তো তার কাছে সবসময় ক্ষমা পারতে জানা, সে আমার জীবনে কোনোদিন ক্ষমা করবো না যে আমার এত অপমান লাঞ্ছনা, মানে আমি যে জেল খাটছি সে আমার জন্য এত কষ্ট করছে, তারপরও আমি মানে আমার হুশ জ্ঞান হইল না, ঠিক আছে, কিন্তু আমি তার কাছে সবসময় ক্ষমা চাই। জানি না সে পারবো কিনা, করবো কিনা, এটা আমি জানি না, কিন্তু সে সত্যটা তো জানছে, ঠিক আছে, যে আমি কি করছি, মানে এতদিন আমি তার কাছে বলি নাই, আমি কালকে রাত্রেও তার কাছে আমি বলিনি, শুধু আমি একটুকুই বলছি যে যা কিছু বলুন সব সিরিয়া ভাইয়ের কাছে যায় করবে, তুমি শুধু শুনবা।
প্রিয় শ্রোতা, এখানে দুটো জিনিস আমরা বারবার বিবেকের কথা বলে থাকি, আমি জানি এই মুহূর্তে ভদ্রমহিলা আমাদেরকে শুনছেন, আমি জানি তাকে কানেক্ট করলে তার যে শক,
বা কষ্টের অবস্থাটা সেটা কিভাবে এক্সপ্রেস পাবে আমি সেটা জানি, এবং আমি চাই না তাকে কানেক্ট করতে। চাই না এই কারণে যে তার যে রিয়াকশনটা হবে আপনি অনুমান করতেই পারেন। আমি আমি জানি যে তার জায়গা থেকে সে স্তব্ধ, কিন্তু সেটা সেভাবে বলুক অনেয়ারে মুখোমুখি হোক আমি সেটা চাচ্ছি না। দুইটা জায়গা থেকে চাই না, একটা হচ্ছে যে তার রিয়াকশনের জায়গা থেকে আমি সেটা চাই না, এক। আর দুই নম্বর যেটা হচ্ছে, যদি একটা পসিবিলিটি থাকে যে সে আজকে যাহা বলিব সত্য বলিব শুনে নি, তাহলে আমি বরং বলতে চাই যে না শোনাটাই বেটার, না শুনুক। যদি এখানে না শোনাটা বেটার এই অর্থে, যদি আমাদের এই আব্দুল করিম যিনি, যদি সত্যিকার অর্থেই তিনি বুঝতে পারেন জীবনের এতগুলো ভুল, আর ভুল করার কোনো সুযোগ নেই, জীবনের পরবর্তী স্টেপগুলোতে আর কোনো ভুল করবো না, কারণ প্রত্যেকটা মানুষেরই ক্ষমা করার একটা সীমা আছে, সেই সীমার উপরে নাকি কোনো মানুষই ক্ষমা করতে পারেন না। তার স্ত্রী তাকে ভালো করার জন্য চেষ্টা করেছেন, সব কিছু জেনে জুনে বিয়ে করেছেন, সন্তানের মা হয়েছেন, এবং এত কষ্ট সহ্য করে এই মানুষটার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন জেলের বাইরে। সেই মানুষটা জেল থেকে বের হয়ে এসে ভরণ পোষণের জায়গাটাতে বলেন, দায়িত্ববোধের জায়গাতে বলেন, যে কোনো জায়গাতেই বলেন, সেভাবে তার ফ্যামিলিকে সাপোর্টটা দেয়নি, বরং যে মেয়েটার পেছনে ছুটেছে সেই মেয়েটার তো সম্ভবই না তার সাথে, এবং একই সাথে যে সন্তান পৃথিবীতে এসছে তাদের সাথেও সে যে জাস্টিফাইড হয়নি, বা তাদের সাথে যে সে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেনি, সে তো নিজের মুখে এটা স্বীকার করেছে। সেই জায়গাটা থেকে কি তার স্ত্রী সে কি পারবেন তাকে মাফ করতে? সুতরাং আজকের যাহা বলিব সত্য বলিব সে যদি শুনে না থাকে, আমি জানি সে শুনেছে, তারপরে বলবো যে যদি শুনে না থাকে তাহলে বরং বেটার। আর যদি শুনে থাকে তাহলে শুধু একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে সব সত্য আপনি জেনে গিয়েছেন, সব সত্য। সেই সত্য জানার পরে আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনারই, কিন্তু আপনার হাজবেন্ড তার যদি আপনার কাছে কিছু বলার থাকে সেই বলার জায়গাটাতে আমি এখন জেনে চাই। আপনি আপনার স্ত্রীকে কি বলতে চান?
আমি আমার স্ত্রীকে একটুকু বলতে চাই, ঠিক আছে, যে তোমার পরে আমার জীবনে যে আইছে সে হয়তো কোনোদিন থাকবো না আমি জানি, আর যদিও থাকে, যদিও থাকে তো তোমার যতটুকু অধিকার, মানে তুমি বড় হিসাবে তোমার যতটুকু অধিকার ওটুকু তুমি পাইবা, ঠিক আছে, কিন্তু সে ছোট জন, কিন্তু তার ফ্যামিলি কখনো তারে দিব না, আমার যেটা বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস।
যদি দেয় আপনাকে তাহলে তুমি কি করবে?
দিলে দিলে তো মনে করেন কি করা, দিলে তো এখন আমার একজন, যে কোনো একজন আমার সাথে থাকবো, যে কোনো একজন আমার বাড়িতে থাকবে, এটাই করার থাকবে। কিন্তু আমার যে বড়, যে মানে আমার কাছে বেশি অধিকার, যার মানে যার পাও না, ঠিক মানে দুজনে চালায় রাখবো, ঠিক আছে, কিন্তু যে যতটুকু পাও না তারা ততটুকু দিত। আর আমার বড় ফ্যামিলি আমার তো কোনোদিনও মাফ করবো না, আমি জানি, মরার আগের জন্য না, আমি জানি, ঠিক আছে। তারপরে আমি তার কাছে সবসময় ক্ষমা করছি, মাথায় এখনও কিছু খেলে না, এখনও মাথা পুরা ওঠে, কি করলাম সব শেষ করলাম, মান ইজ্জত সম্মান টাকা পয়সা যা কামাইছি তা তো শেষ, যা করছি তার জন্য তো শাস্তি করলামই, 3 বছর জেলে কাটলাম, কিন্তু নিজের কাছে তো নিজে ওহান প্রতি মুহূর্তে নিজেই মনে করেন মরতেছে, কোনো শান্তি পাইতেছি না, কোনো শান্তি নেই, না আছে নিজের মনে শান্তি, না পারছি পোলা বাইন্ডে, না পারছি স্ত্রী সন্তান, মানে কোনো দিকে কোনো শান্তির ভিতরে আনে নেই, মানে সব কিছু মিলে একটা অশান্তির ভিতরে আছে। কিন্তু এ জায়গায় আমার একটা কথা, যে মানে ছোট জন সে যে জায়গায় আছে, যে হালে আছে, ঠিক আছে, ভালো আছে, আমি জানি ভালো আছে, কিন্তু সে আমার মাঝে মাঝে ব্ল্যাকমেইল করতেছে যে সে বিষ খাইছে, হ্যান করছে, আমি চাই সে এরকম কাজ না কইরা, সে তার ইচ্ছা মতো, সে অন্য কোনো জায়গায় যদি তার শখ থাকে, মানে ইচ্ছা থাকে, সে অন্য কোনো জায়গায় বিয়া হোক, আমার অস্বীকার করছে, আমার কোনো দুঃখ নাই, আমি সারা জীবন তার এই কথা নিয়ে থাকুন, কিন্তু সে সুইসাইড যেন না করে, একটুক তার কাছে মানে আমার অনুরোধ, ঠিক আছে।
সুইসাইড কেন করতে চাচ্ছে?
সে সুইসাইড করতে চাইছে এই কারণে যে সে যখন আমার সাথে মানে একটা রাত বাইরে ছিল, মানে আমার বাসায় ছিল, তখন তো তার ফ্যামিলির কেউ জানতো না, এমনকি তার বাড়ির মানুষও জানতো না, এখন সে যখন সবাই জানছে তখন তো ওই জায়গায় সে একটা কালা, কারণ মেয়ে মানুষ সবাই বলতেছে এই কথাটা যে মেয়েটা আসলেই হয়তো খারাপ, নাহলে সে কেন একটা পুরুষের ঘরে
যায়। আমাকে একটু বলবেন যে আপনার এখন দিন চলে কিভাবে, আপনার আর্থিক ইনকামটা কিভাবে হয়?
আর্থিক ইনকামটা
আপনি এখনো রিকশা চালান
না? এখনো চালাই না, তবে আমি মনে করেন যে আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমি 2-4টা গাড়িগুলি কিনবো, রিক্সা মিক্সা কিনবো, কিনে হয়তো নিজে একটা চালামো আর 2-1টা ভাড়া ভুড়া দিবো, ঠিক আছে, এভাবেই মানে। আর চাকরিও কারো
বড় ফ্যামিলি কি ঢাকাতে থাকে?
হ্যাঁ, আমার বড় ফ্যামিলি ঢাকাতে থাকে।
ছেলে মেয়ে কোথাও পড়াশোনা করছে?
আমি নিয়ে আসছি, আমার কাছে ছেলে এখন বর্তমানে, আমি স্কুলে আমি ভর্তি করছিলাম কিন্তু ওই জায়গা থেকে তো আবার চলে আসছি, যার কারণে এখন ওই জায়গায় নাই, এখন যে জায়গায় আসছি এই জায়গায় মনে করেন তাদের নিয়ে এখন স্কুলে আবার ভর্তি করা যায় নতুন করে।
আমি আপনাকে শুধু একটা প্রশ্ন করতে চাই, পুরো ঘটনা জানার পরে আমরা এখন এক্সপার্ট প্যানেলের যিনি বিশেষজ্ঞ রয়েছেন তার মতামত শুনবো, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন। আপনার জীবনে এই যে এতগুলো ভুল, এতগুলো অপরাধ, আপনার জীবনে যদি বাবার শাসনটা এভাবে না আসতো আপনি কি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতেন?
না না, কোনোদিন না, অসম্ভব। আমার আমার একটা জিদ ছিল, মানে ওই একটাই জিদ ছিল যে আমি সতর্ক না করছি বাবার কাছে, বাবা জিদ্দি মানুষ, ঠিক আছে, আমি তো ওরকম কোনো কিছু করি নাই। সাধারণত জাস্ট কি কারণে সে আমার 18 বারই দৌড়ে মারলো, আমি আপনার এই কথাটাই বলি যে আমি সকালবেলা তার কাছে টাকা পেয়েছিলাম যে বাবা 10টা টাকা দে, তখন সে আমার টাকা দেয় নাই, তখন আমি স্কুলে যেতে রাজি হইনি, জাস্ট আর তাহলে স্কুলে গেলাম না। ওইটাই কিন্তু আমার অপরাধ ছিল, যে কারণে সে আমার 18 বারই দৌড়ে এক গ্রামে, ওই পুরো একটা গ্রাম দৌড়ে আসে, 18 বারই দৌড়ে যখন আমার মারছে তখন মানে আমার কোনো সেন্স ছিল না।
আচ্ছা ঠিক আছে, তারপরে তো আপনার জীবনটা এরকম হয়ে গেল। এবার আপনি বলেন তো, আপনি যদি সেম ভুলটা আপনার ছেলের সাথে করেন, আপনার বাবা হয়তো আপনাকে 18 বারই দৌড়িয়ে মেরেছে, আর আপনার সন্তান হয়তো বা আপনার বাবার কাছ থেকে, মানে বাবা হিসেবে আপনার কাছ থেকে যতটা পাওয়ার কথা ছিল সেভাবে না পেয়ে আপনার মতোই একটা ভবিষ্যতের দিকে চলে যায়, সেটা আপনার জীবনে কি?
না 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 না, এখন তো মানে প্রায় সময় আমার আমার ছেলে আমার এই কিছুদিন আগেও বলছে যে বাবা তুমি তুমি যে এগুলা করতেছো এগুলো কি ভালো করতেছো, এ কথাটাই আমার ডাইরেক্ট হয়েছে। এখন ছোট যে মেয়ে ঠিক আছে, ও কিন্তু আমি যদি আমার দীর্ঘ বিশ্বাস যে আমি যদি ওর কাছে এক মাস না থাকি তাহলে আর আমার ওই মেয়ে বাঁচবো না।
এত ভালোবাসা আপনাকে,
কেননা ওই মেয়ে সে আমার ছাড়া একটা মিনিটও থাকতে পারে না। আমি যদি ওরে যদি এই জায়গা নিয়ে যেতাম তাহলে ওই জায়গা আমার লাগে সঠিক মানে পুরো পরিপূর্ণ ভালো থাকতো, কিন্তু ওর মার কাছে এখন আছে, কিন্তু ওর মার কাছে এখন ভালো নেই।
আপনাকে এত ভালোবাসে, সেই সন্তানদের ভবিষ্যৎ যদি আপনার একটা কেয়ারলেস, আপনি যদি তাদের প্রতি কেয়ার ঠিক মতো না করেন, তাদের ভরণ পোষণ যদি ঠিক মতো না দেন, তাদের প্রতি যে অ্যাটেনশন দেওয়ার কথা সেই অ্যাটেনশনটা যদি না দেন, তারাও যদি এইভাবে ভুল করে জীবনে এবং সে ভুলের পেছনে যদি আপনার বাবার মতো করে আপনি দায়ী থাকেন, তাহলে সবচেয়ে বড় পরে যেটা কোথায় হবে বুঝতে পারছেন?
যে আমি যাই জীবনে তো যা করছি সবই ভুল, এখন যদি আমার সন্তান যদি আমি মানুষ না করতে পারি তাহলে তো আমার এটা আরো চোর, এটা মানে
সব ভুলের ক্ষমা হয়তো উপরওয়ালা আপনাকে কমে করে দিবেন, আপনার স্ত্রী হয়তো আপনাকে মাফ করে দিবেন, কিন্তু সন্তান যদি এই ধরনের হয়ে যায় আপনার মতে বিপদগামী হয়, তাহলে সেই ভুলের ক্ষমা আপনি নিজেকে নিজে করতে পারবেন না। আপনার আপনার শুধু এই জেবিএসবি তে শুধু একটা কথাই আমার বলার জায়গা আছে, বাকি জায়গাগুলোর ইকুয়েশন আপনি নিজে থেকে যে শাস্তি পাচ্ছেন বা আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনাকে যে শাস্তি দিচ্ছে সেটা আপনি জানেন কত বড় শাস্তি, সেখানে কিছু বলার নেই। আমি শুধু পসিবিলিটির জায়গাটাতে আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, আপনি যত ভুলই করেন না কেন আপনার সন্তানদের জায়গাতে আপনি কোনো ভুল করেন না, এটা হচ্ছে আমার জেবিএসবি এবং আমার লাকোসোটার
পক্ষ। আমি আমি এখন আমার সর্বশেষ সিদ্ধান্ত এটাই, ঠিক আছে, আমি যেন আমার 3টা সন্তান এবং আমার স্ত্রী নিয়ে আমি যেন ভালো থাকতে পারি, সে যদি কোনোদিন আসে আমি তার কোনোদিন ফালামো না, মানে অস্বীকার করুম না, আমি তারও ফালামো না।
এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই, কিন্তু একটা কথা আমি আপনাকে বলি, এখানে অনেকগুলো ভুল আছে, আপনি নিজে স্বীকার করেছেন। আমাদের কথা হচ্ছে যে যত ঝামেলার মধ্যেই আপনি থাকেন না কেন, যত বিপদের মধ্যেই আপনি থাকেন না কেন,
আমার বড় ফ্যামিলি আমার দেখা রাখতে হবে,
বড় ফ্যামিলি এবং একই সাথে আপনাকে যেটা বলতে চাই আপনার সন্তান, আপনার সন্তানরা যেন কখনো আপনার ভুলের কারণে আপনার মতো ভবিষ্যতের দিকে না যায়, শুধু এই একটা কথাই বলার ছিল আপনাকে। আর আপনি একটু আমাদের নর্মাল যারা শোনেন, সাধারণ জীবনযাপন যারা করেন, যারা ভুল এবং অপরাধের ঊর্ধ্বে উঠে থাকার সবসময় চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে বলবেন যে এই যে সাধারণ মানুষ যাদের এই অজ্ঞান পাটির খপ্পরে পড়ে বিভিন্নভাবে পড়ে, আমরা দেখলাম সিএনজিতে দুপাশে যে এখন বলে খাঁচার মতো লাগানো হয়েছে, ওটা কিন্তু আগে ছিল না, র্যান্ডম সিএনজিতে উঠে এই ধরনের ইয়েগুলো হতো গেটগুলো, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে তাদেরকে সচেতন করার জন্য, যে তারা কিভাবে থাকলে তারা এই ধরনের,
মানে আমি এই জায়গায় দর্শক শ্রোতাদের মানে বলার আছে যে ভাই অপরিচিত কোনো লোকে কোনো জিনিস খাবেন না এবং নিবেন না।
অনেক অনেক ধন্যবাদ আব্দুল করিম আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে এক্সপার্ট প্যানেল থেকে মুখোমুখি হচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ, যিনি পুরো অনুষ্ঠান আমাদেরকে শুনেছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমরা তার মূল্যবান মতামত শোনার পরে আমরা জানিয়ে দেবো এসএমএস পোলের রেজাল্ট। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে করিম সম্পর্কে?
জি, আমি সবকে শুনলাম। আমি কয়েকটা জিনিস সবার জন্য চাচ্ছি, সেটা হচ্ছে এই যে অপরাধ জগতে যারা যায় তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সবার জ্ঞান রাখা উচিত। যদি আমরা সমাজকে রাষ্ট্রকে অপরাধ মুক্ত রাখতে চাই এবং সব মানুষকে নৈতিক এবং ভালো পথে রাখতে চাই, তাহলে এই অন্ধকার পথে কেন কিছু মানুষ চলে যায় সেগুলি জানতে হবে। প্রথম কারণটা হচ্ছে যে ছোটকালে পরিবারের আমরা যে সন্তান লালন পালন করি, এই লালন পালনে অনেক ত্রুটি থাকে, যার কারণে কিছু ছেলে মেয়েদের ভিতরে হতে পারে যে আচরণগত সমস্যা বা কন্ডাক্ট ডিসঅর্ডার আমরা বলি, হ্যাঁ, সেটা দেখা যায়। সেটা হচ্ছে অথরিটোরিয়াল বা অথরিটেটিভ কিছু প্যারেন্টিং স্টাইল আছে, যার যে বাপ মায়েরা খুব কড়া শাসন করে, কর্কশ এবং অত্যন্ত শক্তভাবে নিয়ন্ত্রণ করতে চায় সবকিছু ছেলে মেয়েদের উপর, এবং তাদের কথা তার মনোভাব বোঝার চেষ্টা না করে তাদের উপর সবকিছু চাপতে দেওয়া হয়, এবং যেটা সবচেয়ে বেশি করা হয় যে তারা কোনটা ভালো কোনটা মন্দ এটা না বুঝে তারা এমন কিছু সেট রুল করে পরিবারের ভিতরে যে ওই সন্তান বুঝতে পারে না যে আমি ভালোটা করলেই সুবিধা হবে না খারাপটা করলে সুবিধা হবে। আমরা এমন ভাবে তাকে শাসন করি ওই বয়সে সে এগুলি কোনো মানেই বুঝে না যে আমরা এত মারা করা হলো, এই এইগুলি তাদের উপর এত বেশি মাত্রায় প্রভাব ফেলে যে তারা তখন আচরণ সমস্যাগ্রস্ত শ্রেণী হিসেবে তারা কন্ট্রাক্টিজটা, যেমন তাদের কিছু কিছু সমস্যা থাকে তারা মারামারি করতে শিখে যায়, তারা অন্যদের উপর নিষ্ঠুর আচরণ করতে থাকে, মানুষের উপর হোক বা প্রাণীর উপর হোক তারা চুরি করে, মিথ্যা কথা বলে, তারা অন্যকে জোর করে যৌন নিপীড়ন করতে চেষ্টা করে, অন্যের সম্পত্তি নষ্ট করে, তারপর তারা রাগ করে বাসা থেকে চলে যেতে চায় যাতে এই খেলটা কাছে গেছে, এমনকি অনেক সময় এমন হয় যে তারা পুরোপুরি বাসা থেকে চলে যায় এবং অনেকদিন পর্যন্ত বাসা যায় না। এই ঘটনাটা এই খেলটার ক্ষেত্রে করোনার ক্ষেত্রে চলছিল এবং তারা স্কুল ফাঁকটাকে দিয়ে থাকে। এটা হচ্ছে আচরণ সমস্যাগ্রস্ত ছেলে মেয়েদের বৈশিষ্ট্যের কথা বললাম। এই হয়তো পারিবারিক ওই পরিবেশের কারণে তার ভিতরে বৈশিষ্ট্যগুলি তৈরি হয়েছিল এবং তার প্রমাণ হাতে কিছু কিছু, এবং এইটাই সবচেয়ে অপরাধ নিয়ে যাবে তেমন কোনো কথা নাই। যদি তাকে আবার ওই পরিবেশে, ওই সামাজিক এবং পারিবারিক যে পরিবেশটা সেখানে সুস্থ পরিবেশে যদি তাকে রাখা যেত, সে যদি ওই ছোটখানে পালিয়ে এসে হোটেলে ছিল, অন্য জায়গায় ছিল, তা সে যে আগে থেকে কন্ট্রাক্ট দিগার বা আচরণের বিচ্ছুতি ঘটে গেছিল, এই তার মানসিকতার মতন আশেপাশের লোক, চুরি করা লোক অথবা মানুষকে ফাঁকি দেওয়ার লোক অথবা অন্যান্য অসামাজিক অপরাধ করার লোক, তাদের সঙ্গে তার মিশতে সুযোগ হয়ে গেছিল। এই সুযোগের কারণে ওই আচরণগত সমস্যার লোকেরা আস্তে আস্তে এরকম অপরাধ জগতের সুরঙ্গ পথে ভিতর দিয়ে আস্তে আস্তে ঢুকে যায়, কারণ যেটা সে পাইছে তারই মনমানসিকতার সঙ্গে মিল আছে, এরকম অপরাধ এবং অসামাজিক লোকদের সঙ্গে সংস্পর্শে থেকে থাকতে সে একেবারে পূর্বগ্রস্ত একটা অপরাধী হয়ে গেছিল। এইটা হচ্ছে একটা জিনিস আমাদের বোঝার জন্য। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটা বোঝা যে এই আচরণ সমস্যা বা এই অপরাধগত ফিরে আনার ক্ষেত্রেও কিন্তু প্রথম দিকে যেমন পরিবারের ভূমিকা আছে, পরে কিন্তু রাষ্ট্রের এবং সমাজের ভূমিকা আছে। সেটা হচ্ছে যে অন্যায় অসামাজিক এবং অনৈতিক কাজের বিরুদ্ধে বা অপরাধের কাজের বিরুদ্ধে কঠোরতম শাস্তি কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দরকার থাকতে হয় এবং ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হয়, যাতে তার ভালো যা করে তাদেরকে সমাজের উপরে রাখতে হয় এবং তাদেরকে সম্মান দিতে হয়। এবং আপনি দেখলেন এই ছেলেটার ভিতরে কিছু অনেক কিছু ভালো আছে বলি একটা মাত্র শাস্তির কারণে একবার তাকে দড়ি দিয়েছিল, যেভাবে যে দড়ি দেওয়া হোক না কেন একবার সে একটা শাস্তি পেয়েছে, জেলে গেছে, এই শাস্তিটা তাকে কিন্তু চেতন দিয়েছে, সে ওই কিন্তু খারাপ পথে চলে ফিরেছে, আমরা যা আপনার বুঝলাম এখান থেকে। এটা এটা একটা প্রমাণ করে যে আসলে রাষ্ট্র আইন যদি সঠিকভাবে কাজ করে আমরা অনেকেই কিন্তু এই খারাপ পথ থেকে ফিরে আনতে পারি। তৃতীয় পয়েন্ট আমি যাচ্ছি ওই যে এখন যে সে সমস্যা করছে যে সে বিয়ে করছিল, সে মেয়েকে ছাড়তে চায় না, আবার অন্য একটা পরকীয়া প্রেমে পড়ছে, সেখানে তারও প্রেমে সে লুপ্ত হয়ে গেছে। এটা কিন্তু আমাদের সবার জন্য, এটা শুধু ওই অপরাধের ব্যাপার নয়, এটা আমাদের সামাজিক জীবনে এরকম ঘটনা ঘটতে পারে, সবার জন্য এখানে কিছু শিক্ষণীয় জীবন যেটা আছে বলতে চাচ্ছি সেখানে যে আসলে আমাদের ব্রেন মন মস্তিষ্ক যতগুলো আছে সেটা যেখানে আনন্দ পাবে মজা পাবে সেদিকেই আকৃষ্ট হবে। হ্যাঁ, সেটা মাদক হতে পারে এবং সেটা অন্য পর নারী হতে পারে। আমার থেকে ব্যক্ত হবে যেহেতু ওই যে বললাম আচরণগত সমস্যার লোক ছেলে মেয়েদের কিন্তু নৈতিক বোধটা দুর্বল থাকে, যার ফলে তারা এই ধরনের যেটা অসামাজিক অনৈতিক অথচ আনন্দ দেয় সেই কাজে বেশি ইয়া হয়। খুবই ভালো মানুষও কিন্তু এরকম পরিচয় প্রেমে পরে মোহগ্রস্ত হতে পারে। আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে এই মোহ এবং এই নেশা আমাদের জীবনে আসতে পারে, এই আসক্তি এটা কারো মাদকের জন্য আসক্তি হয়, কারো নারীর প্রতি আসক্তি হয়। আমাদের দেখতে হবে যে আমাদের ব্রেন বা আমাদের মন এরকম আসক্তির পিছনে যাচ্ছে, আনন্দের পিছনে খুঁজতেছে, সেটা কি সামাজিক এটা অসামাজিক, সেটা কি নৈতিক না এটা অনৈতিক, সেটা কি ধর্মসিদ্ধ না এটা ধর্মসিদ্ধ নয়। এই যে মূল্যবোধ দিক থেকে স্ট্রংলি এটাকে ব্যাখ্যা করা দেখা এবং সেখানে দেখে যদি আমার যতই লোভ লাগুক যতই আমার মোহ থাকুক না কেন আমি এই অন্যায় অসামাজিক খারাপ পথে আমি যেতে পারি না, আমি যাবো না, করিম যে মোহ থেকে ফিরে আসতে পারছে না, তাকে বুঝতে হবে যে এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, এটা একটা নেশার মতন, একটা আসক্তির মতন, কিন্তু আমাকে দেখতে হবে যে আসক্তির এই নেশা এই যে আনন্দ যে আমাকে দিচ্ছে এটা কতটুকু আমাকে সামাজিক জীবন স্থিতি দিবে, আমার পারিবারিক জীবনকে স্থিতি দিবে, আমাকে একটা নৈতিক এবং সুন্দর এবং সব দিক থেকে সামঞ্জস্যপূর্ণ একটা জীবন আমি পেতে পারি।
অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ত সময় কিছুটা সময় দিয়েছেন এবং পুরো অনুষ্ঠান আপনি মনোযোগ দিয়ে শুনে আপনার যে মূল্যবান মতামত প্রদান করেছেন এবং করে যাচ্ছেন যে বিএসবি তে, আমরা সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
আমরা প্রিয় শ্রোতা এই পর্যায়ে জেনে নিচ্ছি কত শতাংশ লোক পুরো ঘটনাটিকে বিলিভ করেছেন এবং কত শতাংশ লোক এটাকে বিলিভ করতে পারেননি। কম্পিউটারের কাছ থেকে
Yes, 96%. No, 1%. No comments, 3%.
Computer bolche 96% yes, 1% no, ebong 3% নো কমেন্টস। প্রিয় শ্রোতা, শেষ হলো এখানে আব্দুল করিমের জীবনের অপ্রিয় সত্য উদ্ঘাটন। আমরা একটু পরে বাকি সেগমেন্টগুলো নিয়ে ফিরে আসছি, আর এ পর্যায়ে আব্দুল করিমকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিব ফ্যান পেজে। আমাদের ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক, এসএমএস এবং ইমেইলের মাধ্যমে এই অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন মতামত পাঠিয়েছেন। আমরা সেখান থেকে কিছু কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাতে চাই। অর্ণি নামের এক বন্ধু আমাদেরকে লিখেছে, এখন থেকে বাসায় কাজের লোক রাখার ক্ষেত্রে অনেক সচেতন হতে হবে। এবং একই সাথে এটাও বলতে চাই যে অর্ণি, সচেতন হওয়ার মানে কিন্তু অত্যাচার নয়। সচেতন ঠিকই হবেন, কিন্তু সেটা মনুষ্য উপায়, যেটাকে বলে মানবিক উপায়। ফিরোজ লিখেছে, করিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো শুনে রাস্তাঘাটে টাকা আনা নেওয়ার ক্ষেত্রে সাবধান হয়ে যাব। ইলিয়াস লিখেছে, এখন পকেটে টাকা থাকলেই মনে হবে কেউ আমাকে অনুসরণ করছে। সুমি লিখেছে, আব্দুল করিমের কাজগুলো অবশ্যই অন্যায়, তবে এই কথাগুলো স্বীকার করায় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাকে। ফরিদ লিখেছে, আজকের পর্ব থেকে সত্যিকার অর্থেই অনেকেই অনেকভাবে লাভবান হবে। রকি লিখেছে, আর কখনো রাস্তাঘাটে অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাবো না। প্রীতি লিখেছে, বাসায়ও আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং অসংখ্য অসংখ্য বন্ধু এই সতর্কতার জায়গা থেকে নিজেকে সতর্ক করেছেন, সেরকমটাই লিখেছেন আমাদের ফেসবুকে, আমাদের ইমেইলে এবং আমাদের এসএমএস এ। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলে থাকি, এটি এমন একটি অনুষ্ঠান যেটি আপনার বিবেককে জাগ্রত করে, এবং আমরা জাগ্রত বিবেককে নক করে বলতে চাই, প্লিজ আসুন এখানে জীবনের ভুল এবং অপরাধগুলোকে নিয়ে স্বীকার করুন, কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি কি হয়েছিল। আপনার ভুল থেকে, আপনার অপরাধ থেকে, আপনার পরিণতি থেকে, আপনার অপরাধের ব্যাকগ্রাউন্ড থেকে লাখ লাখ মানুষ সচেতন হবে। প্রিয় শ্রোতা, এখানে আসার জন্য যে নিয়মটি সেটা হচ্ছে, প্রথমে লিখতে হবে আমাদের স্টেশনের নাম, ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 221 নাম্বারে। আপনি চাইলে চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে আমাদের কাছে আপনার জীবনের অপ্রিয় সত্য এবং অপরাধ বোধ চাইলে নামে কিংবা বেনামে কিংবা ছদ্মনামে লিখে পাঠাতে পারেন। আমাদের এখানে চিঠি লেখার ঠিকানা হচ্ছে, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি চাইলে মেইলও করতে পারেন, আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsd8920@gmail.com। আমি আবারও বলছি, আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsd8920@gmail.com। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের কাছে মেইল করেছিলেন রফিক, এবং রফিক স্বীকার করেছেন মেইলের মাধ্যমে তার জীবনের অপ্রিয় কিছু সত্য। আমরা এই মুহূর্তে রফিকের কথাগুলো শুনব আর জি সুমনের কণ্ঠে।
যাহা বলিব সত্য বলিব। আমি রফিক, থাকি উল্লাপাড়া। একদিন আমার দুঃসম্পর্কের এক বড় ভাইয়ের দোকানে বসে গল্প করছিলাম, তখন অন্য একজন লোকও আমাদের সাথে গল্পে যোগ দেয়। গল্প করার এক পর্যায়ে সে চলে যায়, কিন্তু ভুল করে তার মোবাইল ফোন সেটটা ফেলে যায়। ব্যাপারটা আমি লক্ষ্য করে তখনই তাকে ডাকতে গিয়েও কেন জানি থেমে যাই। মোবাইল ফোনটা মোটামুটি দামিই ছিল। তখন আমি দোকানদারকে ব্যাপারটা জানাই, তখন দোকানদার আমাকে বলে লোকটাকে আর ডাকার দরকার নেই, পরে দোকানে আসলে তাকে ফোনটি ফিরিয়ে দেওয়া হবে, আর তার কাছ থেকে মিষ্টি খাওয়ার টাকা নিবে বলে ফোনটি সুইচ অফ করে রেখে দেয়। আমিও তার কথায় রাজি হয়ে গেলাম। কিছুদিন পর জানতে পারি মোবাইল ফোন ফেলে যাওয়া লোকটি এসে ফোনের কথা জিজ্ঞেস করলে দোকানদার অস্বীকার করে, কিন্তু আমি দোকানদারকে কোনো প্রতিবাদ করিনি। তাছাড়া ওই লোকটিকেও আমি চিনি না।
এখন মনে হচ্ছে ওই দিন মিষ্টি খাওয়ার লোভে চুপচাপ না থেকে যদি তাকে ডাক দিতাম তাহলে লোকটার ফোনটা পেয়ে যেত। এখন নিজেকেই চোর বলে মনে হচ্ছে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ রফিক, আপনার এই বোধ আপনার চারপাশ আলোকিত করুক, লাখো মানুষ আপনার কাছ থেকে সচেতন হোক, সেই প্রত্যাশা নিয়ে আজকে যাহা বলিব সত্য বলিব এখানেই সাইন অফ করছি আমরা। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো একজন বন্ধুকে সাথে নিয়ে। আবারও কিছুক্ষণের জন্য আলোকিত হবে যাহা বলিব সত্য বলিব মঞ্চ, এবং আমরা বিশ্বাস করি যাহা বলিব সত্য বলিব মঞ্চ কিছুক্ষণের জন্য আলোকিত হলেও লাখ লাখ মানুষের মন, শ্রোতাদের মন সারা জীবনের জন্য আগামীর পর্ব শুনে হয়তোবা আলোকিত হবে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন, এবং সবসময় বলে থাকি এবিসি রেডিওর সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব টিম, আর জি কিবরিয়া, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.